বলেন, তোমাদের সুবিধের জন্য আমাদের সাতটা আইনের সারমর্মটাকে ছোট করে একটিমাত্র লাইনে নামিয়ে এনেছি। অতগুলো নিয়ম মনে রাখতে না পারলেও চার পা ভালো, দুই পা খারাপ, এইটা তো মনে রাখতে পারবে, তাই না?
তার মানে দুই পা খারাপ বললেই হলো? আমাদের সব পাখিদেরই তো দুটো পা। তোমরা তাহলে এই কথা বলে আমাদের অসম্মান করছো?
শোনো,
ওল্ড মেজর তো বলেছিলেন যে ডানাওয়ালা প্রাণী আর চার পেয়ে প্রাণী সবাই বন্ধু।
হ্যাঁ,
তার কথাটা বেমালুম ভুলে মেরে দিলে?
আহা, ভুলবো কেন? আর তুমি বা ওভাবে ভাবছো কেন? নিজেই তো বললে তোমাদের দুটো করে ডানা। এই ডানা দুটো তো আর হাতের কাজ করে না, সেগুলো তোমাদের এক জায়গা থেকে আর এক জায়গাতে নিয়ে যেতে সাহায্য করে, অর্থাৎ সেগুলো প্রকারান্তরে তোমাদের আর এক জোড়া পা, তাই না? কিন্তু যত নষ্টের ঘোড়া হল মানুষের হাত, তোমাদের ডানা নয়, তোমরা নিশ্চিতভাবে আমাদেরই একজন, বুঝলে?
মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনছেন জর্জ অরওয়েলের রচনা অবলম্বনে অ্যানিমাল ফার্ম। 1945 সালের 17 আগস্টে প্রকাশিত এই গল্পটিকে ফেয়ারি স্টোরি আখ্যা দিয়েছিলেন লেখক। কিন্তু সত্যিই কি তাই? দেখুন তো, ইংল্যান্ডের এক কাল্পনিক খামারে একদল পশুর জীবন সংগ্রামের কাহিনীকে সর্বৈব রূপকথা বলে মনে হচ্ছে কিনা? শুনতে থাকুন অ্যানিমাল ফার্ম।
ইংল্যান্ডের এক শান্ত গ্রামে ছবির মতো সুন্দর এক খামার বাড়ি আছে, তার নাম ম্যানর ফার্ম। তবে ফার্মের মালিক মিস্টার জোনস বড় সুবিধের লোক নন। যেমন তাঁর মেজাজ, তেমনি তাঁর মদের প্রতি আসক্তি। রোজ মুরগির খামারের দরজাগুলো বন্ধ করার আগে থেকেই তাঁর সুরাপান শুরু হয়ে যায়।
For he's a jolly good fellow, for he's a jolly good fellow, for he's a... আরে আরে, দরজাটা কোথায় গেল? মরুগে
নেশার ঘরে একাধটা দরজা প্রায়শই খোলা পড়ে থাকে। টলমল পায়ে চলতে চলতে হাতে লণ্ঠনটাও দুলে দুলে ওঠে। দূর থেকে সেই আলো দেখা যায়, আর তখন খামারের সব পশু তটস্থ হয়ে থাকে। খামার থেকে বেরিয়ে তার ভারী বুটের এক লাথিতে নিজের বাড়ির দরজা খুলে বেয়াড়া মিস্টার জোনস রান্নাঘরে গিয়ে আর এক গ্লাস বিয়ার নিয়ে বসেন। এই গ্লাসটা না নিয়ে বসলেও কিছু যেত আসত, কারণ তার নেশা ইতিমধ্যে ভালোই চড়েছে। তবু এই বিয়ারটুকু না হলে তার চলে না। কোনো মতে পানীয় সাবার করে একই রকম টলমল করতে করতে তিনি হাজির হন শোয়ার ঘরে। তার স্ত্রী মিসেস জোনস ততক্ষণে নাক ডাকতে শুরু করে দিয়েছেন। মিস্টার জোনসও তার পাশে ধপাস করে শুয়ে পড়ে এক ঘুমে রাত কাবার করে দেন।
এই নেপোলিয়ন, সবাইকে খবর দিয়েছ?
মানে তোমার সঙ্গে সবার দরজায় দরজায় ঘুরে কথা বলে এলাম, আর ইতিমধ্যে তুমি ভুলে গেলে? সত্যি স্নোবল, তোমাকে নিয়ে আর...
আরে ধুর বাবা, সে তো গিয়েছিলাম কালকে। শোনো, এই খামারের সব জানোয়ার কি তোমার আমার মতো বুদ্ধি ধরে? হ্যাঁ, আর দেখো কে যাও, ইতিমধ্যে মিটিং এর কথা ভুলে মেরে দিয়ে ঘুমোতে চলে গেছে হয়তো।
আরে না না, শুনতে পাচ্ছ না চারিদিকে কিরকম শোরগোল পড়ে গেছে? ওরা ঠিকই আসবে, ওল্ড মেজরের তলব কেউ ভোলে না। কিন্তু
কিন্তু কি?
আচ্ছা, তিনি কি এমন স্বপ্ন দেখলেন বলতো, যার জন্য রাত দুপুরে সভা বসাতে হবে? তুমি কি কিছু আন্দাজ করতে পারো?
না নেপোলিয়ন, এর আগে তো কখনো এমন কিছু ঘটেনি, কি করে জানবো বলতো?
সে তো।
তবে কিনা, ওল্ড মেজর জ্ঞানী এবং বিচক্ষণ, তিনি নিশ্চয়ই জরুরি কথাই বলবেন। খামুখা সময় নষ্ট করার জন্য আমাদেরকে ডাকবেন না, তাই না?
ঠিকই।
স্নোবল আর নেপোলিয়ন নামের দুই শুয়োর সভার আগে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। আজ মিস্টার জোন্স ঘুমোতে চলে গেছেন বেশ কিছুক্ষণ আগে। তাঁর শোবার ঘরের আলোটা নিভে যাওয়ার সঙ্গে সঙ্গেই ফার্মের আনাচে কানাচে হুড়োহুড়ি পড়ে গেছে। ফার্মের এক প্রাচীন সদস্য, মিডল হোয়াইট প্রজাতির এক বৃদ্ধ শুয়োর ওল্ড মেজর, নাকি সম্প্রতি একটি মারাত্মক স্বপ্ন দেখেছেন। খামারের সব পশুদের তিনি সেই স্বপ্নের কথাটা বলতে চান। খামারের বিশাল শস্যাগারটিতে সভার আয়োজন করা হয়েছে। রাতের ঘুমের কিছুটা সময় জলাঞ্জলি দিয়েই সমস্ত পশুরা ধীরে ধীরে জড়ো হতে লাগল সেই মস্ত ঘরটায়। বিশালাকায় ওল্ড মেজরের দাপট কম নয়, তাছাড়া বৃদ্ধ আর জ্ঞানী বলে সকলেই তাঁকে শ্রদ্ধা করে। তাঁর ডাকে সাড়া দিতে কারোরই অনীহা নেই। প্রথমেই এলো খামারের তিন কুকুর, ব্লুবেল, জেসি আর পিঞ্চার। তারপর এলো নেপোলিয়ন আর স্নোবল সহ বাকি শুয়োরের দল। সবাই ঘরের গাদার ওপর জায়গা করে নিল। জানলার ধারে ছোট বড় মুরগিদের ভিড় উপচে পড়ল একটু পরে। পায়রাগুলো ডানা ফড়ফড় করতে করতে শস্যাগারের বাঁধানো মেঝেতে নামল। ভেড়া আর গরুর পালও ধীরে ধীরে এসে শুয়োরদের পেছনে দাঁড়িয়ে জাবর কাটতে লাগল। খামারের ঘোড়া দম্পতি বক্সার আর ক্লোভার একটু দেরি করে ঢুকল। ক্লোভার হল এক মাঝবয়সী মাদি ঘোড়া। এককালে তার অপূর্ব চেহারা ছিল, কিন্তু চার নম্বর বাচ্চার জন্ম দেওয়ার পর তার শরীরটা আর আগের মতো ছিপছিপে নেই। অন্যদিকে বক্সার যেমন লম্বা চওড়া তেমনি তেজিয়া। কি চেহারা, বাপরে বাপ! দুটো সাধারণ ঘোড়াকে জুড়লে যা হবে এর শক্তি যেন তার চেয়েও খানিক বেশি। সে ক্লোভারকে সরল মনে জিজ্ঞেস করল,
কাল থেকে কিসের এত শোরগোল পড়েছে বলো তো?
আরে শুনলে না, স্নোবলরা এসে বলে গেল তো ওল্ড মেজর সভা ডেকেছেন।
হ্যাঁ সে তো শুনলাম, কিন্তু সভা মানেটা আমি ঠিক।
আরে অত কথা জেনে তোমার কাজ কি? এখানে আসতে বলেছিল, এসেছি, যা হবে তা তো দেখতেই পাবে।
তা বটে, তা বটে।
বক্সারের গায়ে যত জোর আছে মাথায় তত বুদ্ধি নেই। তার উপর আবার ওর নাক বরাবর একটা সাদা তিলক চলে গেছে, যার জন্য ওর মুখটা আরো বেশি বোকা বোকা দেখায়। তবে এ কথা ঠিক যে খামারের যে কোনো গতর খাটানো কাজ করতে ওর জুড়ি মেলা ভার। একবার কোনো দায়িত্ব নিলে সে কাজ সে শেষ করেই ছাড়বে।
আচ্ছা ক্লোভার, সবাই কি এসে গেছে? বেঞ্জামিনকে তো দেখছি না।
বুড়ো মানুষ, চলাফেরা করতে একটু সময় তো লাগেই। আরে ওই তো মুরিয়েলের পিছন পিছন ঢুকছে তোমার বন্ধু।
বক্সার ঘাড় ঘুরিয়ে দেখল গুটি গুটি পায়ে ঢুকছে সাদা রঙের ছাগল মুরিয়েল, আর তার পেছন পেছন বেজার মুখে আসছে খামারের সবচেয়ে বয়স্ক প্রাণী বেঞ্জামিন। সে হল এক বৃদ্ধ গাধা, আর বয়সের কারণে তার মেজাজ সারাক্ষণ সপ্তমে চড়ে থাকে। কারোর সঙ্গেই খুব একটা কথাবার্তা বলে না সে, আর বললেও কিছুক্ষণের মধ্যেই ঝগড়া বাঁধিয়ে দেয়। মুরিয়েল তাকে দেখে রগড় করে বলল,
কি বেঞ্জামিন, আজকের দিনেও মুখটাকে হাড়ি করে রেখেছ কেন?
কেন, আজকের দিনটা কি এমন বিশেষ যে হাসতে হবে? হে করে হাসার মতো চারপাশে কি এমন ঘটছে বলতে পারো? ও বক্সার, তুমিও আছো দেখছি। হ্যাঁ
বরে থাকুনা, কি এক সভা না কি যেন ডেকেছেন ওল্ড মেজর, এমন জিনিস তো আগে কখনো আমি দেখিনি।
হ্যাঁ আর তাই রাতের ঘুম মাটি করে এখন তার লেকচার শুনতে হবে বসে বসে মরণ দশা। এই ওল্ড মেজরে নির্ঘাত ভীমরতি হয়েছে, এই আমি বলে দিচ্ছি।
বয়সের হিসেবে কিন্তু তোমার আগে ভীমরতি হওয়ার কথা।
সব ব্যাপারে তোমার এসব ফাজলামো আমার ভালো লাগে না, আমি বলেছি।
রাগ করছো কেন, রাগ করছো কেন?
এখন আবার ঝগড়া শুরু করো না।
ঝগড়া করবো না।
না করবে না। বেঞ্জামিন, তুমি এদিকে এসো তো, আমার পাশে এসে দাঁড়াও।
সেই বরং ভালো।
বেঞ্জামিন আর কাউকেই বিশেষ সহ্য করতে পারে না, কিন্তু বক্সার তার ঘনিষ্ঠ বন্ধু, এই একজনকেই সে বিশেষ গুরুত্ব দেয়। বাগানের রাস্তা পেরিয়ে যে ছোট্ট মাঠটা আছে, সেখানে ওদের দুজনের রবিবারগুলো কাটে। একমাত্র ওই দিনটাই মিস্টার জোন্স ওদের দিয়ে কাজ করান না। মাঠে চড়তে চড়তে অবশ্য ওরা বিশেষ কথাবার্তা বলে না, শুধু যতদূর অবধি চোখ যায় চুপচাপ তাকিয়ে থাকে আর নিজেদের জীবনের কথা ভাবে। তাদের জীবনে তো বিশেষ বৈচিত্র্য নেই, সারাদিন ধরে খাটতে হয়, আর এতটুকু ঢিলে দিলেই মিস্টার জোন্সের চাবুকের বাড়ি খেতে হয়। তবু রবিবারের দিনটুকু পাশাপাশি বসে থাকাতেই ওদের শান্তি।
ও বাবা, তোরা আবার কোত্থেকে এলি? এইটুকুটুকু ছানা সব এতগুলো জানোয়ারের পায়ের তলায় চাপা পড়বি যে?
একদল মা হারা পাতি হাঁসের ছানা সভায় ঢুকে পড়েছে। চারিদিকে কি হচ্ছে সেটা খুব ভালো করে ঠাহর করতে পারছে না অবশ্য। তাদের দেখে ক্লোভার তাড়াতাড়ি নিজের পায়ের বেড় দিয়ে হাঁসেদের জন্য একটা ঘেরা টোপ বানিয়ে দিল, যাতে ওরা অন্য জানোয়ারদের পায়ের তলায় চাপা না পড়ে। পাতি হাঁসের দল বেশ নিরাপদ বোধ করে আরামে ঘুমিয়েই পড়ল।
এতক্ষণে
হন্তদন্ত হয়ে এসে পৌঁছল মলি। সে হল মিস্টার জোন্সের নিজস্ব মাদি ঘোড়া। তার যত্ন আত্মীয় অন্যদের তুলনায় বেশি। তার সাদা ধবধবে কেশরে লাল রেশমের রিবন বিনুনি করা, সুন্দরী বলে মলির বেশ একটু দেমাকও আছে। আশেপাশের কয়েকজন পশু তাকে দেখে বলে,
বাহ কি সুন্দর দেখাচ্ছে তোমায় মলি,
কি সুন্দর লাগছে তোমায়।
ও মা, কি যে বলো না, কিছুই তো সাজিনি আমি আজ।
মালিকের দেওয়া একডালা চিনি তখনও মলির মুখে ছিল, পরম সুখে সেটা চিবোতে চিবোতে সামনের সারিতে গিয়ে বসল। সে কায়দা করে ঘাড়ে ধবধবে সাদা কেশরটা নাড়িয়ে নাড়িয়ে আর চোখে বোঝার চেষ্টা করতে লাগলো যে সবাই ও লাল রিবনটার দিকে তাকিয়ে আছে কিনা। বক্সার ফিসফিস করে বেঞ্জামিনকে জিজ্ঞেস করল,
মোজেস কোথায় বলো তো, আসবে না নাকি?
আর তোমার মোজেস, দেখো কি দাঁড়ে বসে নাক ডাকাচ্ছে, আর ওই ওল্ড মেজর থেকেও বেশি আজ গুলি কোন স্বপ্ন দেখছে।
সত্যি সত্যি মোজেস নামের দ্রাড়কারটি সভায় এলো না, শুধু সবার শেষে হেলতে দুলতে ঢুকলো খামারের বেড়ালটা। কুঁড়ের বাদশা এসেই বক্সার আর ক্লোভারের মাঝখানে একটা গরম জায়গা দেখে কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তার নাক ডাকতে লাগল। বলাই বাহুল্য, ওল্ড মেজরের বক্তব্য নিয়ে তার কোনো মাথা ব্যথাই ছিল না। শস্যাগারে এখন ঠাসাঠাসি ভিড়, সকলেই অদম্য কৌতূহল নিয়ে সভা শুরু হওয়ার অপেক্ষায় বসে আছে। অবশেষে ঘরের একদিকের উঁচু পাটাতনে রাখা খড়ের ঢিপির ওপর ধীর পায়ে উঠে এলেন ওল্ড মেজর।
কমরেডস, তোমাদের সকলকে এই সভায় স্বাগত। সকলেই বোধহয় শুনেছ, কয়েকদিন আগে আমি একটি আশ্চর্য স্বপ্ন দেখেছি, সে কথায় পরে আসছি। কিন্তু তার আগে একটা বিষয় তোমাদের জানিয়ে দিতে চাই। আমার মন বলছে ইহ জগতে আমার দিন ফুরিয়েছে। তবে এই জন্য আমার কোনো দুঃখ নেই বন্ধুগণ। কম দিন তো বাঁচলাম না, আর এতগুলো বছর ধরে অভিজ্ঞতার জ্ঞানও কম অর্জন হয়নি। তাই আমি ঠিক করেছি, এতদিনের সঞ্চিত সেই জ্ঞান তোমাদের মধ্যে বিলিয়ে দিয়ে যাব। এই বুড়ো বয়সে সারাদিন নিজের খড়ের বিছানায় বসে বসে অনেক ভেবেছি আমি। এতগুলো দিন এই পৃথিবীতে কাটিয়েছি যখন, তখন জীবন সম্পর্কে যে কিছু কিছু উপলব্ধি হয়েছে তাতে আর আশ্চর্য কি। আর সেই উপলব্ধিগুলো যদি অন্যকে জানিয়ে না যাই, তাহলে আর এত জ্ঞান সঞ্চয় করে লাভ কি।
ওল্ড মেজরের বয়স প্রায় ১২ বছর, বয়সের ভারে এখন একটু ঝুঁকে পড়তে হয়েছে, তবু তাঁর অতিকায় শরীরটা এখনো প্রচণ্ড শক্তির অধিকারী। তাঁর লম্বা দাঁত দুটো কাটা হয়নি, একজোড়া কাস্তের মতো সেগুলো তাঁর মুখের দুই পাশে বিঁকে আছে। তাঁকে দেখলে শ্রদ্ধা আর ভয় দুটোই মনে জাগে। তাঁর এই গভীর ইঙ্গিতপূর্ণ কথাগুলো শুনে সবাই একরাশ বিস্ময় নিয়ে তাঁর চারপাশে ভিড় করে এল। ওল্ড মেজর সকলের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বললেন,
কমরেডস, তোমরা সবাই একবার ভেবে দেখো আমাদের সবার জীবনের উদ্দেশ্য কি। নিজেরাই বলো তো, ঠিক কিভাবে তোমরা দিন যাপন করছো, সামান্য কটা বছরের বেঁচে থাকা, আর তাও চরম কষ্টের মধ্যে। এই তো আমাদের অবস্থা, সারাদিন খাটনি চলছে তো চলছেই, নিজের জন্য আমরা বাঁচতে পারি না, অন্যের সেবা করতে করতে একদিন হঠাৎ করে মরে যাওয়াই আমাদের নিয়ম। কিন্তু এই অন্যটা কে, কারা? সেটা কি আমাকে আলাদা করে বলে দিতে হবে? উত্তরটা তোমরা সবাই জানো, ওরা হলো মানুষ। এই মানুষ জাতিটা আমাদের শেষ নিঃশ্বাস পড়া অবধি খাটিয়ে মারছে।
এই কথা শুনে সবাই একটু থমকে গেল। তারা বরাবর জেনে এসেছে প্রতিদিন হাড় ভাঙা খাটুনি খাটা তাদের জীবনের অঙ্গ, প্রকৃতির নিয়ম। মিস্টার জোন্স তাদের সকাল থেকে রাত অবধি তাড়িয়ে নিয়ে বেড়ান বটে, কিন্তু সব পশুদের দুর্দশার পেছনে যে গোটা মানুষ জাতিটারই হাত আছে এমন কথা তো তাদের মাথায় আসেনি। এক অজানা অস্বস্তিতে ভরে উঠল সবার মন। ওল্ড মেজর বলেই চললেন,
মানুষরা দিবারাত্রি কি নির্দয়ভাবে আমাদের খাটায়, অথচ খাবার ঠিক ততটুকু দেয় যতটুকুতে আমাদের প্রাণটা বেঁচে থাকে আর গতরটা চালু থাকে। কারণ আমরা কাজ না করতে পারলে তো ওদের রোজগার হবে না, আর ওদের খাবারও জুটবে না। তোমরা কি ভাবো, আমাদের পেট ভরল কি না ভরল তাতে মানুষের কিছু আসে যায়?
হঠাৎ করে সমস্ত পশুরা টের পেল তাদের পেটগুলো বেশ ফাঁকা ফাঁকা ঠেকছে। সত্যি তো, তাদের প্রত্যেককে খাবার দেন মিস্টার জোন্স, যতটুকু খাবার তাদের বরাদ্দ ততটুকুতে বেশিরভাগ দিনই পেট ভরে না কারুর। তবু এর চেয়ে বেশি খাবার যে তারা পেতে পারে, এমনকি দাবি করতে পারে, এমন চিন্তা কারুর মাথাতেই আসেনি। ওল্ড মেজর এবার উত্তেজিত হয়ে বললেন,
আর আমাদের কাজ করার ক্ষমতা যখন ফুরিয়ে যায় তখন মানুষরা কি করে, নৃশংসভাবে মেরে ফেলে আমাদের, জ্যান্ত কেটে ফেলে আমাদের শরীরগুলোকেও নিজেদের খাবার বানায়। ইংল্যান্ডের খামারগুলোর একটা প্রাণীও কি জানে সত্যিকারের আনন্দে থাকা কাকে বলে? বছরখানেক বয়স হলেই হাড় ভাঙা খাটুনি শুরু, মানুষের দাসত্ব করার জন্যই যেন আমাদের জন্ম হয়েছে। কিন্তু তোমরা একটু ভেবে বলো দেখি, প্রকৃতির নিয়ম কি আদৌ এমন ছিল? এমন জীবন কি আমরা বরাবর বেঁচেছি? আমাদের পূর্বপুরুষরা কি বনে জঙ্গলে স্বাধীনভাবে বাঁচেননি? কিন্তু আজ কত যুগ হয়ে গেল, মানুষরা আমাদের খামারে বন্দী করে রেখেছে, আর তাই ওদের দাস হয়ে গেছি আমরা। আমাদের সাধের দেশ ইংল্যান্ড, এতে কোনো কিছুরই অভাব নেই, অথচ সেসব আমাদের কপালে জোটে না। ইংল্যান্ডের মাঠে যত ফসল হয় তা আমাদের মতো লক্ষ লক্ষ পশুর পক্ষে অডেল। আমরা যদি এই দেশে জন্মে থাকি, এই দেশে প্রাণপাত করে খেটে মরি, তাহলে এই দেশের খাবারের উপর আমাদের অধিকার থাকবে না কেন? দেশের কথা বাদ দাও, আমাদের এই একটা ম্যানর ফার্ম, 12 জন ঘোড়া, 20 জন গরু আর সখানেক ভেড়ার জন্য যথেষ্ট যোগান দিতে পারে। আমাদের সকলের আরামে থাকার মতো রসদ এখানে মজুত আছে, অথচ তাও আমরা আতপেটা খেয়ে আছি।
এই কথা শুনে সমস্ত পশুদের মাথা ঝিমঝিম করতে লাগল। নিজেদের চারিদিকে তাকিয়ে তারা দেখল, এই মস্ত ঘরের মধ্যেই তো ডাঁই করা আছে আঁটি আঁটি খড়, বস্তা বস্তা শস্য, খামারের গাছে গাছে ফলে আছে কত ফল। এতদিন তারা এই বিপুল সম্পদকে নিজের বলে মনেই করেনি। কেন করেনি? উদয়াস্ত খেটে তারাই তো এই শস্য এই ফল ফলিয়েছে এতদিন ধরে, তাহলে তাদের পরিশ্রমের ফল অন্যায়ের হয় কিভাবে? ওল্ড মেজর যেন তাদের মনের কথা আঁচ করে বলে উঠলেন,
কমরেডস, শত্রুর স্বরূপটা ভালো করে চেনাই হল লড়াইয়ের প্রথম ধাপ। তোমরা জানতে চাও চারিদিকে এত প্রাচুর্য থাকতেও তোমরা দিনে দিনে নিঃস্ব হয়ে যাচ্ছ কি করে? তার উত্তর একটাই, মানুষ। ভেবে দেখো, মানুষ হল পৃথিবীর একমাত্র জাতি যারা নিজেরা কিছুই তৈরি করতে পারে না, উৎপাদন করতে পারে না, অথচ সমস্ত কিছু লুটে পুটে ভোগ করতে তারা ওস্তাদ। কোত্থেকে তারা এত ভোগ করবার অধিকার পেল? তারা কি ফল ফলায়, না দুধ দেয়, না ডিম পাড়ে? নিজেদের তো লাঙল টানার মুরটুকুও নেই, আর দৌড়োয় কেমন দেখেছ? একটা খরগোশকে তাড়া করার মতন জোর নেই পায়ে, কিন্তু এমন চরম অপদার্থ তা সত্ত্বেও সে সবার মাথার উপরে চেপে বসে আছে। সে নাকি শ্রেষ্ঠ জীব, সবাইকে খাটাবে, সকলকে নিয়ন্ত্রণ করবে, আর বিনিময়ে ফেরত দেবে চার আনা, আর ওই চার আনাও দেবে যাতে আরো খাটবার জন্য আমাদের প্রাণটুকু বেঁচে থাকে। আমাদের গতরে ওদের জমি চাষ হয়, আমাদের গোবর সেই জমিকে উর্বর করে তোলে, তারপর কাজ হাসিল হয়ে গেলেই বলে আমাদের তোদের আর দরকার নেই বা দূর।
সকলে একাগ্র মনে ওল্ড মেজরের কথা শুনছে, কারোর মুখে রা নেই। তাঁর প্রতিটা বাক্য যেন শেল হয়ে বিঁধছে সমস্ত পশুদের বুকে, কিন্তু তারা প্রতিবাদ করতে পারছে না। কি করে পারবে? ওল্ড মেজরের কথাগুলো যে অক্ষরে অক্ষরে সত্যি। বৃদ্ধ শুয়োর গরুদের দলের দিকে তাঁর বিষণ্ন দৃষ্টি ফিরিয়ে বললেন,
এই যে তোমরা বলো দেখি, গত এক বছরে তোমরা কত হাজার লিটার দুধ দিয়েছ?
না মানে সেইভাবে তো হিসেব রাখিনি।
সেই হাজার হাজার লিটার দুধ গেল কোথায়? সেই হিসেবটা রেখেছিলে কি? রাখোনি? নিজেরা এক ফোঁটাও পেয়েছিলে?
না না, মানে আমরা,
আচ্ছা আচ্ছা, তোমাদের সহজ বুদ্ধি কি বলে, নিজেদের দুধ নিজেদের বাচ্চাদের আগে খাওয়াবে, তাহলে তাদের শরীরে জোর বাড়বে, তাই তো? কিন্তু সেই দুধ, সেই দুধ খেয়ে জোর বাড়ছে কাদের? না মানুষের বাচ্চাদের। যা পাওয়ার কথা ছিল তোমাদের তা পাচ্ছে অন্য কেউ, অন্য প্রজাতির জীব। আর এই যে এই যে মুরগিরা, তোমাদের কটা ডিম নিজেদের দখলে রাখতে পারো, আর একটা গোটা বছরে কটা ডিম পাড়ো, আর সেগুলোর মধ্যে কতগুলো ফুটবার সুযোগ পায় ভেবে দেখেছ?
না তো।
আর একবার মানুষদের তৈরি বাজারে গিয়ে দেখো তোমাদের ডিম কত দামে বিকোচ্ছে, এই অবস্থা হলো কি করে, কখনো ভেবেছ?
না মেজর, আমরা এতদিন সত্যিই ভাবিনি। মনে হতো এই সবই স্বাভাবিক।
হ্যাঁ, আমারও তো তাই মনে হতো।
না, এই পরিস্থিতি ছিটে ফোটাও স্বাভাবিক নয়। মিস্টার জোনস আর তার দলবল তোমাদের ডিম চুরি করে টাকা কামায় আর সেই টাকায় ফুর্তি করে। শুধু তোমরাই তো নও, ওই যে ক্লোভার, তুমি তো চার চারটে বাচ্চাকে পেটে ধরেছ। তা তাদের শেষবার কবে দেখেছ? এখন তারা কোথায়, বেঁচে আছে না মরে গেছে জানো কিছু? বাচ্চাগুলোর এক বছর বয়স হতে না হতেই ওদের বেঁচে দিল মিস্টার জোনস। তোমার আশা ভরসা সব জলাঞ্জলি দিয়ে দিল, আর তুমি এখানে পড়ে রইলে। নিজের সন্তানদের বিলিয়ে দেওয়ার বিনিময়ে কি চমৎকার পুরস্কার তাই না পেলে বলো?
পুরস্কার? আমি আমি তো কোনো পুরস্কার পাইনি মেজো।
আলবার্ট পেয়েছো?
পেয়েছি।
হ্যাঁ পেয়েছো, এক মুঠো দানা আর মাথা গোঁজার ওই নোংরা আস্তাবল, ওইটুকু পেয়ে তো তোমার তোমার জীবন ধন্য হয়ে গেছে। এর চেয়ে বেশি যে তোমার প্রাপ্য হতে পারে সে চিন্তা মনেও এনেছ কোনোদিন?
ক্লোভার মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার বাচ্চাগুলোকে হারিয়ে সে যার পর নাই কষ্ট পেয়েছিল, কিন্তু তার জন্যে তো প্রতিবাদ করার কথা মনে হয়নি কখনো। কার বিরুদ্ধে প্রতিবাদ করবে? মিস্টার জোনসের বিরুদ্ধে? এই ভাবনা যে সত্যিই অকল্পনীয়। অথচ ওল্ড মেজরের একটা কথাও তো ফেলনা নয়। তিনি এবার আরো জোর গলায় বলে উঠলেন,
আমাদের এই সামান্য খড়কুটোর মতো জীবনে সব সময় আমরা আশঙ্কার মধ্যে থাকি। এই বুঝি সব শেষ, এই বুঝি প্রাণ গেল। আমি কিন্তু এখানে নিজের কথা বলছি না, এই খামারের অনেকের তুলনায় অনেক আরামের জীবন আমি কাটিয়েছি। 12 বছর বয়স হল আমার, তার মধ্যে প্রায় 400 বাচ্চার জন্ম দিয়েছি। মিস্টার জোনস আমাকে মেলা আর প্রদর্শনীতে দেখাতো বলে খাওয়ার অভাবও হয়নি আমার, কিন্তু শেষ পর্যন্ত ছুরির কোপ থেকে কোনো পশুর রেহাই নেই। এই যে আমার সামনে বসা কচি শুয়োরের দল, স্নোবল, নেপোলিয়ন, আমি যে এতক্ষণ ধরে এতগুলো কথা বলছি সেসব কানে ঢুকছে। মনে রেখো, তোমাদের জন্যেও অপেক্ষা করে আছে সেই ছুরির কোপ। হাড়ি কাঠে গলা দিয়ে চিৎকার করতে করতে তোমরা মরে যাবে, কিন্তু কেউ বাধা দেবে না। শুয়োর, গরু, ভেড়া, মুরগি, আমরা সবাই সেই ছুরির সামনে একা। হ্যাঁ বক্সার, তোমার মতো তেজি ঘোড়াকেও একদিন ওই ছুরির সামনে পড়তে হবে।
আমাকে?
হ্যাঁ তোমাকে। তোমার শরীরের ক্ষমতাও একদিন ফুরবে, আর সেদিন জোনস তোমাকে বেঁচে দেওয়ার আগে এক মুহূর্ত ভাববে না। বুড়ো ঘোড়া বেঁচেও তো সে পাইকারি দর পাবে, আর তখন তুমি প্রাণী থেকে এক লহমায় মাংসপিণ্ডে পরিণত হবে।
মাংসপিণ্ড?
হ্যাঁ মাংসপিণ্ড। তোমাকে পেয়েই তোমার খরিদ্দার এক কোপে তোমার গলা নাবিয়ে দেবে, আর দেহটা সেদ্ধ করে কুকুরদের খাবার বানাবে। ও, কিন্তু তাই শুনে তোমরা আবার নেচো না, বুঝলে কুকুরের দল? তোমরা যখন বুড়ো হয়ে থুঁকবে তখন জোনস কি করবে জানো? তোমাদের সকলের গলায় পাথর বেঁধে খামারের ওই পেছনের পুকুরে ডুবিয়ে মারবে।
ঘরের মধ্যে এবারে একটা থমথমে নিস্তব্ধতা নেমে এল। পশুরা যে তাদের অন্তিম পরিণতির কথা একেবারেই জানত না তা নয়, এই খামারেই তো জন্মেছে ওরা। চোখের সামনে কত আত্মীয় বন্ধুদের মৃত্যুই তো দেখেছে, তবু ওল্ড মেজরের কথায় তাদের করুণ জীবনের শেষ অধ্যায়টা যেন আরো বিভৎস রূপে তাদের চোখের সামনে ভেসে উঠল। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে অবশেষে ওল্ড মেজর বললেন,
কমরেডস, এই দীর্ঘ জীবন পেরিয়ে এসে একটা বিষয় আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আমাদের পশু সমাজের যাবতীয় দুরবস্থার প্রধান কারণ হল মানুষ জাতি। তাদের অত্যাচারে আমরা প্রতিদিন নিঃশেষ হয়ে যাচ্ছি। তাই যে কোন উপায়ে মানুষের হাত থেকে মুক্তি পেতে হবে, জীবন থেকে মানুষকে বাদ দিতে পারলে আমাদের সমস্ত পরিশ্রমের ফল ভোগ করতে পারব আমরা। কেউ আর তখন আমাদের নিংড়ে নেবে না। দেখবে যা কাজ করছ তা ষোলো আনা দাম পাচ্ছ। রাতারাতি স্বাধীন হতে চাইলে, আপ্রাণ কষ্ট থেকে মুক্তি চাইলে তোমরা মানুষের সঙ্গ ত্যাগ করো। তাদেরকে বাদ দিয়ে চলতে শিখলে দুনিয়ায় তোমাদের সম্মান বাড়বে, খাটনি কমবে আর পেট ভরে দুবেলা খাওয়া জুটবে। আমাদের লক্ষ্য এখন একটাই, মানুষ নামে এই জঘন্য প্রজাতিকে উপড়ে ফেলতে হবে। বিপ্লব চাই, বিদ্রোহ চাই, না হলে আমাদের জীবনে কোনোদিনও বদল আসবে না।
আরে আহা, কি কি হলো ওল্ড মেজা, কষ্ট হচ্ছে? একটু জল খাবেন? এই জল আনো, জল আনো তাড়াতাড়ি,
জল 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 দাও, জল দাও।
না না কমরেডস, আমি ঠিক আছি, কিন্তু জেনে রাখো কমরেডস, বিপ্লবের রাস্তা বড়ই দুর্গম। এই রাস্তায় চলতে গিয়ে কোন রকম দ্বিধা বা সংশয় যেন তোমাদের সামনে বাধা হয়ে না দাঁড়ায়। ধূর্ত মানুষের যুক্তির মার প্যাচে ভুলো না। ওরা হয়তো বোঝাতে চাইবে মানুষ আর পশুর সম্পর্ক খুব সুস্থ আর স্বাভাবিক, আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারব না, কিন্তু এইসব ভাঁওতায় একদম কান দেবে না। জানবে মানুষ যা বলে সবই তাদের স্বার্থ বজায় রাখার জন্য, নিজেকে ছাড়ার কিচ্ছু বোঝে না ওরা। তাই আমাদের পশু সমাজে পারস্পরিক বন্ধুত্ব অটুট রাখতে হবে, তবেই আমরা মানুষের বিরুদ্ধে লড়তে পারব। মনে রেখো, অন্য সমস্ত পশুই আমাদের বন্ধু, আর মানুষ মাত্রই শত্রু।
এবারে সমস্ত পশুদের মধ্যে শোরগোল পড়ে গেল। সকলেই উৎকণ্ঠিত ভাবে একই সঙ্গে হাজারো প্রশ্ন করতে শুরু করল। এই হট্টগোলের মধ্যেই ওল্ড মেজর গলা চড়িয়ে বলে উঠলেন,
বন্ধুরা বন্ধুরা,
আমরা কি করবো বলুন তো?
এ কথা আমি এখনই বলতে চাইলাম, সেটা কিরকম বুঝেছ বলো দেখি। বলো তো ইঁদুর, খরগোশের মতো প্রাণীকে কি তোমরা বিনা সংকোচে বন্ধু বলতে পারবে? এবার বাকিরা বলো দেখি, ইঁদুররা কি আমাদের বন্ধু? চমৎকার চমৎকার, নিজেদের উত্তর তোমরা নিজেরাই পেয়ে গেলে। একমাত্র মানুষ নামের ওই দুপে প্রাণী আমাদের শত্রু, বাকি সমস্ত চারপে কিংবা ডানাওয়ালা প্রাণী আমাদের বন্ধু। মানুষদের বিরুদ্ধে তোমাদের লড়াই করতে হবে, কিন্তু সাবধান, ওদের সঙ্গে লড়তে গিয়ে ওদেরই নকল করে বসো না। মনে রাখবে, আমরা হলাম পশু সমাজ, আমরা বিছানায় শুয়ে ঘুমোই না, আমরা জামা কাপড় পরি না, আমরা সিগারেট খাই না, মদ ছুই না, আমরা পয়সা জমাই না, আর আমাদের স্বজাতির ওপর কখনো জুলুম করি না। দুর্বল হোক বা সবল, কোন পশুর উপর আমরা কখনো অত্যাচার করব না। কোন পশু চালাক, কোন পশু বোকা, এসব নিয়ে আমরা ভাবব না, তাদের মধ্যে তুলনাও টানব না। পশুরা কখনো একে অপরকে প্রাণে মারবে না, কারণ সমস্ত পশু সমান। মনে রেখো, অল অ্যানিমালস আর ইকুয়াল।
এতক্ষণে পশুরা একটু ধাতস্থ হল, নানা রকম নতুন সম্ভাবনার আশায় তাদের মনও খুশি হয়ে উঠল অনেক দিন পর। ওল্ড মেজরের কোনো কথাই নতুন নয়, কিন্তু তবু তাঁর দৃষ্টিভঙ্গি অভিনব। সবাই বুঝেছে এতখানি সত্যি কথা বলার সাহস খুব কম জনেই রাখে। তাঁর কথাগুলো সকলের মনের মধ্যে যেন গেঁথে গেল। ওল্ড মেজর এবার একটু স্মিত হেসে বললেন,
এবার আসি আমার গত রাতের স্বপ্নের কথায়। খুব গুছিয়ে বলতে পারবো না, কারণ সেই অনুভূতির কথা ভাষায় প্রকাশ করা অসম্ভব। যাই হোক, স্বপ্নে দেখলাম পৃথিবী থেকে মানুষ জাতি লোপ পেয়েছে, শুধু রয়ে গিয়েছি আমরা পশুরা। কেউ কোথাও মানুষের মন জুগিয়ে চলছে না, সবাই খুশি, সবাই স্বাধীন। আর হল কি, অনেক কাল আগে ভুলে গিয়েছিলাম যে যে গানটা তার কথা আর সুর দুটোই মনে পড়ল, সেটাও স্বপ্নে। গানটা আমার মা তার বন্ধুদের সঙ্গে গাইত, তখন আমি খুব ছোট, কিন্তু সেই হারানো সুর আর কথাগুলো স্বপ্নের মধ্যে ফিরে এলো। আশ্চর্য ব্যাপার, ছোটবেলায় কিন্তু আমি পুরো গানটা জানতাম না, কিন্তু স্বপ্নে সমস্ত গানটাই ফিরে পেলাম। সেই অনির্বচনীয় আনন্দের কথা কি বলবো তোমাদের। গানটা আমি তোমাদের সবাইকে শিখিয়ে যেতে চাই। ইংল্যান্ডের যত পশু চকলে দাও কান, শুনতে কি পাও চারিদিকে বিদ্রোহের আহ্বান। ইংল্যান্ডের যত পশু চকলে দাও কান, শুনতে কি পাও চারিদিকে বিদ্রোহের আহ্বান।
ইংল্যান্ডের যত পশু চকলে দাও কান, শুনতে কি পাও চারিদিকে বিদ্রোহের আহ্বান।
আজ নয় তো কাল আসবে নতুন দিনের ভোর, স্বৈরাচারীর গদিতে যে টান পড়বে জোর।
নাকের দড়ি পায়ের বেরি থাকবে না আর মোটে, লাগাম ফেলে দেখবো তখন খাবার কেমন জোটে।
শিকল যত ছিল তাতে মরছে যাবে ধরে, চাউ খারা পিঠের থেকে আপনি যাবে সরে। দুনিয়ার যত পশু সকলে
ধীরে ধীরে সমস্ত পশু ওল্ড মেজরের সঙ্গে যোগ দিল। তাঁর এতক্ষণের দীর্ঘ বক্তৃতা শুনে আর গান গাইতে পেরে সবার রক্ত গরম হয়ে উঠেছিল, তাই কেউই গলা চেপে গাইল না। খামারের সব পশুর ঐকতানের শব্দে মিস্টার জোনসের ঘুম ভেঙে গেল। তিনি বন্দুক হাতে বাইরে বেরিয়ে এসে দুম দুম করে শূন্যে গুলি ছুড়লেন। সেই আওয়াজে পশুদের জমায়েত ভেঙে গেল, যে যার নিজের জায়গায় ফিরে গিয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করল। যদিও কারুর চোখেই তখন ঘুম নেই, তার বদলে দেখা দিয়েছে এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। সকলের মনে তখন একটাই প্রশ্ন ঘুরছে, ওল্ড মেজরের ওই স্বপ্নটা কি কোনোদিন বাস্তবের রূপ নিতে পারবে, তা কি আদৌ সম্ভব। এই ঘটনার তিন রাত্রির পরেই ওল্ড মেজর চির ঘুমের দেশে চলে গেলেন। তাঁর দেহটা ফলের বাগানে সমাধিস্থ করা হল। তিনি মারা গেলেও তাঁর দেখিয়ে যাওয়া স্বপ্নটা কিন্তু দিনে দিনে আরো জীবন্ত হয়ে উঠল খামারের পশুদের কাছে। তারা সকলেই আজ নতুন করে ভাবতে শিখেছে। ওল্ড মেজর চলে যাওয়ার পরের তিন মাস ধরে গুপ্ত মিটিংয়ে এই ভাবনাগুলো নিয়েই বিস্তর আলোচনা চলল। বিপ্লব কেমন করে আসবে, তাদের জীবদ্দশায় দিন বদলাবে নাকি লড়াই করতে করতেই তাদের প্রাণ বেরিয়ে যাবে। তাই যদি যায় তাহলে পরের প্রজন্মকেই বা ওল্ড মেজরের এই তত্ত্ব শেখানো হবে কিভাবে, এই সব কিছু নিয়ে রোজ রাতে তর্ক জোরদার হয়ে ওঠে। তবে একটা বিষয়ে সকলেই মোটামুটি একমত, অন্যান্য প্রাণীদের তত্ত্বকথা শেখানোর ভার শুয়োরদের ওপরেই দেওয়া হবে, কারণ তাদের বুদ্ধির আশ্চর্য ধার। আবার শুয়োরদের মধ্যে সবচেয়ে চালাক হল স্নোবল আর নেপোলিয়ন। যতই দিন যেতে লাগলো, এই দুই তরুণ শুয়োর ততই পাকাপাকিভাবে ম্যানার ফার্মের পশুকুলের অলিখিত নেতা হয়ে ওঠে। তাদের সহকারী ছিল স্কুইলার নামের আরেকটি শুয়োর। সে গোলগাল আর ছোটখাটো চেহারা, আর কথাবার্তায় একেবারে তুখোট। পশুদের মধ্যে ঝগড়া বাঁধলে বা মতের অমিল হলে মধ্যস্থতা করতে তার জুড়ি মেলা ভার। স্নোবল একদিন মজা করে নেপোলিয়নকে বলেছিল,
বুঝলে নেপোলিয়ন, স্কুইলারকে একটু চোখে চোখে রাখতে হবে। শোনো, ওর যা ক্ষমতা, কথার ফোয়ারা ছুটিয়ে দিনকে রাত বানিয়ে দিতে পারে।
মানুষের সঙ্গে লড়াই করতে হলে এমন ক্ষমতা থাকা তো জরুরি। অ্যানিমালিজম তত্ত্বকে দিকে দিকে প্রচার করতে তুমি চাও না স্নোবল?
তা চাই।
আর সেই কাজটা স্কুইলারের চেয়ে ভালো আর কে করতে পারে?
তা অবশ্য কেউ পারবে না। তবু ওল্ড মেজরের বাণী যাতে অক্ষুণ্ণভাবে সবার কাছে পৌঁছয়, সেদিকেও কিন্তু খেয়াল রাখা দরকার।
হ্যাঁ,
কথার তোড়ে তাঁর আসল বার্তাটা যেন হারিয়ে না যায়, সেই বিষয়ে তো আমাদেরকেই সাবধান হতে হবে, তাই না?
নেপোলিয়ন আর তর্কে যায় না, বিজ্ঞের মতো ঘাড় নাড়ে শুধু। সবাই জানে যে স্নোবল তার থেকে বেশি বলিয়ে কইয়ে, তার কল্পনা আর উদ্ভাবনী শক্তিও বেশি। কিন্তু নেপোলিয়নের ব্যক্তিত্ব যে অনেক বেশি জোরালো আর চরিত্র যে অনেক বেশি দৃঢ়, সেটাও ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। স্নোবল, নেপোলিয়ন আর স্কুইলার মিলে ওল্ড মেজরের সেই বক্তৃতাকে একটা তাত্ত্বিক ধারা হিসেবে প্রতিষ্ঠা করে তার নাম দিয়েছিল অ্যানিমালিজম। এই তত্ত্বকথা খামারের বাকি পশুদের ভালো করে বোঝানোর জন্যই তাদের সভাগুলো বসত। প্রতি রাতে জোনসের ঘর অন্ধকার হলেই তারা বাকিদের জড়ো করে বোঝায় নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে কি কি নিয়ম মেনে চলতে হবে। শুয়োরদের সবচেয়ে একনিষ্ঠ ভক্ত ছিল বক্সার আর ক্লোভার। তারা নিজেরা যে খুব স্বাধীনভাবে চিন্তা করতে পারত তা নয়, কিন্তু অন্যের চিন্তায় অনুপ্রাণিত হয়ে নিরন্তর পরিশ্রম করতে এতটুকু দ্বিধা করত না তারা। তবে অন্য প্রাণীরা সবাই যে সব মেনে নিত এমন নয়। যেমন খামারের কুকুর ব্লুবেল আর জেসির সঙ্গে বিড়ালের কথা হচ্ছিল, বৃহত্তর কল্যাণ সাধন নিয়ে বিড়ালের খুব একটা মাথা ব্যথা ছিল। সে সন্দিগ্ধভাবে জিজ্ঞেস করল,
আচ্ছা ব্লুবেল, শুনছি তো বিপ্লব করে জোনসকে খামার থেকে তাড়ানো হবে, কিন্তু তারপর আমাদের খাওয়ার ব্যবস্থা করবে কে? যতই হোক, জোনস আমাদের মনিব, আমাদের সবাইকে সেই খেতে দেয়। বিপ্লব আসার পরে আমরা যে অনাহারে মরব না, তা তোমরা নিশ্চিত করে বলছ কি করে?
আরে আমিও তো সেই কথা বলছিলাম জেসিকে। স্নোবল তো সেদিন বলছিল যে আমাদের জীবদ্দশায় বিপ্লব নাও আসতে পারে, অথচ পরের প্রজন্মকে নাকি অ্যানিমালিজম শিখে ভবিষ্যতের স্বপ্ন দেখাতে হবে। অদ্ভুত কথা। যে জিনিস আমরা নিজেরাই দেখে যেতে পারবো না, সেই জিনিসের ব্যাপারে বাচ্চাদের কিভাবে শেখাবো? জেসি, তুমি বলো।
আরে ছাড়ো তো ব্লুবেল, বিপ্লব যদি আসার হয় তাহলে এমনি আসবে, আমাদের কিচ্ছু করতে হবে না। এমনিতেই সারাদিন ধরে যা খাটনি, বিপ্লব আনতে গিয়ে আরো খাটতে পারছি না।
এই সব প্রাণীদের অ্যানিমালিজমের দর্শন বোঝানো সহজ ছিল না। তাও দুই তরুণ শুয়োর সবাইকে বিপ্লবের প্রতি উৎসাহিত করবার জন্য রোজ প্রাণপাত করতে লাগে। প্রাণীদের মধ্যে জোনসের পোষা মাদি ঘোড়া মলি সবচেয়ে বোকা বোকা প্রশ্ন করত। একদিন সে স্নোবলকে জিজ্ঞেস করে বসল,
আচ্ছা বিপ্লবের পরে আমরা চিনি খেতে পাবো তো? ওটা না পেলে কিন্তু আবার মুশকিল।
না, আমাদের খামারে তো চিনির ব্যবস্থা নেই, তাই বিপ্লবের পরে ওসব পাওয়া যাবে না। আর তাছাড়া চিনির দরকারটাই বা কি? খামারে কি খড় ঘাস দানা পানির কোনো অভাব আছে নাকি?
তো
ভরপেট ওসব খেলে দিব্যি তাগড়াই হয়ে উঠবে, তখন ওই চিনির কথা তোমার মনেও থাকবে না।
ও, চিনি খেতে পাবো না? আচ্ছা, অন্তত এই লাল ফিতেটা কেশরে বেঁধে রাখতে পারবো তো?
কমরেড, যে লাল ফিতেটা তুমি পাহাড়ের জন্য পরেছো,
সেটা কিন্তু দাসত্বের একটা চিহ্ন। ওই এক টুকরো ফিতের চেয়ে স্বাধীনতার দাম যে শতগুণে বেশি, তা কবে বুঝবে বলো তো তোমরা?
স্নোবলের সঙ্গে কথায় পারবে না জেনে মলি গুটি গুটি সরে পড়ে, কিন্তু প্রাণে ধরে নিজের সাধের লাল ফিতেটা খুলতে পারে না। চিনি খাওয়া ছেড়ে দিতে হবে শুনে তার মন আরো অশান্ত হয়ে ওঠে। তবে সেসব অশান্তি সে মনেই চেপে রাখে। সবচেয়ে সমস্যা অবশ্য বাঁধিয়েছিল মোজেস নামের দাঁড়কাকটা। সে ছিল মিস্টার জোনসের আদরের পোষ্য আর গুপ্তচর। সমস্ত প্রাণীদের উপর নজরদারি করে তাদের নামে মালিকের কাছে নালিশ জানাতে সে একেবারে ওস্তাদ ছিল। বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলাতেও তার অদম্য উৎসাহ। খামারের অন্যান্য প্রাণীদের কাছে গিয়ে সারাক্ষণ আজগুবি সব গল্প শোনাত।
তোমরা সবাই বড্ড বোকা, সারাদিন খামারে কত কাজ করতে হয় তাই এই ঘ্যান ঘ্যান করে যাও। কিন্তু ইহজন্মে যথাসাধ্য পরিশ্রম করলে যে কত বড় পুরস্কার পাবে তা তো জানো না? মরে যাওয়ার পর সব প্রাণীরা কোথায় যায় বলো দেখি? ওই দূর আকাশে মেঘের ওপারে একটা মিছরির পাহাড় আছে, সেখানে সপ্তাহের সাত দিনই রবিবার, কাউকে কাজ করতে হয় না। সারা বছর কচি ঘাসে মাঠ একেবারে ভরে থাকে, ঝোপে ঝাড়ে ফলে থাকে চিনির ডেলা, আর রাশি রাশি শস্য দানা। খামারে তো মাত্র কটা বছর খাটতে হবে, তারপরেই অপেক্ষা করছে অনন্ত মুক্তির দেশ।
মোজেস নিজে দুবেলা দানা খেত আর খামারের কুটো গাছটাও নাড়ত না। তার উপর কথায় কথায় মালিকের কানে বিষ ঢেলে অন্য প্রাণীদের চাবুক খাওয়াত। সেই জন্য খামারের কোনো পশুই তাকে দুচক্ষে দেখতে পারত না। কিন্তু মনে মনে তারা মোজেসের সেই মিছরির পাহাড়ের গালগল্প অকাতরে বিশ্বাস করত। আর প্রাণীদের মন থেকে এইসব অন্ধবিশ্বাস দূর করতে শুয়োরের দলকে দ্বিগুণ পরিশ্রম করতে হতো। এইভাবেই উজ্জ্বল ভবিষ্যতের আশায় একটা একটা করে দিন কেটে যাচ্ছিল। কিন্তু তাদের সেই স্বপ্নের বিপ্লব যে প্রত্যাশার চেয়ে ঢের আগেই ঘটে যাবে সেটা কেউই আন্দাজ করতে পারেনি।
এ মাসেও এক গাদা টাকা খরচ হয়ে গেল, কাজের লোকগুলো সব অপদার্থ, লাভের গুড় পিঁপড়ে খেয়ে যাচ্ছে, ধুত্তর, সব বেচে দিয়ে চলে যাবে।
মিস্টার জোনস এককালে কড়া মেজাজের জবরদস্ত চাষি ছিলেন। খামার চালানো নিয়ে তার অভিজ্ঞতাও কম নয়, কিন্তু পরপর কয়েকটা মামলা মোকদ্দমায় অনেক টাকা খোয়ানোর পর হঠাৎ করেই তার ভাগ্যের চাকা ঘুরে গেল। টাকার দুঃখ ভুলতে মদের নেশায় চুর হয়ে থাকেন তিনি, কাজকর্ম কিছুই দেখেন না, সারা দিন শুধু আরাম কেদারায় বসে খবরের কাগজ পড়েন আর মোজেসকে মদে ভেজানো পাউরুটির টুকরো খাওয়া। ব্যাপার দেখে তার কর্মচারীরাও খামারের দেখাশোনার কাজে ফাঁকি দিতে লাগল। খেতে আগাছা জন্মাল, পশুদের ছাউনির খড় পচে গেল, বেড়াগুলো ভেঙে পড়তে লাগল একে একে, পশুদের খাবারে আরো টান পড়তে লাগল। নেপোলিয়ন আর স্নোবল দিনে দিনে অধৈর্য হয়ে উঠল।
নেপোলিয়ন, আর তো পারা যায় না, আমাদের উপর মানুষের অত্যাচার একেবারে চরমে উঠছে। শোনো, আমার মনে হয় বিপ্লবের ছকটা কিন্তু আমাদের তৈরি করে ফেলা উচিত।
স্নোবল, তুমি তোমার সবকিছুতেই বড্ড তাড়াহুড়ো, ঝোঁকের মাথায় বোকামি না করে আর কটা দিন ধৈর্য ধরে থাকো, দেখাই যাক না কি হয়।
জুন মাস পড়ে গেল, এই সময় খড় কাটা হয়। এরই মাঝে এক শনিবার পাশের উইলিংডন শহরে গিয়ে সেখানকার এক শুঁড়িখানায় আকণ্ঠ মদ খেলেন মিস্টার জোনস। এমন নেশা চড়ল যে পরদিন দুপুরের আগে ফিরতেই পারলেন না। ওদিকে খামারের কর্মচারীরা মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে কোনো মতে গরুদের দুধ দুইয়েই খরগোশ শিকার করতে চলে গেল। মিস্টার জোন্স খামারে ফিরে এসে কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের ঘরে খবরের কাগজ নিয়ে বসলেন আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়লেন। প্রায় দেড় দিন খামারের পশুদের খাওয়া জুটল না। রবিবার বিকেলবেলায় সবার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। স্নোবল গর্জে উঠে বলল,
কমরেডস, আমরা অনেক সহ্য করেছি কিন্তু আর নয়, বজ্জাত মানুষগুলো নিজেদের আমোদ ফুর্তি নিয়ে মেতে থাকবে আর আমরা কি না খেয়ে মরব? কিছুতেই না। ওল্ড মেজরের কথাগুলো মনে আছে তো? মানুষই হল আমাদের একমাত্র শত্রু। ওরা যদি আমাদের খাবার না দেয় তাহলে আমরা ওদের কাছ থেকে খাবার ছিনিয়ে নেব।
ঠিক কথা, মানুষের দল নিপাত যা,
নিপাত যা, নিপাত যা,
মানুষের দল নিপাত যা,
নিপাত যা, নিপাত যা,
বিপ্লব করে পড়তে যা,
বিপ্লব, বিপ্লব, বিপ্লব যা,
বিপ্লব করে পড়তে যা,
বিপ্লব, বিপ্লব, বিপ্লব যা,
শস্যাগারে চলো,
চলো, চলো,
শস্যাগারে চলো,
চলো,
চলো। খামারের সমস্ত পশু একজোট হয়ে শস্যাগারের দিকে ছুটে গেল। শক্তিশালী ঘোড়া, গরু আর ভেড়াদের প্রবল ধাক্কায় ঘরের দরজা মড়মড়িয়ে ভেঙে পড়ল। ঘরের মধ্যে শস্য ভরা পিপেগুলো ধাক্কা মেরে উল্টে ফেলে গমের বস্তা ফুটো করে সবাই খাবার খেতে শুরু করল। প্রচণ্ড আওয়াজে অবশেষে মিস্টার জোনসের চটকা ভেঙে গেল।
কি ব্যাপার, কি ব্যাপার, এত সরকার কিসে? ওকে খামার বাড়ি থেকে কিসব কুৎকট আওয়াজ বেঁচে আসছে?
শিগগিরই আসুন, জানোয়ার গুলো খেতে গেছে, গ্রানারির দরজা ভেঙে আমাদের ফসল খাওয়া শুরু করেছে।
এত বড় আসপর্দা, দেখাচ্ছি মজা, চলো 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 দেখি, চলো দেখি কি ব্যাপার, চলো
চলো চলো।
ছুটতে ছুটতে শস্যাগারে পৌঁছে ভেতরের দৃশ্যটা দেখে স্তম্ভিত হয়ে গেলেন মিস্টার জোন্স। কিন্তু পরক্ষণেই তার মাথায় রক্ত চড়ে গেল। তিনি কর্মচারীদের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন,
হা করে দেখছো কি, চালাও চাবুক।
ম্যানার ফার্মে পশুদের গায়ে চাবুক পড়েছে প্রতিদিন। আজ পর্যন্ত একটি প্রাণীও সেই চাবুকের বিরুদ্ধে প্রতিবাদ করেনি, কিন্তু আজ তাদের পেটের খিদে আর এতদিনের চেপে রাখা ক্ষোভ একেবারে আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। স্নোবল আর নেপোলিয়ন হুঙ্কার দিয়ে উঠল,
কমরেড, মুখ পুঁজে মার খাওয়ার দিন শেষ, ওদের চাবুক কেড়ে নাও।
হ্যাঁ, স্নোবল ঠিকই বলেছে, অত্যাচারী মানুষ জাতি নিপাত যাক। দাঁড়িয়ে থেকো না কমরেড, মারো ওদের, মারো,
হ্যাঁ মারো।
সঙ্গে সঙ্গে চারিদিক থেকে পশুরা ঘিরে ফেলল তাদের মালিকদের। এলো পাথাড়ি, লাথি, গুতো, কামড় আর ঠোকর এসে পড়তে লাগলো তাদের গায়ে। খামারের নিরীহ জানোয়ারেরা যে একসঙ্গে এরকম ভয়ঙ্কর রূপ ধরতে পারে তা মিস্টার জোন্সদের ধারণার বাইরে ছিল। খানিক্ষণ হতবুদ্ধি হয়ে মার ঠেকানোর চেষ্টা করে তারপর রণে ভঙ্গ দিয়ে পালালেন সবাই। পশুদের দল তাঁদের ম্যানার ফার্মের পাঁচিলের বাইরের সদর রাস্তা অবধি তাড়িয়ে দিয়ে খামারের বড় ফটকটা বন্ধ করে দিল। বাড়ির জানলা দিয়ে পুরো ব্যাপারটা দেখতে পেয়েছিলেন মিসেস জোন্স। তিনি আর বাক্য ব্যয় না করে একটা ব্যাগে সামান্য কটা জামা কাপড় গুছিয়ে নিয়ে পেছনের রাস্তা দিয়ে খামার ছেড়ে বেরিয়ে গেলেন। তার পেছন পেছন উড়তে উড়তে পালাল দাঁড় কাক মোসেস। ওদিকে ততক্ষণে সমস্ত পশুরা জড়ো হয়েছে খামারের বিশাল ফটকের সামনে। উত্তেজনার বশে কারুরই হুঁশ ছিল না বেশ কিছুক্ষণ, কিন্তু তারপর হঠাৎ তাদের খেয়াল হল খামারের মালিক সহ সমস্ত মানুষ প্রাণের ভয়ে পালিয়েছে, তাদের হুকুম করবার আর কেউ নেই। ম্যানার ফার্ম এখন পুরোপুরি পশুদের দখলে। তাদের উত্তেজনা মুহূর্তে বদলে গেল প্রচণ্ড উল্লাসে। স্নোবল আকাশ বাতাস কাঁপিয়ে গর্জন করে উঠল,
কমরেডস, আমরা পেরেছি! আমাদের জীবন থেকে মানুষদের উৎখাত করতে অবশেষে আমরা সক্ষম হয়েছি। আমরা মুক্ত, আমরা স্বাধীন। লং লিভ ওল্ড মেজর, বিপ্লব দীর্ঘজীবী হোক!
লং লিভ ওল্ড মেজর, বিপ্লব দীর্ঘজীবী হোক! লং লিভ ওল্ড মেজর, বিপ্লব দীর্ঘজীবী হোক!
মিস্টার জোন্সদের বিদায় করবার পর বেশ কিছুক্ষণ কেটে গেল পশুদের ওপর অত্যাচার করবার সমস্ত সরঞ্জাম ধ্বংস করতে। ফার্মের একটা ঘর ভেঙে ঢুকে সেখানে রাখা যত ছুরি, চোখের ঠুলি, নাকে দড়ি পরানো রাংটা সব ওরা খামারের পুকুরে ফেলে দিল। চাবুক আর দড়ি খামার বাড়ির সামনে চত্বরে জড়ো করে তাতে আগুন ধরিয়ে উল্লাসে ফেটে পড়ে। মলির কেশরে বাঁধা রঙিন ফিতেটাও টান মেরে আগুনে ফেলে দিল স্নোবল। মলি আপত্তি করবার আগেই তার দিকে ফিরে গম্ভীর মুখে বলল,
এই সব ফিতেটিতে সবই মানুষের বানানো কাপড়। মানুষের জামা কাপড় যেমন বয়কট করেছে, ঠিক তেমনই এই সব কৃত্রিম সাজের জিনিসগুলোকেও বাদ দিতে হবে। পশুরা সব সময় খালি গায়ে থাকবে,
তাদের কাপড় পরা নিষেধ, বক্স।
হ্যাঁ স্নোবল।
খামারের পশুদের গায়ে যা কিছু কাপড় আছে সব খুলে এনে আগুনে পুড়িয়ে দাও।
আচ্ছা, তোমার গলার ওই বক্রসটা খোলো দেখি। আর আর তোমার গলাতেও তো ফিতে আছে দেখছি। হ্যাঁ, খুলে ফেলো।
এইভাবে একে একে সব প্রাণী তাদের গায়ে মানুষের পরানো সমস্ত চিহ্ন খুলে ফেলে আগুনে বিসর্জন দিল। বক্সারের নিজের খড়ের টুপিটাও বাদ গেল না। ওই টুপিটা মাথায় পরে থাকলে মাছির উপদ্রব একটু কম হতো, কিন্তু তাতে কি, বিপ্লবের জন্য এই সামান্য ত্যাগটুকু ধর্তব্যের মধ্যেই আনা যায় না। মানুষের অত্যাচারের প্রতীকগুলো চিরতরে ধ্বংস হয়ে যাওয়ার পর নেপোলিয়ন বলল,
কমরেড, এবার আমরা মুক্ত, এই আনন্দে ভুরি ভোজ হয়ে যাক। আমাদের আজ পেটা খেয়ে থাকার দিনও শেষ হয়েছে। সবাই মিলে মাথা পিছু এক বালতি করে ভুট্টা দানা আর কুকুরদের জন্য দুটো করে বিস্কুট, কি বল?
শস্যাগারে ঢুকে সত্যি সত্যি সবাই পেট ভরে খাবার খেল। পরিবেশন করল নেপোলিয়ন। খাওয়া হয়ে গেলে সবাই ওল্ড মেজরের শেখানো সেই গানটা গলা ছেড়ে গাইতে লাগে। আর তো বাধা দেওয়ার কেউ নেই। স্বাধীনতার প্রথম প্রহরে সমস্ত পশুদের মুক্ত কণ্ঠের গান আকাশ বাতাস মুখরিত করে তুলি।
ইংল্যান্ডের যত পশু সকলে দাউকার, শুনবে কি পাও চারিদিকে বিদ্রোহের আহ্বান। ইংল্যান্ডের যত পশু সকলে দাউকার, শুনবে কি পাও চারিদিকে বিদ্রোহের আহ্বান।
আজ নয় তো কাল আসবে নতুন দিনের ভোর, স্বৈরাচারীর গদিতে যে টান পড়বে জোর।
নাকের দড়ি পায়ের বেড়ি থাকবে না আর মোটে, লাগাম ফেলে দেখবো তখন খাবার কেমন জোটে।
শিকল যত ছিল তাতে মরছে যাবে ধরে, চাবু খারাপি থেকে আপনি যাবে সরে। এই দুনিয়ার যত পশু সকলে আহ্বান, শুনতে কি পাও চারিদিকে বিদ্রোহের আহ্বান।
গান শেষ করে নিজেদের নিজেদের জায়গায় ফিরে গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল সবাই। এমন গভীর নির্ভার ঘুম এর আগে কোনো দিন ঘুমোয়নি তারা। সকালে উঠে আগের রাতটাকে প্রথমটায় স্বপ্ন বলে মনে হল সবার, কিন্তু ধীরে ধীরে তারা টের পেল সত্যি জোনস আর তার সাঙ্গপাঙ্গরা চিরদিনের জন্য বিদায় নিয়েছে। খামার বাড়ির বাইরে এসে প্রাণ ভরে শ্বাস নিল সবাই। কেউ শিশির ভেজা ঘাসে গড়াগড়ি খেল, কেউ সোঁদা মাটির গন্ধ শুকল, কেউ বা কচি ঘাস ছিঁড়ে খেতে লাগল, কেউ আবার খুর দিয়ে মাটি থেকে কাদার তাল উপড়ে খেলতে লাগল। এই এতটা জমি এখন শুধুমাত্র তাদের। একটু ধাতস্থ হওয়ার পর স্নোবল আর নেপোলিয়নের নেতৃত্বে তারা পুরো খামারটা ভালো করে ঘুরে দেখল। ওই চাষ জমি, ওই ফলের বাগান, ওই মাঠ, ওই পুকুর, সবকিছুই তো তাদের চেনা, তবু আজ যেন সম্পূর্ণ নতুন দৃষ্টিতে দেখল সেগুলো। সবার শেষে মিস্টার জোনস এর বাড়িটার সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়ল পশুরা। এই বাড়িটাও আজ তাদের, কিন্তু তবু সাহস করে ভেতরে ঢুকতে পারছিল না কেউ। অনেকক্ষণ পর স্নোবল বলল,
নেপোলিয়ন এসো আমার সঙ্গে, এই দরজাটা ভাঙতে হবে।
চলো
বাকিরা, আমাদের পিছন পিছন লাইন করে ঢোকো, কিন্তু ভেতরে কোনো জিনিসে হাত দেবে না, এসো।
কোনো জিনিসে কেউ হাত দেবে না।
সকলে নিঃশব্দে তরুণ শুয়োরদের অনুসরণ করল। বাড়ির এক ঘর থেকে অন্য ঘরে নীরব বিস্ময়ে ঘুরতে লাগল সবাই। বাড়ি ময় বিলাসিতার ছড়াছড়ি, পালকের গদিওয়ালা বিছানা, আয়না, ঘোড়ার লোম দিয়ে তৈরি সোফা, কার্পেট, আর ড্রয়িং রুমের ম্যান্টেল পিসের ওপর রাখা আছে কুইন ভিক্টোরিয়ার ছবি। সব দেখে শুনে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় হঠাৎ ক্লোভার বলে উঠল,
আরে কি ব্যাপার, মলি কোথায় গেল?
সকলেই ব্যস্ত হয়ে তার নাম ধরে ডাকতে ডাকতে ওপরের শোয়ার ঘরে ঢুকেই থমকে গেল। মিসেস জোনস এর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে মলি। টেবিল থেকে একটা নীল রঙের ফিতে নিয়ে সেটা কাঁধে ফেলে আয়নায় মুগ্ধ হয়ে নিজের প্রতিবিম্ব দেখছে সে। তার কাণ্ড দেখে সবাই স্তম্ভিত হয়ে গিয়েছিল। স্নোবল আর নেপোলিয়নের মুখগুলো রাগে থমথম করছিল। স্নোবল কড়া গলায় ডাকল,
মলি
কি হচ্ছেটা কি?
আমি আমি মানে
মানে আমি স্পষ্ট বুঝেছি, এত কষ্টে অর্জন করা বিপ্লবের অবমাননা করছো তুমি।
না না,
লজ্জা করে না তোমার? এক্ষুনি বেরিয়ে এসো ওখান থেকে। ফের যদি তোমাকে রঙিন ফিতের ধারে কাছে দেখেছি তাহলে কিন্তু ভালো হবে না।
মলি চোরের মতো মাথা নিচু করে বেরিয়ে এল। বাড়ির আর কোনো কিছুতেই হাত দেওয়া হল না, শুধু রান্নাঘরে রাখা মদের পিপেটা বক্সার এক লাথি মেরে ভেঙে ফেলল। বাইরে বেরিয়ে এসে সবাই মিলে ঠিক করল মিস্টার জোনস এর বাড়িটাকে মিউজিয়াম হিসেবে সংরক্ষণ করা হবে। শত্রুদের বাসস্থানে পশুরা কোনো মতেই থাকবে না। এই সিদ্ধান্ত নিয়ে সবাই হৃষ্ট মনে সকালের জল খাবার খেতে গেল। তারপর স্নোবল সবাইকে ডেকে বলল,
কমরেডস এখন সবে সকাল 6:30 বাজে, সামনে গোটা দিনটা পড়ে রয়েছে। আজ মাঠ থেকে খড় কাটার দিন, সবাই মিলে হাত লাগালে অনায়াসেই কাজ শেষ হয়ে যাবে। কিন্তু তার আগে আমরা অন্য একটা জরুরি কথা তোমাদেরকে জানাতে চাই।
আবার কি কথা? কি বিষয়?
আবার কি বলতো নেপোলিয়ন?
নেপোলিয়ন কি হয়েছে?
হ্যাঁ কি হয়েছে, কি হয়েছে,
কি হয়েছে নেপোলিয়ন?
আমি বলছি স্নোবল।
বল
কমরেড, তোমরা কেউই জানো না
কিন্তু আমরা শুয়োরেরা গত 3 মাসে মানুষদের মতো লেখাপড়া শিখেছি। সে কাজটা কিন্তু মানুষের অন্যান্য কাজকর্মের মতো খারাপ না। লেখাপড়া শিখে রাখলে নিজেদের জীবনে অনেক উন্নতি হতে পারে। জোনসের বাচ্চাদের কতগুলো পুরনো বই আমরা আস্তাকুট থেকে খুঁজে পেয়েছিলাম, তার সাহায্যেই আমরা অক্ষর চিনতে শিখেছি।
একদমই।
এই নতুন জ্ঞান হাতে কলমে কাজে লাগাবার সময় এসে গেছে। তোমরা সবাই আমাদের সঙ্গে খামারের ফটকের কাছে চলো। আর বক্সার, তুমি যন্ত্রপাতির ঘর থেকে সাদা আর কালো রং ভরা বালতি আর তুলি নিয়ে এসো দেখি।
বেশ, চলো সবাই।
এই বলে স্নোবল আর নেপোলিয়ন সবাইকে নিয়ে চলল ফার্মের বড় গেটের দিকে। ফটকের সামনে একটা কাঠের পাটাতনের ওপর বড় বড় করে ম্যানার ফার্ম নামটা লেখা ছিল। বক্সার রঙের বালতি নিয়ে আসতেই স্নোবল তার সামনের পায়ের ফাঁকে তুলি ধরে ম্যানার শব্দটা সাদা রং দিয়ে ঢেকে দিল, তার উপর কালো রং দিয়ে লিখল অ্যানিমাল। মানুষের দেওয়া নাম ম্যানার ফার্ম মুছে ফেলে খামারের নতুন নাম হল অ্যানিমাল ফার্ম। এরপর বিশাল খামার বাড়িটার কাছে গিয়ে একটা মই বেয়ে উঠে দেওয়ালের অনেকটা উঁচুতে বড় বড় হরফে একটা তালিকা লিখতে শুরু করল স্নোবল। নেপোলিয়ন ব্যাখ্যা করে বলল,
গত 3 মাস ধরে অনেক ভেবে অ্যানিমালিজমের সার মর্মকে 7টি আইনে বেঁধেছি আমরা। এই খামারের সমস্ত পশু সেই 7টি আইন সর্বদা মেনে চলবে। কেউ ব্যতিক্রম নয়, কেউ এই আইনগুলোর ঊর্ধ্বে নয়।
স্নোবল দেওয়ালে লেখা শেষ করে নেমে এসে সমস্ত পশুদের আইনগুলো পড়ে শোনাল।
সেভেন কমান্ডমেন্টস। 1, যে কোনো 2 পেয়ে প্রাণী হল শত্রু। 2, যে কোনো 4 পেয়ে বা ডানাওয়ালা প্রাণী হল বন্ধু। 3, কোনো পশু কখনো জামা কাপড় পরবে না। 4, কোনো পশু মানুষের বানানো বিছানায় শোবে না। 5, কোনো পশু মদ খাবে না। 6, কোনো পশু অন্য কোনো পশুকে হত্যাও করবে না। আর 7, অল অ্যানিমালস আর ইকুয়াল, সমস্ত পশুই সমান।
লিখতে গিয়ে অবশ্য স্নোবলের 2-1টা বানান ভুল হয়েছিল, কিন্তু তাতে কারুরই কিছু এলো গেল না। আইনের ফিরিস্তি শুনে সমস্ত পশুরাই খুশি হয়ে সেগুলো মানতে রাজি হয়ে গেল। যারা অপেক্ষাকৃত চালাক প্রাণী তারা আইনগুলো মনে মনে আউড়ে মুখস্থ করে নিল। স্নোবল এবার হাত দিয়ে বলল,
কমরেডস, চলো এবার মাঠে খড় কাটতে যাই। উপদার্থ মানুষগুলোকে দেখিয়ে দিই যে কাজ কেমন করে করতে হয়। চলো।
1 মিনিট, 1 মিনিট।
কি হলো?
আমাদের যে দুধুকছে পড়ছে, এক্ষুনি না দেওয়ালে কিন্তু মারা পড়ব।
এই কথা শুনে পশুদের টনক নড়ল। তাই তো, সকাল থেকে গরুদের দুধ দোয়ানো হয়নি।
যাও তো বালতি নিয়ে।
স্নোবল আর নেপোলিয়নের নির্দেশে তাড়াতাড়ি কয়েকজন শুয়োর বালতি নিয়ে এসে তাদের সামনের পা দিয়ে গরুদের দুধ দুয়ে দিল। দেখা গেল 5টা বালতি সাদা ফেনাওয়ালা দুধে ভরে উঠেছে। সেদিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে পশুরা নিজেদের মধ্যে মৃদু জল্পনা শুরু করে।
বলছি, অত দুধ কি হবে রে?
বাছুরেরা তো অত দুধ খেতে পারবে না। তাহলে
জোনস মাঝে মধ্যে মুরগিদের খাবারের সঙ্গে কিছুটা মিশিয়ে দিত বটে, কিন্তু সে আর কতটুকু কষ্ট হবে?
এখন কি দুধের কথা ভাবার সময়? তোমরা সবাই স্নোবলের সঙ্গে মাঠে যাও দেখি, সেখানে মেলা কাজ পড়ে আছে। আমি আসছি একটু পরে।
নেপোলিয়নের তাড়া খেয়ে সবাই মাঠে চলে গেল। সারা দিন ধরে খড় কেটে সন্ধেবেলায় ঘরে ফিরে আসার পর দেখা গেল 5 বালতি দুধ কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে গেছে, কোথাও আর ছিটে ফোটাও পড়েনি। সবার অক্লান্ত পরিশ্রমের ফলে খড় পাওয়া গেল অঢেল। এতটা খামারের কোনো পশুই আশা করেনি। কিছু কিছু কাজ অবশ্য বেশ খটমটো ছিল, কারণ ফার্মের বেশিরভাগ যন্ত্রপাতি মানুষের জন্য বানানো। পশুদের পক্ষে সেসব ব্যবহার করা সত্যিই ঝামেলা, কিন্তু শুয়োরেরা সব সমস্যারই কিছু না কিছু সমাধান করে ফেলে। অন্যদিকে ঘোড়ারা চাষের ক্ষেতগুলোকে হাতের পাতার মতো চেনে, খড় ঝাড়াই কি করে করতে হয় তা ওরা মিস্টার জোনসের থেকে কিছু কম জানে না। শুয়োররা নিজেরা পরিশ্রম করত না, কিন্তু অন্যদের কাজ তদারকি করতে তারা ওস্তাদ। তাদের বুদ্ধি বেশি বলে তারাই যে পশুদের নেতৃত্ব দেবে এই তো স্বাভাবিক। বক্সার আর ক্লোভার নিজেরাই খড় জড়ো করার লম্বা কুরুনিগুলো নিজেদের গায়ের সঙ্গে জুতে নিয়ে ক্ষেতময় ঘুরে ঘুরে কাজ করত। তাদের পেছন পেছন দু একজন শুয়োর ঘুরত আর মাঝে মাঝে হাঁক পাড়ত,
ঠিক আছে কমরেড, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এগো এগো, হ্যাঁ হ্যাঁ এগোতে থাকো এগোতে থাকো, এই না 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 না, ওই দিকে নয় ওই দিকে নয়, ডান দিকে সরে এসো, হ্যাঁ 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 এইতো এইতো, হ্যাঁ দিব্যি হচ্ছে, এগো এগো, এগোতে থাকো।
হাঁস ও মুরগিরাও সারা দিন রোদের মধ্যে এদিক সেদিক ছোটাছুটি করত আর ঠোঁটে করে খড়ের ছোট ছোট আঁটি বয়ে বেড়াত। সব পশুরা তাদের সাধ্য মতো কাজ করছিল। শেষ পর্যন্ত জোনস ও তার লোকেরা সচরাচর যতটা সময় নিত তার চেয়ে দুদিন আগেই ফসল তোলার কাজ শেষ করে ফেলল তারা। খামারের ইতিহাসে এত পরিমাণ ফসল এর আগে হয়নি, এক কণা খড়ও নষ্ট হয়নি। তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী মুরগি আর হাঁসেরা শেষ কুটোটিও কুড়িয়ে নিয়েছিল, আর খামারের কোনো প্রাণী এক গ্রাস খাবারও চুরি করেনি। ফসল কাটা হলে স্নোবল সবাইকে অভিনন্দন জানিয়ে বলল,
কমরেডস, আমি বলেছিলাম না আমাদের কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, আমরা এইভাবেই শত্রুর মুখে ছাই দিয়ে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাব, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে সুখে শান্তিতে জীবন কাটাবো, মানুষের অশুভ ছায়া সেখানে ঘেঁষতেও পারবে না।
পুরো গরমকাল জুড়ে সবাই দারুণ নিয়ম মেনে কাজ করল, প্রত্যেকেই খুশি। জীবন এত প্রাণবন্ত হতে পারে সে কথা তারা কল্পনাও করেনি। নিজেদের পরিশ্রমে ফলানো শস্যের স্বাদ যেন অমৃতের মতো। অপদার্থ পরজীবী মানুষেরা বিদায় নেওয়ার পর থেকে খাবারের অভাব ছিল না, সবাই বিশ্রামও পেত আগের চেয়ে ঢের বেশি। সমস্যায় যে পড়তে হতো না তা নয়, ভুট্টা ফলানোর পর তার ঝাড়াই বাছাই সম্পূর্ণ নিজেদের খেটে করতে হয়েছিল, কারণ যন্ত্রপাতি তারা চালাতে পারেনি। কিন্তু শুয়োরদের বুদ্ধি আর বক্সারের শক্তি একজোট হলে কোনো বাধাই আর বাধা থাকত না। বক্সারের পরিশ্রম করবার ক্ষমতা দেখে সবাই একেবারে অবাক হয়ে গিয়েছিল। বিশেষ করে জোনস বিদায় হওয়ার পর থেকে সে একা পাঁচটা ঘোড়ার সমান পরিশ্রম করত, এমনকি মোরগদের সঙ্গে সে চুক্তি পর্যন্ত করে রেখেছিল।
শোনো মোরগ ভায়া, আমাকে কিন্তু অন্যদের থেকে এক ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হবে, তুমি রোজ সকালে আমার আস্তাবলের কাছে এসে ভালো করে ডেকে যেও কিন্তু, কেমন?
পশু সমাজের সবাই অবশ্য এইরকম পরিশ্রম করত না। মাঠে কাজ করবার সময় মলির খুরে প্রায়ই কাঁকর ঢুকে যেত, তাই সে সকলের আগেই আস্তাবলে ফিরে যেত। আর খামারের বিড়ালটাকে তো খাওয়ার সময় ছাড়া পাওয়াই যেত না। একমাত্র বুড়ো গাধা বেঞ্জামিনের দৈনন্দিন জীবনে কোনো পরিবর্তন হয়নি। সে কাজে ফাঁকি যেমন দিত না, তেমনি পারতপক্ষে বেশি কাজও করত না। মাঝে মাঝে বক্সার তাকে জিজ্ঞেস করত,
আচ্ছা বেঞ্জামিন, এত বড় একটা বিপ্লব হলো, আমরা সবাই স্বাধীন হলাম, কিন্তু তাও তোমার কোনো উচ্চবাচ্য নেই কেন বলতো? আচ্ছা জোনস বিদায় হয়েছে বলে কি তুমি খুশি হওনি?
খুশি? এই প্রশ্ন তো তুমি আমাকে অনেক করলে বক্সার, এবার আমার একটা প্রশ্নের উত্তর দাও দেখি।
কি?
তুমি কখনো কোন গাধাকে মরতে দেখেছ?
গাধাকে মরতে দেখেছি কিনা? কই না তো, দেখিনি তো।
এক্স্যাক্টলি, কেন দেখনি জানো?
কেন?
কারণ গাধারা তোমাদের সবার চেয়ে ঢের বেশি দিন বাঁচে।
বেঞ্জামিনের এমন হেয়ালির অর্থ বোঝার ক্ষমতা যে বক্সারের ছিল না তা বলাই বাহুল্য। অবশ্য এই নিয়ে সে বিশেষ মাথাও ঘামায়নি, কারণ খামারে করবার মতো কাজের অভাব ছিল না। রবিবার ছুটির দিনে সবাই দেরিতে উঠে জল খাবার খায়। সেই দিন নিয়ম করে একটা অনুষ্ঠান হয়। প্রথমে হয় পতাকা উত্তোলন। মিসেস জোনসের ফেলে যাওয়া একটা সবুজ টেবিল ক্লথের ওপর সাদা রং দিয়ে খুর আর শিং এঁকে একটা পতাকা তৈরি করে স্নোবল বলেছিল,
শোনো সবাই, এই সবুজ রং হল ইংল্যান্ডের শস্য ভরা ক্ষেতের প্রতীক। আমাদের দেশে সবুজ ক্ষেতের কোনো অভাব নেই, আর মানব জাতি একদিন নির্মূল হয়ে আমাদের পশুদের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। সেই আগামী দিনের প্রতীক হল এই শিং আর এই খুর।
প্রত্যেক রবিবার সকাল ৮টায় খামারের বাগানে পতাকা উত্তোলন হয়। তারপর পশুদের সভা বসে। সভায় আগামী সপ্তাহের কর্মসূচি তৈরি করা হয়, নানা রকম প্রস্তাব দেওয়া হয়, আর প্রয়োজন হলে তাই নিয়ে তর্ক বিতর্ক হয়। সিদ্ধান্ত চূড়ান্ত করতে সমস্ত পশুদের ভোট নেওয়া হয়। পশুরা ভোট দিতে জানে, কিন্তু তাদের কেউই নিজস্ব কোনো প্রস্তাব ভেবে বার করতে পারে না। প্রস্তাব বা রেজলিউশনগুলো তৈরি করে শুয়োরের দল, যেহেতু ওদের বুদ্ধি সবচেয়ে বেশি। একটা ব্যাপার কিছুদিন পরেই পশুরা লক্ষ্য করল। রেজলিউশন নেওয়ার সময় স্নোবল আর নেপোলিয়নই কথা বলে সবচেয়ে বেশি, কিন্তু কোনো বিষয়েই তারা একমত হতে পারে না। তাই প্রত্যেক মিটিংয়েই তাদের মধ্যে ঘোর তর্ক বেঁধে যায়।
নেপোলিয়ন, আমি অনেকবার বলেছি, পশুদের অবসর নেওয়ার একটা বয়স নির্ধারণ করা উচিত, না হলে পুকুরের পাশে যে রিটায়ারমেন্ট হোমটা বানানোর সিদ্ধান্ত নেওয়া হল তাতে থাকবে কে? কিন্তু তুমি বারবার এই বিষয়টাকে ঠেলে ঠেলে।
কমরেড স্নোবল বোধহয় ভুলে গেছে যে রিটায়ারমেন্ট হোমটা বানানোর প্রস্তাব আমি প্রথমে দিয়েছিলাম।
না না, আমি ভুলিনি, কিন্তু
কিন্তু তাই বলে সাত বছরটা তো অবসর নেওয়ার মতো একটা বয়স হতে পারে না। তাহলে তো খামার থেকে রিটায়ারমেন্ট হোমেই বেশি প্রাণী থাকবে।
তবে তর্ক বিতর্ক একসময় থামে। মিটিং শেষ হয় ওল্ড মেজরের শেখানো ইংল্যান্ডের যত পশু গানটি দিয়ে। তারপর বাকি দিনটা বিশ্রাম আর খেলাধুলো করেই কাটে। শুয়োররা অবশ্য সময় কাটায় যন্ত্রপাতির ঘরটায়। মিস্টার জোনসের বাড়ি থেকে জোগাড় করা নানা রকম বই পড়ে তারা ছুতোরের কাজ, কামারের কাজ, আরো নানা রকমের বিদ্যা আয়ত্ত করে। আর স্নোবল অন্যান্য পশুদের নিয়ে বিভিন্ন কমিটি গড়তে শুরু করে। মুরগিদের ডিম উৎপাদন কমিটি, গরুদের নির্মল পুচ্ছ কমিটি, ইঁদুর আর খরগোশদের পোষ বানাতে বন্য কমরেডদের পুনর্বাসন কমিটি, কোনো পশুই বাদ পড়ল না। এত সব উদ্যোগ অবশ্য খুব একটা সফল হল না, বিশেষ করে বন্য কমরেডদের পুনর্বাসন কমিটি। একদিন দেখা গেল কমিটির প্রতিনিধি বেড়াল খামার বাড়ির ছাদে বসে কতগুলো চড়াই পাখিকে বোঝানোর চেষ্টা করছে।
আচ্ছা, তোমরা এখনো আমাকে দেখে গাছের মগডালে উড়ে বসছো কেন বলো দেখি? আমরা সবাই যে এখন কমরেড তাও জানো না? তোমরা এখন স্বচ্ছন্দে আমার সামনে, এমনকি আমার থাবার উপরেও এসে বসতে পারো, আমি গায়ে আঁচড়টি কাটবো না।
সৌভাগ্যের বিষয়, চড়াইদের কেউই বেড়ালের কথায় বিশেষ পাত্তা না দিয়ে আরো উঁচু ডালে উড়ে গেল। এই পরিস্থিতিতে কমিটি যে কিছুদিন পরেই ভেঙে পড়বে তাতে আর আশ্চর্য কি? তবে অন্য পশুদের লেখাপড়া শেখানোর উদ্যোগে বিস্তর সাফল্য পাওয়া গেল। শুয়োররা তো অনেক আগেই লেখাপড়ায় পারদর্শী হয়ে উঠেছিল, কুকুররাও পড়তে শিখল, কিন্তু খামার বাড়ির দেওয়ালে লেখা সাতটি আইন ছাড়া অন্য কিছু পড়বার আগ্রহ তাদের ছিল না। ছাগল মুরিয়েল অন্যদের তুলনায় লেখাপড়ায় ভালো ছিল। সে মাঝে মধ্যে আস্তাকুড়ের বাতিল খবরের কাগজ থেকে কিছু কিছু খবর বাকিদের পড়ে শোনাত। বেঞ্জামিন শুয়োরদের মতোই ভালো পড়তে পারত, কিন্তু লেখাপড়ার চর্চা চালিয়ে যাওয়া তার ধাতে ছিল না। তার বক্তব্য হল,
পড়ে কি হবে?
এই খামাজে পড়বার মতন একটা ভালো বইপত্র আছে নাকি? পড়ব।
বক্সার, এ বি সি আর ডি ছাড়া আর কোনো অক্ষর অনেক চেষ্টা করেও শিখতে পারল না, আর মলি তার নিজের নামের বানানটা ছাড়া আর কিছুই শিখতে নারাজ। খামারের বাকি পশুরা শুধুমাত্র এ অক্ষরটা শিখেই রণে ভঙ্গ দিল। ওদিকে হাঁস মুরগি জাতীয় পশুদের পক্ষে সাতটি আইন মনে রাখাও কঠিন হয়ে পড়ছিল। ব্যাপার দেখে স্নোবল প্রস্তাব দিল,
কমরেডস, তোমাদের সুবিধের জন্য আমাদের সাতটা আইনের সারমর্মটাকে ছোট করে একটিমাত্র লাইনে নামিয়ে এনেছি। অতগুলো নিয়ম মনে রাখতে না পারলেও চার পা ভালো, দুই পা খারাপ, এইটা তো মনে রাখতে পারবে, তাই না?
তার মানে দুই পা খারাপ বললেই হলো? আমাদের সব পাখিদেরই তো দুটো পা। তোমরা তাহলে এই কথা বলে আমাদের অসম্মান করছো?
শোনো,
ওল্ড মেজর তো বলেছিলেন যে ডানাওয়ালা প্রাণী আর চার পে প্রাণী সবাই বন্ধু।
হ্যাঁ,
তার কথাটা বেমালুম ভুলে মেরে দিলে।
আহা, ভুলবো কেন? আর তুমি বা ওভাবে ভাবছো কেন? নিজেই তো বললে তোমাদের দুটো করে ডানা। এই ডানা দুটো তো আর হাতের কাজ করে না, সেগুলো তোমাদের এক জায়গা থেকে আর এক জায়গাতে নিয়ে যেতে সাহায্য করে, অর্থাৎ সেগুলো প্রকারান্তরে তোমাদের আর এক জোড়া পা, তাই না? কিন্তু যত নষ্টের গোড়া হল মানুষের হাত, তোমাদের ডানা নয়, তোমরা নিশ্চিতভাবে আমাদেরই একজন, বুঝলে?
পাখিরা স্নোবলের সব কথা যে বুঝল তা নয়, তবে মোটের ওপর ব্যাখ্যাটা মেনে নিল। খামার বাড়ির দেওয়ালে সাতটি আইনের ওপরে আরো বড় অক্ষরে লিখে দেওয়া হল, চার পা ভালো, দুই পা খারাপ। তারপর সবাই মিলে জোর গলায় সেটাকে মুখস্থ করতে লাগল। দেখা গেল ভেড়ার দলের এই প্রবাদটা ভারী মনে ধরেছে। তারা সারা দিন ধরে কাজ করতে করতে, ঘাস খেতে খেতে, এমনকি শুয়ে শুয়েও মিহি গলায় জপতে লাগলো, চার পা ভালো, দুই পা খারাপ। ঘন্টার পর ঘন্টা ধরে লাইনটা বলেও তারা ক্লান্ত হত না। এই ধরনের কর্মযোগ্যে কিন্তু নেপোলিয়নের বিশেষ আগ্রহ ছিল না। সে বলতে লাগলো,
বয়স্ক পশুদের শিক্ষা দিতে যাওয়াটাই বোকামি। আসলে দরকার হল নবীন প্রজন্মকে তৈরি করা। আমরা যারা বড় কিছুদিন পরে মরে যাব, তাদেরকে এত শিখিয়ে পড়িয়ে কমিটিতে নিয়ে লাভটা কি?
ঘটনাচক্রে ঠিক সেই সময়ই খামারের কুকুর জেসি আর ব্লুবেল নটা বাচ্চার জন্ম দিল। সঙ্গে সঙ্গে নেপোলিয়ন বাচ্চাগুলোকে তাদের মায়ের কাছ থেকে সরিয়ে নিয়ে গেল, যাতে তাদের শিক্ষা দীক্ষার ওপর ভালো করে নজর দিতে পারে। যন্ত্রপাতির ঘরটা ছিল শুয়োরদের মন্ত্রণা কক্ষ। ঘরটার ওপরে একটা ছোট্ট চিলে কোঠা ছিল, যাতে মই বেয়ে উঠতে হয়। সেই চিলে কোঠার ঘরে কুকুরছানাদের এমন ভাবে আলাদা করে রাখা হল যে কিছুদিন পরে খামারের বাকি পশুরা বাচ্চাগুলোর কথা ভুলেই গেল। কিন্তু এর কিছুদিন পর অন্য একটা রহস্যের কিনারা পাওয়া গেল। বেশ কিছুদিন আগে গরুদের পাঁচ বালতি দুধ উধাও হয়ে গিয়েছিল। এতদিন পর জানা গেল সেই দুধটা শুয়োরদের খাবারে মেশানো হচ্ছে। ফলের বাগান থেকে যখন আপেল তোলার সময় এলো, তখনও একটা বিচিত্র ব্যাপার ঘটল। সবাই ভেবেছিল সবকিছুর মতো আপেলও সবার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে, কিন্তু দেখা গেল সেগুলো সব জড়ো করা হয়েছে শুয়োরদের মন্ত্রণা কক্ষে। এই নিয়ে পশুদের মধ্যে কিছুটা গুঞ্জন যে উঠল না তা নয়, কিন্তু দেখা গেল শুয়োররা এক বাক্যে সায় দিয়েছে যে আপেল শুধু তারাই খাবে। এমনকি এই একটা ব্যাপারে স্নোবল আর নেপোলিয়নের মধ্যেও মতভেদ হল না। তবে শুয়োরদের পক্ষ থেকে স্কুইলারকে অন্য পশুদের কাছে পাঠানো হল তাদের সবাইকে ঘটনাটা বুঝিয়ে বলবার জন্য। স্কুইলারও জলের মতো পরিষ্কার ব্যাখ্যা দিয়ে দিল,
কমরেডস, তোমরা শুয়োরদের স্বার্থপর ভাবছ না আশা করি। তোমরা কি জানো যে আমাদের মধ্যে অনেকেই দুধ কিংবা আপেল খেতে পছন্দই করে না। আরে আমি নিজেই তো করি না, আমরা এসব খাচ্ছি শুধুমাত্র স্বাস্থ্য রক্ষার জন্য। কমরেডস, তোমরা নিশ্চয়ই জানো যে বিজ্ঞান মতে আপেল আর দুধ খাওয়া একজন শুয়োরের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। শুয়োর জাতি মগজ খাটায়, খামারের পুরো ব্যবস্থাপনার ভার আমাদের উপর। তোমাদের কল্যাণ সাধন করবার জন্যে দিবারাত্রি পরিশ্রম করছি আমরা। ওই জঘন্য স্বাদের দুধ আর আপেল তোমাদের মুখ চেয়েই খেতে হয় আমাদের। শুয়োররা যদি দুর্বল হয়ে নিজেদের কর্তব্য না করতে পারে, তার পরিণতি কি হবে একবার ভেবে দেখেছ কমরেডস? আমরা দুর্বল হয়েছি জানলেই জোনস এসে হাজির হবে আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাজির হবে। বলো কমরেডস, বলো, তোমরা কি তাই চাও?
এই কথা শুনে আর কারোরই কিছু বলবার রইল না। নিজেদের মধ্যে যাই মতের অমিল হোক না কেন, ফার্মের একটিও প্রাণী চায় না যে জোনস আবার ফিরে আসুক। স্কুইলার সবকিছু বুঝিয়ে বলাতে সবটাই বেশ স্পষ্ট হয়ে গেল পশুদের কাছে। সুতরাং সবাই মিলে সিদ্ধান্ত নিল যে দুধ আর গাছের সব ঝরে পড়া আপেল সবই বরাদ্দ হবে শুয়োরদের জন্য। বছর শেষের আগেই অ্যানিমাল ফার্মের খবর সারা দেশে ছড়িয়ে পড়ল। নেপোলিয়ন আর স্নোবল প্রতিদিন ঝাঁকে ঝাঁকে পায়রাদের অন্যান্য খামারে পাঠাত। পায়রাদের কাজ ছিল অন্যান্য পশুদের সঙ্গে আলাপ করা, তাদেরকে বিপ্লবের গল্পটা শোনা, আর সুযোগ পেলেই ইংল্যান্ডের যত পশু গানটি শিখিয়ে দেওয়া।
ইংল্যান্ডের যত পশু সকলে দাউকার, শুনবে কি পাও চারিদিকে বিদ্রোহের আহ্বান। ইংল্যান্ডের যত পশু সকলে দাউকার, শুনবে কি পাও চারিদিকে বিদ্রোহের আহ্বান।
ওদিকে অ্যানিমাল ফার্মের সংলগ্ন আরো দুটো খামার ছিল, তাদের মালিকদের মধ্যে সম্পর্ক একেবারে আদায় কাঁচকলায়। কিন্তু জোনস বিদায় হওয়ার পর থেকেই তারা পাশের খামারটা দখল করা যায় কিনা তাই নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছিল। ফক্সউড ফার্মের মালিক পিলকিংটন সারাদিন মাছ ধরে আর শিকার করে কাটাত, ফলে তার খামারের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। অন্যদিকে পিঞ্চফিল্ড ফার্মের মিস্টার ফ্রেডরিক ছিল অতি ধুরন্ধর, কথায় কথায় লোকজনের সঙ্গে মামলা বাঁধিয়ে দিত। দুজনে পরস্পরকে দেখতে না পারলেও অ্যানিমাল ফার্মের বিপ্লব দেখে তারা ভারী চিন্তিত হয়ে উঠেছিল। প্রথম প্রথম অবশ্য তারা নিজেদের মধ্যে ঠাট্টা তামাশা করত,
কালে কালে আর কত দেখবো হে ফ্রেডরিক, জানোয়ারের দল ফার্ম চালাবে, তাহলেই হয়েছে, মানুষের দরকার নেই নাকি?
হ্যাঁ, সে আর বলতে, দেখে নিও, ওই 15 দিনের বেশি ওই খাবার টিকবে না, আর তার মধ্যে ওই জানোয়ারগুলো ওই নিজেদের মধ্যে মারামারি করে না খেতে পেয়ে মরবে,
যা বলেছ।
কিন্তু বেশ কিছুদিন কেটে যাওয়ার পরেও তারা দেখল অ্যানিমাল ফার্ম থেকে পশুদের অনাহারের খবর আসছে না, মারপিটের খবরও আসছে না, বিপ্লবীরা সুষ্ঠুভাবেই খামার চালাচ্ছে। এসব দেখে সুর পাল্টে গেল দুজনে, আগের মতো তাচ্ছিল্য করা বন্ধ করে দিয়ে খামার সম্পর্কে ভয়ঙ্কর সব গুজব রটাতে শুরু করল তারা।
জানো, অ্যানিমাল ফার্মের ভিতর মারাত্মক সব ঘটনা চলছে, ওখানে শক্তিশালী পশুরা দুর্বলদের উপর নৃশংস অত্যাচার চালাচ্ছে, মারধর করছে, মেরেও ফেলছে, চেহারায় বড় প্রাণীরা তো ছোট প্রাণীদের গিলেই খেয়ে নি।
জানি তো, জানি জানি। আরো শুনলাম ওই স্ত্রী জাতের পশুরা ওখানে মোটেই ভালো নেই, তাদের উপরে শারীরিক অত্যাচার চালানো হচ্ছে, ভাবতে পারছ? সামান্য কারণে ঘোড়ার নাল আগুনে তাপিয়ে পরস্পরকে একেবারে ছ্যাঁকা দেওয়াও চলছে, ভাবো। প্রকৃতির নিয়ম না মেনে মানুষের কাজ পশুরা করতে চাইলে এরকম তো হবেই। কে
যা বলেছ,
মানুষেরা এসব গুজব ছড়ালেও পশুরা তাতে কান দিত না। দেখতে দেখতে এই আশ্চর্য খামারের খবর ইংল্যান্ডের দিকে দিকে ছড়িয়ে পড়ল। সবাই জানল পশুরা সম্পূর্ণ নিজেদের দমে একটা আস্ত খামার চালাচ্ছে। তারা লেখাপড়া শিখছে, হাসছে, খেলছে, অন্যান্য খামারের পশুদের মনেও আশার আলো জেগে উঠল। গরুর দল, পায়রার ঝাঁক, চারিদিকে ইংল্যান্ডের যত পশু গানটা গেয়ে বেড়াতে লাগল। ষাঁড়েরা খেপে গিয়ে মালিককে গুঁতিয়ে দিতে লাগল। গরুরা দুধের বালতি লাথি মেরে উল্টে দিতে লাগল। ঘোড়ারা ছুটে গিয়ে বাগানের বেড়া ভেঙে দিল। ব্যাপার দেখে মানুষেরা আতঙ্কে ঠকঠকিয়ে উঠল। ইংল্যান্ডের যত পশু গানটা শুনলেই তারা তেলে বেগুনে জ্বলে উঠে পশুদের চাবুক মারতে শুরু করে। কিন্তু লক্ষ লক্ষ পশু পাখিদের তো আর চাবুক মেরে থামানো যায় না। গানের সুরে মুখরিত হয়ে উঠল ইংল্যান্ডের আকাশ। আর উইলিংডনের শুঁড়িখানায় বসে মিস্টার জোন্স দাঁত কিড়মিড় করে বললেন,
অনেক হয়েছে, অনেক হয়েছে, আর না, জানোয়ারগুলোকে এবার থামাতেই হবে।
অক্টোবর মাসের গোড়ার দিকে সবেমাত্র ফসল কাটা শেষ হয়েছে। আচমকা একদিন পায়রার দল বকম বকম করতে করতে খামারে এসে হাজির। একজন হাঁপাতে হাঁপাতে বলল,
স্নোবল, নেপোলিয়ন, কমরেডস, সর্বনাশ হয়েছে।
কেন, কি হয়েছে?
জোন্স আমাদের খামারের দিকে আসছে, সঙ্গে ফক্সউড আর পিঞ্চফিল্ড ফার্মের 10-12 মানুষ, লাঠি সোঁটা আর হাতে বন্দুক নিয়ে আসছে।
কমরেড, এই দিনটার জন্য আমরা এতদিন পরিশ্রম করেছি, আজ আমাদের মানুষ শত্রুকে চিরতরে পরাস্ত করবার দিন। ভয় পেও না, লড়াই করবার জন্য প্রস্তুত হও, ডু অর ডাই।
পশুরা সত্যি সত্যি তৈরি ছিল। স্নোবল খামার বাড়ির একটা বই পড়ে স্বয়ং জুলিয়াস সিজারের যুদ্ধনীতি দপ্ত করেছিল। এরকম আক্রমণ হলে কাকে কি করতে হবে তা সবাই জানত। আক্রমণ আটকাতে প্রথমেই উড়ে গেল পায়রা আর রাজহাঁসেরা। তারা মানুষের দিকে ধেয়ে গিয়ে তাদের হাতে পায়ে ঠোকর মেরে মাথার ওপর মলত্যাগ করে প্রবল বিশৃঙ্খলা তৈরি করল।
বেঞ্জামিন, নুরিয়া, তোমরা আমার সঙ্গে ওদের দিকে চলো, মার্চ ফরওয়ার্ড।
এই বলে তিনজন প্রবল বেগে মানুষের দলটার দিকে ছুটল। প্রমাদ গুণে মিস্টার জোন্স হাতের বন্দুক উঁচিয়ে স্নোবলের দিকে তাক করে পরপর গুলি ছুঁড়লেন। একটা গুলি তার পিঠ ঘেঁষে বেরিয়ে গেল, কিন্তু রক্তাক্ত পিঠ নিয়েই স্নোবল হাওয়ার গতিতে ছুটতে ছুটতে চিৎকার করল,
হেমো না কমরেড, ওদের সবকটাকে চোমের বাড়ি পাঠাও।
স্নোবল ছুটতে ছুটতে মিস্টার জোন্সের পেটে এমন প্রবল এক গুঁতো মারল যে তিনি ধাক্কা সামলাতে না পেরে সোজা এক ঢিপি গোবরের মধ্যে গিয়ে পড়লেন। আর বক্সারের প্রচণ্ড লাথি খেয়ে ফক্সউড খামারের এক কর্মী কাদার তালের মধ্যে পড়ল। তাই দেখে বাকি পশুরাও রে রে করে তেড়ে গিয়ে মানুষদের গুঁতোতে শুরু করল। কেউ লাঠি সোঁটার তোয়াক্কা করল। মানুষের দল দেখল এতগুলো খেপে ওঠা জানোয়ারের সঙ্গে তারা এঁটে উঠতে পারবে না। সকলেই হাতের অস্ত্র ফেলে পালাল। মিস্টার জোন্স ও পালালেন। একমাত্র কাদায় আটকে পড়া ছেলেটা উঠল। বক্সার গিয়ে তাকে তোলার অনেক চেষ্টা করতে লাগল, কিন্তু ছেলেটা একেবারে পাথরের মতো পড়ে রইল। বক্সার এবার ভয় পেয়ে বলল,
বেচারা মরে গেল নাকি, কিন্তু আমি সত্যি ওকে একেবারে প্রাণে মারতে চাইনি। আমার পায়ে যে লোহার জুতো পরা সে কথা আমি একেবারে ভুলে গিয়েছিলাম। বিশ্বাস করো, আমি ওকে ইচ্ছে করে মারিনি, কিন্তু আমি ওকে ইচ্ছে করে মারিনি।
মানুষের সঙ্গে আমাদের অস্তিত্বের লড়াই চলছে কমরেড, এখন দয়া দেখানোর সময় নয়। আর মরা মানুষ অন্তত আমাদের পাল্টা মারতে আসবে না।
কিন্তু আমি কাউকেই মারতে চাই না, মানুষ হোক কি অন্য প্রাণী,
কারো প্রাণ কেড়ে নেওয়ার অধিকার কি আমাদের আছে? ও কি কুক্ষণে যে আমি লাঠি চালাতে গেলাম!
অন্যেরা অবশ্য তার এই বিলাপ শোনার মতো অবস্থায় ছিল না। জটলার মধ্যে থেকে তখন হঠাৎ মলির খোঁজ পড়ল, কারণ সারা মাঠের মধ্যে তার টিকিট দেখা পাওয়া গেল না। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে দেখা গেল মলি আস্তাবলের একটা গামলার মধ্যে মাথা গুঁজে বসে। বন্দুকের আওয়াজ শুনে সে নাকি এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে আর ভয়ে বেরোতেই পারেনি। সকলে হাঁপ ছেড়ে বাইরে বেরিয়ে এসে দেখল কাদায় পড়ে থাকা ছেলেটা আদৌ মরেনি, সেও অন্য সব মানুষের মতো চম্পট দিয়েছে। তাই দেখে আর কেউ না হোক, বক্সার যার পর নাই খুশি হল। স্নোবল আহত হলেও যুদ্ধ জয়ের আনন্দে আর উত্তেজনায় সে টকবগিয়ে ফুটছিল। সবাইকে উদ্দেশ্য করে সে বজ্র কণ্ঠে ঘোষণা করল,
কমরেড, অবশেষে আমাদের জয় হয়েছে। আমাদের এক ভেড়া বন্ধু আজ বিপ্লবের জন্য নিজের প্রাণ দিয়েছেন, তাকে আমরা শহীদের সম্মান দিয়ে সমাধিস্থ করব। আমরা অ্যানিমেল ফার্মের সদস্যরা যেন কখনো না ভুলি যে বিপ্লবের প্রয়োজনে আমাদের প্রাণ দিতেও হতে পারে, কিন্তু তাতে আমরা কোনদিন পিছু পা হব না।
হব না,
কিছুতেই হব না।
বিপ্লবের জন্য আমরা প্রাণ দেব।
বিপ্লব দীর্ঘজীবী হোক।
যত পশু সকলে দাউকার, শুনবে কি পাও চারিদিকে বিদ্রোহের আহ্বান। ইংল্যান্ডের যত পশু সকলে দাউকার, শুনবে কি পাও চারিদিকে বিদ্রোহের আহ্বান।
খামারের বাগানে আরো একবার পতাকা উত্তোলন হল, আর ইংল্যান্ডের যত পশু গানে মুখরিত হল চারিদিক। সকলের সম্মিলিত সিদ্ধান্তে অ্যানিমাল হিরো ফার্স্ট ক্লাস নামের একটি সামরিক সম্মান তৈরি করা হল, আর স্নোবল ও বক্সারকে এই উপাধিতে ভূষিত করা হল। মৃত ভেড়াটিকে দেওয়া হল অ্যানিমাল হিরো সেকেন্ড ক্লাস সম্মান। ঠিক হল মানুষের সঙ্গে এই ঐতিহাসিক যুদ্ধটার নাম দেওয়া হবে দ্য ব্যাটল অব দ্য কাউশেড, কারণ খামারের গোয়ালের সামনেই আসল লড়াইটা বেঁধেছিল। প্রাথমিক উল্লাস আর উদযাপনের পর সকলের খেয়াল হল যে গোবরের ঢিপির ওপর জোনসের বন্দুকটা পড়ে রয়েছে। ঠিক হল বন্দুকটাকে পতাকা স্তম্ভের তলায় যুদ্ধের স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দেওয়া হবে। শুধু দ্য ব্যাটল অব দ্য কাউশেড আর প্রথম বিপ্লবের স্মৃতির সম্মানে বছরে দুদিন বন্দুকটা থেকে গুলি ছোঁড়া হবে। শীতকাল যতই ঘনিয়ে এল মলির হাবভাব ততই বদলে যেতে লাগল। সকালে কাজে আসতে সে প্রায়শই দেরি করে, মাঝে মধ্যেই শরীরে নানা রকম ব্যথা বেদনা নিয়ে অভিযোগ করে খাটনি এড়াতে যায়। সুযোগ পেলেই কাজ ফেলে পালিয়ে পুকুরের ধারে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জলে নিজের প্রতিবিম্ব দেখে হাঁ করে। কিন্তু কিছুদিন পর তাকে নিয়ে গুরুতর কিছু গুজব শোনা গেল। একদিন ক্লোভার তাকে আড়ালে ডেকে বলল,
মলি, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে।
আমার সঙ্গে?
হ্যাঁ, আজ সকালে আমি কি দেখেছি জানো?
কি দেখেছ?
দেখলাম তুমি বেড়ার ওপারে ফক্সউড ফার্মের দিকে উঁকি মারছিলে। পিলকিংটনের এক কর্মচারী তোমার সামনে দাঁড়িয়ে তোমার নাকে হাত বুলিয়ে দিচ্ছিল। এসবের মানে কি আমাকে বুঝিয়ে বলবে?
আমি মোটেই ছিলাম না, আর সেও ছিল না। আমরা মানে আমি কিচ্ছু করিনি।
মলি, আমার চোখের দিকে তাকাও। এবার নিজের প্রাণের দিব্যি করে বলো দেখি, ওই লোকটা কি তোমার নাকে হাত বুলিয়ে দিচ্ছিল নাকি দিচ্ছিল না?
এসব মিথ্যে কথা, সব মিথ্যে!
মলি চিৎকার করে কথাগুলো বলল বটে, কিন্তু ক্লোভারের চোখে চোখ রাখতে পারল না। আর কোনো প্রশ্নের মুখে পড়বার আগেই সে টকবগিয়ে ছুটে পালাল। ক্লোভার কাউকে কিছু না বলে আস্তাবলে ঢুকে মলির খড়ের গাদাটা উল্টে দেখল। আর সঙ্গে সঙ্গে চমকে উঠে ছিটকে সরে এল। খড়ের তলায় লুকোনো রয়েছে একটা মস্ত বড় চিনির ডেলা আর নানা রঙের রেশমের ফিতে।
ও মলি, এ কি বিশ্বাসঘাতকতা করলে তুমি! নিজের এত বড় সর্বনাশ করলে কেন?
এই ঘটনার তিন দিন পর মলি খামার থেকে উধাও হয়ে গেল। পরের বেশ কয়েক সপ্তাহ তার কোনো খবরই পাওয়া গেল না। তারপর একদিন একটা পায়রা উড়ে এসে খবর দিল,
মলিকে আমরা উইলিংডনের একটা শুঁড়িখানার সামনে দেখেছি। একটা ইক্কা গাড়িতে জুতে রাখা ছিল, তার কেশর আবার ছিঁটে দিয়ে তাতে লাল রঙের ফিতে বেঁধে দেওয়া হয়েছে। একটা বিজায় মোটা লোক তাকে চিনি খাওয়াচ্ছিল আর তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। দেখে তো মনে হলো মলি বেশ সুখেই আছে।
সেই দিন থেকে খামারের সমস্ত পশু মলির নাম করা বন্ধ করে দিল। এদিকে জানুয়ারি মাস পড়ে গিয়েছিল। প্রবল শীতে মাটি এত শক্ত হয়ে গিয়েছিল যে চাষবাস করা অসম্ভব। তাই পশুদের বেশিরভাগ সময়টাই সভা সমিতিতে কাটত। সভায় নিয়মবিধি নির্ধারণ অবশ্য শুয়োররাই করত, কিন্তু কোনো কিছুই সুষ্ঠুভাবে হওয়ার উপায় ছিল না। কারণ দিনে দিনে স্নোবল আর নেপোলিয়নের মধ্যে সংঘাত বেড়েই চলল। স্নোবল খামারের উৎপাদন আর কর্মপদ্ধতির উন্নতি করতে নানা রকম অভিনব পন্থা বার করত। নেপোলিয়ন সেসব কিছু করত না, তবে স্নোবলের কাজে বাধা দিত সোলোয়ানা। প্রত্যেকেরই নিজস্ব একটা ভক্ত দল তৈরি হয়েছিল। দুই দলের মধ্যে বাকবিতণ্ডা প্রায় হাতাহাতির পর্যায়ে চলে যেত মাঝে মধ্যেই। নেপোলিয়নের গোপন নির্দেশে ভেড়াদের দল মাঝে মাঝে তর্কের মধ্যেই এমন জোরে জোরে চার পা ভালো দুই পা খারাপ জপ করতে শুরু করত যে সভা পণ্ড হতে বেশি সময় লাগত না। এই বিরোধ চরম আকার নিল উইন্ডমিলের বিষয়টা নিয়ে। ফার্মের কাছাকাছি একটা ফাঁকা মাটির ঢিবিতে উইন্ডমিলটা বানানোর কথা ভাবছিল স্নোবল। এই নিয়ে তার উৎসাহে শেষ ছিল না।
কমরেডস, আধুনিক বিজ্ঞানের শ্রেষ্ঠ নিদর্শন হবে আমাদের এই উইন্ডমিল। এটা তৈরি হলে আমাদের খামারে বিদ্যুৎ সরবরাহ হবে। বিদ্যুৎ দিয়ে আমরা কত ধরনের কাজ করতে পারব তা নিয়ে কি তোমাদের ধারণা আছে? গোতরের খাটনি অর্ধেক কমে যাবে, ভুট্টা ঝাড়াই থেকে দুধ দোয়া সবকিছু এই যন্ত্রপাতির সাহায্যেই করা যাবে।
উইন্ডমিল বস্তুটা কি তা নিয়ে অন্যান্য পশুদের কোনো ধারণাই ছিল না, কিন্তু স্নোবলের কথা সবাই বিস্মিত হয়ে শোনে। স্নোবল রাত দিন এক করে উইন্ডমিলের একটা মস্ত নকশা বানিয়ে ফেলল। নকশা দেখে খামারের সকলেই মুক্ত কণ্ঠে প্রশংসা করল, একমাত্র নেপোলিয়ন বাদে। সে নকশাটা খুব ভালো করে জরিপ করল ঠিকই, কিন্তু যাওয়ার আগে তার উপর প্রস্রাব করে দিয়ে যেতে ভুলল না। এইভাবে প্রতি পদেই নিজের আপত্তি জানাতে লাগল সে। শেষমেশ উইন্ডমিল নিয়ে ফার্মে পরিষ্কার দুটো দল তৈরি হয়ে গেল। স্নোবল বলল,
কমরেডস, আমি স্বীকার করছি উইন্ডমিল বানানো পরিশ্রমের কাজ। এটা তৈরি করতে হ্যাঁ প্রায় বছর খানেক লাগবে, কিন্তু একবার এটা তৈরি হয়ে গেলে খামারের সবাইকে সপ্তাহে তিন দিনের বেশি কাজ করতেই হবে না। সেই উজ্জ্বল ভবিষ্যৎ কি তোমরা দেখতে চাও না?
নেপোলিয়ন পাল্টা জবাব নিয়ে তৈরি ছিল,
কমরেডস, বেশি পরিমাণ খাবার উৎপাদনই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। ফসল না ফললে আমাদের তো না খেয়ে মরতে হবে। তোমরা সবাই কি অনাহারে মরতে চাও?
শেষ পর্যন্ত দুই দলের প্রস্তাব নিয়ে ভোট হল। একমাত্র বেঞ্জামিন কাউকেই ভোট দিল না, কারণ তার মতে উইন্ডমিল হওয়া বা না হওয়াতে কিছুই যাবে আসবে না। কিন্তু স্নোবল আর নেপোলিয়নের ঝগড়া আরো অনেক দূর গড়াল। ফার্মের সুরক্ষা নিয়েও দুজনে একমত হতে পারল না। নেপোলিয়নের মতে জন্তুদের বন্দুক আর অন্যান্য আগ্নেয়াস্ত্র জোগাড় করে সেসব চালানো শিখে রাখা দরকার, আর নেপোলিয়ন চায় পায়রাদের আরো অনেক খামারে পাঠিয়ে সেখানেও বিপ্লব ঘটাতে। অন্য পশুরা যে কাকে সমর্থন করবে বুঝে উঠতে পারল না। এই সব ডামাডোলের মধ্যে স্নোবলের উইন্ডমিলের নকশা সম্পূর্ণ হল। পশুদের সভায় নেপোলিয়ন সংক্ষেপে বলল,
উইন্ডমিল তৈরি করবার ভাবনাটা হাস্যকর আর পণ্ডশ্রম। তোমরা দয়া করে এই প্রস্তাবে ভোট দিও না।
স্নোবল সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠল। সে বরাবরই নেপোলিয়নের চেয়ে বড় বাগ্মি। তার উপর এই উইন্ডমিলের পরিকল্পনা তার প্রাণ। সে উঠে দাঁড়িয়ে ভেড়াদের কোলাহল অগ্রাহ্য করে এমন জ্বালাময়ী বক্তৃতা দিল যে খামারের বাকি পশুদের এতদিনের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব মুছে গেল। সবাই যে উইন্ডমিল তৈরির পক্ষেই ভোট দেবে তাতে কারোরই কোনো সন্দেহ রইল না।
কমরেড, বিদ্যুতের আগমনে তোমাদের দৈনন্দিন জীবন যে কি আনন্দময় হয়ে উঠবে তা বুঝতে পারছ না, দেখতে পাচ্ছ না? অস্তাবলে গোয়ালে সর্বত্র উজ্জ্বল আলো জ্বলছে, স্নানের জল গরম হচ্ছে, ভুট্টা ঝাড়াই, খড় কাটা, খড় বাঁধা, কোনো কিছুর জন্য তোমাদের কুটোটাও নাড়তে হচ্ছে না। এই স্বর্গপুরীতে তোমরা কি বাস করতে চাও না?
বক্তৃতার মাঝেই আচমকা উঠে দাঁড়িয়ে তীব্র শীষের মতো একটা আওয়াজ করল নেপোলিয়ন। সঙ্গে সঙ্গে বাইরে থেকে হাড়হিম করা গর্জন শোনা গেল, কুকুরের ডাক। দেখতে দেখতে গলায় পিতলের কাঁটাওয়ালা বকলস করা নটা বিশাল বিশাল কুকুর সভাঘরে আছড়ে পড়ল। সবাই আতঙ্কে স্তব্ধ হয়ে গিয়েছিল। তাই তারা বুঝতেই পারল না এই কুকুরগুলো ব্লুবেল আর জেসির সন্তান, যাদের এককালে নেপোলিয়ন সরিয়ে নিয়ে গিয়েছিল তাদের নিজস্ব মন্ত্রে দীক্ষা দেওয়ার জন্য। আজ তারা নেপোলিয়নের নির্দেশে দাঁত বের করে স্নোবলকে কামড়াতে গেল। স্নোবল কিন্তু প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে উঠে সঙ্গে সঙ্গে সভাঘর ফেলে পালাল। তার পিছু ধাওয়া করল যমদূতের মতো সেই নটা কুকুর। তাকে যখন ওরা প্রায় ধরে ফেলেছে, ঠিক সেই সময় বেড়ার মধ্যে একটা ফাঁক বলে সে বেরিয়ে গেল। তাকে আর দেখা গেল। কুকুরগুলো আবার ধীরে ধীরে ফিরে গিয়ে নেপোলিয়নের চারিদিকে জড়ো হল। এতক্ষণে ছাগল মুরিয়েল ফিসফিস করে বেঞ্জামিনকে বলল,
বেঞ্জামিন, একটা ব্যাপার দেখলে? কুকুরগুলো নেপোলিয়নকে দেখে লেজ নাড়ছে, ঠিক যেমন আমাদের ব্লুবেল আর জেসি এককালে জোনসকে দেখে তাদের লেজ নাড়ত।
বেঞ্জামিন গম্ভীর মুখে মাথা নাড়ল। শুধু এবারে কুকুর পরিবৃত নেপোলিয়ন ঘরের উঁচু পাটাতনে উঠে সবার দিকে একবার তাকিয়ে নিয়ে তার স্বভাবসিদ্ধ ঠান্ডা গলায় বলল,
কমরেডস, আজকের পর থেকে আর রবিবারের মিটিং হবে না, এতে শুধু সময় নষ্ট হয়। ভবিষ্যতে খামারের কর্মকাণ্ডের যা কিছু সিদ্ধান্ত নেবে শুয়োরদের একটি বিশেষ কমিটি, আর তার শীর্ষে থাকব আমি। আমাদের সিদ্ধান্তগুলো যথাসময়ে খামারের অন্যান্য সদস্যদের জানিয়ে দেওয়া হবে। সকালের পতাকা উত্তোলন অনুষ্ঠান আর ইংল্যান্ডের যত পশু গাওয়া অব্যাহত থাকবে, কিন্তু তর্ক সভা আর বসবে না। এবার তোমরা যেতে পারো।
স্নোবলের অন্তর্ধানে সবাই এমনিতেই হতভম্ব হয়ে গিয়েছিল। তার উপর নেপোলিয়নের এই ঘোষণা শুনে পশুরা আরো ঘাবড়ে গেল। স্নোবলের ভক্ত কয়েকজন তরুণ শুয়োর রীতিমতো মারমুখী হয়ে উঠেছিল। খামারের সবচেয়ে নিরীহ প্রাণী বক্সার পর্যন্ত চিন্তিত হয়ে উঠল। কিন্তু কেউ কিছু বলবার আগেই হঠাৎ ভেড়ার দল সুর করে জপতে শুরু করল। একই সঙ্গে নেপোলিয়নের পোষা নটা হিংস্র কুকুর গজরাতে শুরু করল। এরপর আর কেউই কিছু বলতে সাহস পেল না। সভা ভেঙে যাওয়ার বেশ কিছুক্ষণ পর অন্য পশুদের সঙ্গে দেখা করতে এলো শুয়োর স্কুইলার। সে বিস্তর হাত পা নেড়ে বলল,
কমরেডস, আশা করি তোমরা কমরেড নেপোলিয়নের এই অসীম স্বার্থত্যাগকে সম্মান জানাবে। শুধুমাত্র তোমাদের ভালোর জন্য তিনি আমাদের নেতৃত্ব দেওয়ার বোঝা নিজের কাঁধে তুলে নিয়েছেন। সব পশুই যে সমান এ কথা কিন্তু তাঁর থেকে বেশি কেউ বিশ্বাস করে না। তোমরা নিজেরা নিজেদের সিদ্ধান্ত নিতে পারলে তিনি তো খুশি হতেন, কিন্তু তোমরা যদি ভুল পথে যাও, সেটা তো তিনি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবেন না। এই ধরো 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 তোমরা যদি ওই নিকৃষ্ট ক্রিমিনাল স্নোবলের হাস্যকর প্রস্তাবে রাজি হয়ে যেতে, তখন তো হ্যাঁ কি হলো কমরেড ক্লোভার, তুমি পা তুলছো কেন, কিছু কিছু বলতে চাও?
স্নোবল নিকৃষ্ট অপরাধী হলো কি করে? ব্যাটল অফ দ্য কাউশেডে সে তো বীরের মতো যুদ্ধ করেছিল, প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের সবাইকে মানুষের হাত থেকে বাঁচিয়েছিল।
শোনো, বীরত্ব আর সাহস তো আর সব নয়, আনুগত্য আর বাধ্যতা তার থেকে অনেক বেশি জরুরি। ব্যাটল অফ দ্য কাউশেডের কথা বলছো? শোনো শোনো, একদিন তোমরা বুঝবে যে ওই যুদ্ধে স্নোবল তার অবদানটা অনেক বেশি বাড়িয়ে প্রচার করেছে। ডিসিপ্লিন কমরেডস, আয়রন ডিসিপ্লিন। আমাদের সামনের পথ অত্যন্ত দুর্গম, সেই পথ পেরোতে গেলে আমাদের কঠোর অনুশাসনের মধ্যে থাকতে হবে। এতটুকু বেচাল হলেই শত্রুরা আমাদের উপর হামলা করবে। আচ্ছা আমার একটা কথা বলো তো, তোমরা কি চাও যে জোনস আবার ফিরে আসুক?
বলাই বাহুল্য, এরপর আর কারুর কিছুই বলার রইল না। রবিবার মিটিং করলে যদি জোনস ফিরে আসার সম্ভাবনা থাকে তাহলে মিটিং বন্ধ করে দেওয়াই মঙ্গল। বক্সারও অবশেষে ধাতস্থ হয়ে সব দিক ভেবেচিন্তে নিশ্চিত হল কমরেড নেপোলিয়ন যা নির্দেশ দেন তা ভালোর জন্যই দেন। এর আগে তার জীবনের মূল মন্ত্র ছিল আমি আরো বেশি কাজ করব, কিন্তু আজ থেকে
কমরেড নেপোলিয়ন সর্বদাই
সে আরো একটা মূল মন্ত্র বারবার আওড়াতে লাগল।
কমরেড নেপোলিয়ন ভুল হতেই পারে না, উনি সর্বদাই ঠিক।
স্নোবল যে ঘরে বসে উইন্ডমিলের নকশা এঁকেছিল সেটা পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হল। সেই দিন থেকে প্রতি রবিবার পশুরা সভাঘরে জড়ো হতো সাপ্তাহিক কর্মসূচি আর নির্দেশ শোনার জন্য। আজকাল আর সবাই একসঙ্গে বসে না। নেপোলিয়ন, স্কুইলার আর মিনিমাস নামের এক লেখক শুয়োর ঘরের উঁচু পাটাতনে বসে থাকে, আর তাদের ঘিরে থাকে ওই যমদূতের মতো নটা কুকুর। নেপোলিয়ন প্রতি সপ্তাহে আগামী সাত দিন কি কি করতে হবে তা সামরিক কায়দায় পড়ে দেয়, তারপর গান গেয়ে সবাই আবার যে যার কাজে চলে যায়। এভাবেই দিন কাটতে লাগল, কিন্তু স্নোবলকে তাড়িয়ে দেওয়ার সপ্তাহ তিনেক পর নেপোলিয়ন এক আজব ঘোষণা করল।
কমরেড, উইন্ডমিল বানানোর কাজ অবিলম্বে শুরু করতে হবে আমাদের, বেশ কিছুদিন কঠোর পরিশ্রম করতে হবে। আমাদের বরাদ্দ খাবারের পরিমাণ হয়তো একটু কমতে পারে, কিন্তু সে বেশি দিনের জন্য নয়। গত তিন সপ্তাহ ধরে শুয়োরদের কমিটি উইন্ডমিলের নকশাটাকে নিখুঁতভাবে বানিয়েছে। আমরা আশা করছি বছর দুয়েকের মধ্যেই কাজটা হয়ে যাক।
তার আচমকা মত পরিবর্তনের কোনো কারণ দেখালো না নেপোলিয়ন। সমস্ত পশুরা একেবারে তাজ্জব বনে গেল। অবশ্য সভার পর স্কুইলার এসে আবার সবকিছু পরিষ্কার করে বুঝিয়ে দিয়ে গেল।
ট্যাকটিক্স কমরেডস, ট্যাকটিক্স। এই পুরো ব্যাপারটা আসলে কমরেড নেপোলিয়নের একটা কৌশল। তোমরা হয়তো জানো না, কিন্তু তিনি প্রথম থেকেই উইন্ডমিল বানানোর পক্ষে ছিলেন। শুধুমাত্র এই খামার থেকে ওই শয়তান স্নোবলের কুপ্রভাব দূর করতেই তাকে এই কৌশল অবলম্বন করতে হয়েছে, বুঝলে কমরেডস?
স্কুইলারের সব কথা যে সবাই বুঝল তা নয়, কিন্তু সে এমন প্রবল উৎসাহে হাত পা নেড়ে কথা বলছিল আর তার সঙ্গের কুকুরগুলো এমন বীভৎস গর্জন করছিল যে কেউই আর কথা বাড়াল না। উইন্ডমিলের কাজে প্রাণপাত করতে লাগল সবাই। কেউই অবশ্য কাজে ফাঁকি দিত না, কারণ তারা ভালোভাবেই জানত যে এই কাজের ফল তারা নিজেরাই ভোগ করবে। যা হচ্ছে তা ওদের মঙ্গলের জন্যই তো হচ্ছে, তাই সমস্ত বসন্ত আর গ্রীষ্মকাল জুড়ে সপ্তাহে ষাট ঘন্টা করে কাজ করল সবাই। অগস্ট মাসে নেপোলিয়ন ঘোষণা করল,
কমরেডস, আজ থেকে আমি তোমাদের রবিবারের বিকেলগুলোতেও কাজ করতে অনুরোধ করব, না হলে উইন্ডমিল বানানো শেষ হবে না। কাউকেই অবশ্য বাড়তি কাজ করতে জোর করব না আমি। নিতান্তই যদি না পারো ওই সময়টা বিশ্রাম করতেই পারো, সেক্ষেত্রে তোমাদের সেদিনকার বরাদ্দ খাবারের পরিমাণ অর্ধেক করে দেওয়া হবে, যেহেতু তোমরা অন্যদের মতো পরিশ্রম করবে না।
এত পরিশ্রমের পরেও দেখা গেল যে কিছু কাজ অসমাপ্তই থেকে যাচ্ছে। আগের বছরের তুলনায় ফসল তোলার কাজটা খুব একটা সুষ্ঠুভাবে করা গেল না। গ্রীষ্মের শুরুতে যে জমিতে নতুন বীজ বোনার কথা ছিল তার বোনা সম্ভব হল না, কারণ সময় মতো জমি চাষ করে ওঠা গেল না। এবারে শীতে যে খাবারে রীতিমতো টান পড়বে তা সবাই টের পাচ্ছিল। উইন্ডমিল তৈরির কাজেও নানা রকম সমস্যা লেগেই ছিল। শুধুমাত্র পাথর জড়ো করতেই পুরো গ্রীষ্মকালটা লেগে গেল। অবশেষে নির্মাণের কাজ শুরু হল, কিন্তু তাও চলতে লাগলো ধীর গতিতে। বক্সার এবারেও অমানুষিক খাটতে লাগল। গাড়ি বোঝাই পাথর নিয়ে টিলার ওপর ওঠার মতো অসম্ভব কাজটা তার জন্যই সম্ভব হয়েছিল। খাবারের টানাটানি ততটা জোরালো না হলেও ক্রমে অন্যান্য জিনিসপত্রের অভাব দেখা দিতে লাগল। প্যারাফিন তেল, পেরেক, দড়ি, কুকুরের বিস্কুট আর ঘোড়ার খুরের নালের জন্য লোহার দরকার হয়ে পড়ল, কিন্তু এর কোনোটাই খামারে বানানো যায় না। এছাড়াও ফসলের বীজ, কৃত্রিম সার আর উইন্ডমিলের জন্য নানা রকম যন্ত্রপাতিও প্রয়োজন হবে, কিন্তু এসব জিনিস যে কি করে জোগাড় হবে তা কেউই ভেবে পাচ্ছিল না। কিন্তু হঠাৎ একদিন সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল। একদিন সভায় নেপোলিয়ন ঘোষণা করল,
কমরেডস, এখন থেকে আমরা আমাদের আশেপাশের খামারগুলোর সঙ্গে জিনিসপত্র বেচাকেনা করব। বলাই বাহুল্য, বাণিজ্য করা আমাদের উদ্দেশ্য নয়, কিছু প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করবার জন্যেই এই লেনদেন চালু করা হচ্ছে। মনে রেখো, উইন্ডমিল নির্মাণ করা অন্য সব কিছুর ঊর্ধ্বে, তাই আমরা এক গাদা খড় আর চলতি বছরের যা গমের ফসল আছে তার একটা অংশ বিক্রি করার ব্যবস্থা করেছি, যাতে টাকা দিয়ে আমরা উপযুক্ত যন্ত্রপাতি কিনতে পারি। পরে যদি আরও টাকার দরকার হয় তাহলে সেটা উইলিংডনের বাজারে ডিম বিক্রি করে পূরণ করতে হবে। মুরগিদের এই আত্মত্যাগকে আমি আগাম কুর্নিশ জানাই।
সকলেই আবার অস্বস্তিতে পড়ল। প্রথমে তো ঠিক হয়েছিল মানুষের সংস্রব যে কোনো মূল্যে এড়িয়ে চলতে হবে, অথচ আজ কিনা সেই চিরশত্রুদের সঙ্গে ব্যবসা করবার কথা উঠছে, তাহলে সবাই মিলে শপথ কেন নেওয়া হয়েছিল? কিন্তু কেউ কিছু বলবার আগেই ভেড়াদের সংকীর্তন শুরু হয়ে গেল, আর কুকুরগুলো গড়গড় করে উঠল। নেপোলিয়ন পা তুলে সবাইকে থামিয়ে দিয়ে আবার বলল,
চিন্তা করো না, চিন্তা করো না, মানুষদের সাথে যাতে তোমাদের কোন রকম যোগাযোগ করতে না হয় তার সমস্ত ব্যবস্থা আমি করেছি। আগামীকাল উইলিংডনের একজন নাম করা উকিল মিস্টার উইম্পার আসবেন। তিনি আমাদের হয়ে অন্যান্য খামারের সঙ্গে যোগাযোগ করে লেনদেনের ব্যবস্থা করবেন। যাই হোক, আজকের মতন সভা ভঙ্গ হল। লং লিভ অ্যানিমাল ফার্ম!
স্কুইলার আবারও খামার ঘুরে ঘুরে পশুদের মনের শান্তি ফিরিয়ে আনল।
কমরেডস, অ্যানিমালিজমের কোথাও বলা নেই যে মানুষের সঙ্গে ব্যবসা করা যাবে না। এসব হচ্ছে স্নোবলের ছড়ানো মিথ্যে কথা, আর না হলে হয়তো নিজেরাই স্বপ্ন টপ্ন কিছু দেখে থাকবে। না হলে তোমরাই বলো, এই প্রস্তাব বা এই নিয়ম কোথায় লেখা আছে? হ্যাঁ, কোথায়? মানুষের সঙ্গে ব্যবসা না করবার সিদ্ধান্ত যে আদৌ নেওয়া হয়েছিল তার কোন লিখিত প্রমাণ কি তোমাদের কারুর কাছে আছে?
সেসব অবশ্য কারুর কাছেই ছিল না। অগত্যা পশুরা মেনে নিল যে মানুষের সঙ্গে ব্যবসা করবার বিরুদ্ধে কোনো শপথ কখনো নেওয়া হয়নি। কমরেড নেপোলিয়ন সর্বদাই ঠিক। মানুষের সঙ্গে অল্প অল্প সংযোগ আবার তৈরি হওয়ার পর অ্যানিমাল ফার্মের পশুরা জানতে পারল আজকাল বাইরের পৃথিবী তাদেরকে আর অবজ্ঞা করে না, বরং মানুষ তাদের ঈর্ষাই করে। এমনকি মিস্টার জোনস ও কারুর কাছ থেকে সাহায্য না পেয়ে অন্য জায়গায় বাসা বেঁধেছে। দুপে উকিল মিস্টার উইম্পারকে যখন চার পেয়ে নেপোলিয়ন নির্দেশ দেয়, তখন সব পশুদেরই বেশ গর্ব বোধ হয়। কিন্তু ইতিমধ্যে শুয়োরের দলের মধ্যে কিছু অদ্ভুত অভ্যেস দেখা গেল। তারা সবাই হঠাৎ জোনসের পুরনো বাড়িতে গিয়ে উঠল। পশুদের আবার আবছাভাবে মনে পড়ে গেল যে এই বিষয়টা নিয়ে কি যেন একটা বিধি নিষেধ ছিল। শুয়োররা নাকি আজকাল রান্নাঘরে খাচ্ছে, ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে, এমনকি বিছানায় গিয়ে ঘুমোচ্ছেও। বক্সার অবশ্য বিষয়টাকে উড়িয়ে দিয়ে বলল,
কমরেড নেপোলিয়ন সর্বদাই ঠিক, তিনি যা করছেন ভেবে চিন্তেই করছেন নিশ্চয়ই।
ক্লোভারের স্মৃতিশক্তি কিন্তু অতটাও দুর্বল ছিল না। সে খামার বাড়ির দেওয়ালের কাছে গিয়ে সাতটা আইন পড়বার চেষ্টা করল, কিন্তু দেখল আলাদা আলাদা অক্ষর ছাড়া কোনো মানেই উদ্ধার করতে পারছে না। অগত্যা সে মরিয়ালকে ডেকে এনে জিজ্ঞেস করল,
আচ্ছা মরিয়াল, আমাকে চার নম্বর আইনটা পড়ে শোনাবে?
অনেক দিন লেখা পড়ার চর্চা নেই, আজকাল পড়তে একটু অসুবিধেই হয়। আচ্ছা চার নম্বর, এই তো লেখা আছে, কোনো পশু মানুষের বানানো বিছানার চাদরে শোবে না। বিছানার চাদর,
আশ্চর্য ব্যাপার, ক্লোভারের শুধুমাত্র বিছানায় না শোবার কথাটাই মনে ছিল, চাদর সম্পর্কে কোনো কিছুই তার মাথায় নেই। কিন্তু দেওয়ালে লেখা আছে যখন, তখন এইটাই নিশ্চয়ই সম্পূর্ণ আইন। এদিকে তখন রাস্তা দিয়ে কুকুরদের সঙ্গে নিয়ে স্কুইলার যাচ্ছিল, পুরো ঘটনাটা দেখতে পেয়ে সে বলল,
এই কমরেড, আমরা শুয়োরেরা আজকাল জোনসের বাড়ির বিছানায় শুই, সে কথা শুনেছ বুঝি?
না মানে,
ঠিকই শুনেছ। আর ঘুমবো নাই বা কেন বলো তো? তোমরা কি ভেবেছিলে যে বিছানায় শোয়ার বিরুদ্ধে কোনো আইন আছে? আরে বাবা, বিছানা মানে তো ঘুমানোর একটা জায়গা, আস্তা বলে তোমার খড়ের গাদাও তো একটা একটা ধরনের বিছানাই। হ্যাঁ কি শোনো, আসলে আইন হচ্ছে বিছানার চাদরের বিরুদ্ধে। কেন জানো? কারণ চাদর জিনিসটা মানুষের আবিষ্কার, তাই আমরা ও বাড়ির সব বিছানা থেকে চাদর সরিয়ে ফেলেছি। হ্যাঁ, সবাই বিছানার উপর কম্বলের নিচে ঘুমোয়। হ্যাঁ, বিছানাগুলো আরামদায়ক তা স্বীকার করছি, কিন্তু আমাদের প্রয়োজনের চেয়ে বেশি আরামদায়ক নয় নিশ্চয়ই।
না মানে সে ঠিকই আছে, কিন্তু
কিন্তু মানে কি কমরেড, আজকাল আমাদের সব ব্যাপারে যে পরিমাণ বুদ্ধি খাটাতে হয় তাতে কত পরিশ্রম হয় জানো?
বটেই তো,
এত খাটনির পর দিনের শেষে এইটুকু আরাম কি আমাদের প্রাপ্য নয়?
হ্যাঁ ঠিকই তো।
তোমরা কি আমাদের রাতের ঘুম কেড়ে নিতে চাও? আমাদের ক্লান্তির সুযোগ নিয়ে জোনস আবার ফিরে আসুক তাই চাও?
জোনস কে চাই না।
এই কথা শুনে দুজনেই হা হা করে উঠে আশ্বাস দিল যে তারা মোটেই এমনটা চায় না। এর পরের সভায় যখন ঘোষণা করা হল যে এরপর থেকে শুয়োরেরা সকালে অন্যান্য পশুদের থেকে এক ঘন্টা দেরিতে ঘুম থেকে উঠবে, তখনও কেউ মুখ খুলল না। নভেম্বর মাস পড়তেই হাওয়ার তোড় এমন বাড়ল যে উইন্ডমিল তৈরির কাজ বন্ধ রাখতে হল। এক রাতে প্রবল ঝড় উঠল, বাতাসের ঝাপটায় খামারের বাড়িগুলোর ভিত শুদ্ধ নড়ে উঠল, শস্যাগারের ছাদ থেকে বেশ কয়েকখানা টালিও উড়ে গেল। মাঝরাতে বিকট একটা আওয়াজ শুনে আতঙ্কে চেঁচামেচি করে জেগে উঠল সমস্ত পশুরা। তারা সবাই একই সঙ্গে স্বপ্ন দেখেছে যে দূরে কোথাও বন্দুকের গুলি শব্দ হয়েছে। ভয়ে কেউ টুং শব্দ না করে নিজেদের জায়গায় পড়ে রইল। সকালে বাইরে বেরিয়ে এসে সবাই দেখল তাদের পতাকা স্তম্ভটা পড়ে গেছে, ফলের বাগানের প্রান্তের একটা গাছ শিকড় শুদ্ধ উপড়ে গিয়ে কাত হয়ে পড়েছে। এমন সময় টিলার ওপর চোখ পড়তেই বক্সার আর্তনাদ করে উঠল,
কি সর্বনাশ, উইন্ডমিলটা যে ভেঙে পড়েছে।
সবাই একযোগে সেদিকে তাকিয়েই হতাশায় পাথর হয়ে গেল। হ্যাঁ, অর্ধেক তৈরি উইন্ডমিলটা পুরোপুরি গুঁড়িয়ে মাটির সঙ্গে মিশে গেছে প্রায়। নেপোলিয়ন তড়ি ঘড়ি সেই দিকে ছুটল, পেছন পেছন ছুটল বাকিরা। সেই ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে প্রথমে কারুর মুখেই কথা সরল না। নেপোলিয়ন অনেকক্ষণ নীরবে পায়চারি করতে করতে মাটি শুঁকল। তার পাকানো লেজটা উত্তেজনায় ঘন ঘন নড়তে লাগল। অবশেষে সোজা হয়ে দাঁড়িয়ে সে অন্য প্রাণীদের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল,
কমরেডস, এই অপূরণীয় ক্ষতির জন্য কে দায়ী বুঝতে পারছ? রাতারাতি আমাদের উইন্ডমিলটাকে ধ্বংস করে দিয়েছে আমাদের চরম শত্রু স্নোবল। ওকে তাড়িয়ে দেওয়ার প্রতিশোধ নিল এইভাবে। আমাদের এক বছরের পরিশ্রম ধুলোয় মিশিয়ে দিল। এমন গর্হিত কাজ মেনে নেওয়া যায় না। আমি আজ এই মুহূর্তেই স্নোবলের মৃত্যুদণ্ডের আদেশ দিলাম। তাকে যে জ্যান্ত ধরে আনতে পারবে তাকে অ্যানিমাল হিরো সেকেন্ড ক্লাস উপাধি আর এক ঝুড়ি আপেল দেওয়া হবে।
যে স্নোবল বীরের মতো লড়েছে সবার জন্য, সে এত বড় বিশ্বাসঘাতকতা করল তাদের সঙ্গে! সমস্ত পশুরা তার এমন নিষ্ঠুর আচরণে স্তম্ভিত হয়ে গেল। আর ঠিক তখনই কেউ একজন টিলাটার অদূরে ঘাসের ওপর একটা শুয়োরের পায়ের ছাপ দেখতে পেল। ছাপগুলো অনুসরণ করে কয়েক গজ যাওয়ার পর তারা দেখল সেগুলো ঝোপের আড়ালে ঢাকা একটা গর্তের মধ্যে ঢুকে গেছে। নেপোলিয়ন গভীর মনোযোগ দিয়ে ছাপগুলো শুঁকে দেখে ঘোষণা করল যে ওগুলো নিশ্চিতভাবেই স্নোবলে। উত্তেজিত হয়ে চিৎকার করে উঠল নেপোলিয়ন,
আর দেরি নয় কমরেড, আমাদের সামনে অনেক কাজ। আরেকটা নতুন উইন্ডমিল তৈরি করতে হবে। এই বিশ্বাসঘাতককে দেখিয়ে দেব যে আমাদের কেউ আটকাতে পারবে না। রোদ, ঝড়, বৃষ্টি, ঠান্ডা যাই আসুক, উইন্ডমিল তৈরি হবে। লং লিভ উইন্ডমিল, লং লিভ অ্যানিমাল ফার্ম।
অ্যানিমাল ফার্মের বাইরের মানুষেরা অবশ্য বিশ্বাসই করতে চাইছিল না যে স্নোবল এসে উইন্ডমিলটা ধ্বংস করে দিয়েছে। তারা বলতে লাগল যে উইন্ডমিলের দেওয়ালগুলো অতিরিক্ত পাতলা হওয়ার কারণেই ওটা ভেঙে পড়েছে। পশুরা আসল বৃত্তান্তটা জানত, কিন্তু তা সত্ত্বেও এবার দেওয়ালগুলো 1.5 ফুটের বদলে 3 ফুট পুরু করে বানানোর সিদ্ধান্ত নেওয়া হল। অবশ্যই তার জন্য আরো বেশি পাথর জড়ো করতে হবে। কাজ কিছুটা এগোলো ঠিকই, কিন্তু শীতের কামড় আর অনাহারে সবাই কাহিল হয়ে পড়েছিল। এদিকে জানুয়ারি মাসে খাবারের আরো টান পড়ল, শস্যের বরাদ্দ আরো কমিয়ে দেওয়া হল। ঘোষণা করা হল যে ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত আলু দেওয়া হবে, কিন্তু কিছুদিন পর দেখা গেল আলুর স্তূপগুলো যথেষ্ট ভালোভাবে না ঢেকে রাখার কারণে বেশিরভাগই প্রবল শীতে নষ্ট হয়ে গেছে। খামারের এমন শোচনীয় অবস্থার কথা অবশ্য বাইরের জগতের কাছ থেকে লুকিয়ে রাখা দরকার। অনেক ভেবে নেপোলিয়ন একটা বুদ্ধি বার করল।
কমরেডস, মন দিয়ে শোনো, পরের সোমবার যখন উইম্পার আমাদের খামারে আসবে তখন তোমাদের কিন্তু ওর সঙ্গে কথাবার্তা বলতে হবে। এমনভাবে কথা বলবে যাতে মনে হয় যে সম্প্রতি তোমাদের বরাদ্দ খাবার বাড়ানো হয়েছে। আর শোনো, শস্যাগারের ফাঁকা পিপেগুলো বালি দিয়ে ভর্তি করে তার উপর ভুট্টার দানা কিংবা গম সাজিয়ে রাখো, যাতে মনে হয় আমাদের শস্যাগার উপচে পড়ছে। যে কোনো ছুতোয় ওই পিপেগুলো উইম্পারকে দেখাতে হবে, বুঝতে পেরেছ? আমার নির্দেশ যেন অবিলম্বে পালন করা হয়।
জানুয়ারি মাসের শেষের দিকে বোঝা গেল যে অন্য কোথাও থেকে শস্য না কিনলে আর চলছে না। ইদানিং নেপোলিয়নকে খুব একটা জনসমক্ষে দেখা যেত না। সে প্রায় পুরো দিনটাই জোনসের বাড়ির ভেতরে কাটাত আর দরজায় পাহারা দিত হিংস্র কুকুরগুলো। রবিবার সকালেও সে বাইরে আসত না। তার পরিবর্তে স্কুইলার বা অন্য কোনো শুয়োর এসে তার আদেশগুলো ঘোষণা করে যেত। সেই রকমই এক রবিবারে স্কুইলার জানালো,
কমরেডস, আমাদের নেতা কমরেড নেপোলিয়ন
উইম্পারের মাধ্যমে সপ্তাহে 400টা করে ডিম বিক্রি করবার একটা চুক্তি করেছেন। ডিম বিক্রির টাকা দিয়ে যে পরিমাণ শস্য আর আটা কেনা যাবে তা দিয়ে গ্রীষ্মকাল আসা পর্যন্ত খামারের কাজ চালিয়ে নেওয়া যাবে। তোমরা সবাই, হ্যাঁ সবাই, আবার দুবেলা খাবার পাবে। শান্ত হও, শান্ত হও মুরগিরা।
এ কথা শুনে মুরগিরা তীব্র প্রতিবাদ।
আমার কথা শোনো,
বসন্তকাল আসন্ন, এখন তো ডিমে তা দেওয়ার সময়। এই সময়ে তাদের সবার ডিম কেড়ে নেওয়া মানে তো তাদের সন্তানকে হত্যা করা। জোনসকে তাড়িয়ে দেওয়ার পর এই প্রথম আবার একটা বিদ্রোহের মতো পরিস্থিতি তৈরি হল। তিনটি কম বয়সী কালো মুরগি নেপোলিয়নকে সরাসরি অবজ্ঞা করল। তারা ঘরের কড়ি কাঠে উড়ে গিয়ে সেখানে ডিম পাড়তে লাগল, যাতে ডিমগুলো সব নিচে পড়ে গিয়ে ভেঙে যায়। কিন্তু নেপোলিয়নও নির্মমভাবে পাল্টা জবাব দিল। সে আদেশ দিল,
আজ থেকে মুরগিদের খাবার দেওয়া বন্ধ। খামারের কোনো পশু যদি লুকিয়ে লুকিয়ে মুরগিদের এক দানা খাবারও দেয় তাহলে আমার কুকুররা অবিলম্বে তাদের প্রাণ নেবে।
টানা 5 দিন ধরে মুরগিরা অনশন করল, কিন্তু 9 জন মুরগি মারা পড়বার পর অন্যদের মনোবল ভেঙে গেল। সপ্তাহের শেষে তারা আবার ডিম পাড়তে বাধ্য হল। মৃত মুরগিদের দেহগুলো ফলের বাগানে পুঁতে ফেলা হল। বাইরে প্রচার করে দেওয়া হল যে সবাই একটা ছোঁয়াচে রোগে মারা গেছে। বলাই বাহুল্য, উকিল উইম্পার এই ঘটনার কিছুই জানতে পারল না। ডিমগুলো নির্বিঘ্নে সরবরাহ হতে লাগল। প্রত্যেক সপ্তাহে একটা মুদির দোকানের গাড়ি খামারে এসে সেগুলো নিয়ে যেত। পাশের ফক্সউড আর পিঞ্চফিল্ড খামারের মালিকদের সঙ্গেও নেপোলিয়নের সম্পর্ক ধীরে ধীরে ভালোর দিকে গড়াচ্ছিল। একমাত্র স্নোবলের টিকির দেখা পাওয়া যায়নি আর। প্রথমে শোনা গিয়েছিল যে সে পাশের খামারগুলোর একটাতেই লুকিয়ে আছে। হঠাৎ বসন্তের শুরুর দিকে এক নতুন বিপদ শুরু হল। সবার বদ্ধমূল ধারণা হল যে স্নোবল রাতের অন্ধকারে গোপনে তাদের খামারে যাতায়াত করছে। প্রতি রাতে সে চুপি চুপি ভেতরে ঢুকে নানা রকম অপকর্ম করে বেড়ায়। কখনো ভুট্টা চুরি করে, দুধের বালতি উল্টে দেয়, ডিম ভেঙে ফেলে, নয়তো চারা গাছ মারিয়ে নষ্ট করে দেয়। নেপোলিয়ন ঘোষণা করল,
স্নোবলের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমি নিজে এবার তল্লাশি করব, সবার থাকার জায়গা শুঁকে দেখব।
এই বলে খামারের আনাজ কানাজ খুঁজে খুঁজে গন্ধ শুঁকে বেড়াতে লাগল। সে তাকে অনুসরণ করতে লাগল কুকুরের দল। নেপোলিয়ন দাবি করত সে গন্ধ শুঁকেই বলে দিতে পারে পায়ের ছাপের মালিক কে। এবারেও সে গন্ধ শুঁকেই বলে দিল খামারের সর্বত্র স্নোবলেরই পায়ের ছাপ রয়েছে।
স্নোবল!
এ কথা শুনে খামারের অন্যান্য পশুরা প্রচন্ড ভয় পেয়ে গেল।
আমাদের সবার ঘরেও কি হানা দিয়েছিল?
স্নোবল কি আমাদের ঘুমের সময় এসে সবাইকে খুন করে যাবে?
খুন করে যাবে?
বিপদ তো সবে শুরু হয়েছিল। এর দিন দুয়েক পরেই স্কুইলার হন্তদন্ত হয়ে এসে সবাইকে জড়ো করে বলল,
কমরেডস, কমরেডস, শোনো 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 শোনো, একটা একটা মারাত্মক ব্যাপার ঘটছে। হ্যাঁ, ওই ওই নিকৃষ্ট অপরাধী স্নোবল পিঞ্চফিল্ড খামারের মালিক ফ্রেডরিকের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, ফ্রেডরিক এখন ওর সঙ্গে মিলে আমাদের খামার দখল করবার পরিকল্পনা করছে, বুঝতে পারছো? তবে এর চেয়েও একটা খারাপ খবর আছে। এতদিন ভেবেছিলাম নিজের উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করবার জন্য আমাদের আক্রমণ করেছিল স্নোবল, কিন্তু কিন্তু আসল কথাটা জানো? আসলে আসলে স্নোবল প্রথম দিন থেকেই জোনসের হয়ে গুপ্তচরগিরি করছিল। হ্যাঁ, ভাবতে পারছো? তার ফেলে যাওয়া কিছু নথিপত্র থেকে এসবের প্রমাণ পেয়েছি আমরা। হ্যাঁ,
প্রমাণ?
অবশ্য অবশ্য কমরেডস, এতে আশ্চর্যেরই বা কি আছে বলতো? দ্য ব্যাটল অফ দ্য কাউশেডে ও কিভাবে আমাদের ভরাডুবি করানোর চেষ্টা করেছিল সেটা কি তোমাদের মনে নেই? বলো।
আজকাল অ্যানিমাল ফার্মের পশুরা কোনো কিছুতেই চট করে অবাক হয় না, কিন্তু এখন স্কুইলারের কথা শুনে সবাই একেবারে আকাশ থেকে পড়ল। সকলেরই মনে পড়ে গেল যুদ্ধের সময় স্নোবল সবার আগে ধেয়ে গিয়েছিল, প্রতি মুহূর্তে অন্য পশুদের সংগঠিত আর উৎসাহিত করেছিল। এমনকি জোনসের বন্দুকের গুলি খাওয়ার পরেও সে এক মুহূর্তের জন্যও থামেনি। বক্সার পর্যন্ত মাথা নেড়ে বলল,
আমি এ কথা বিশ্বাস করি না। ব্যাটল অফ দ্য কাউশেডে আমরা পাশাপাশি লড়াই করেছি, যুদ্ধের পর ও অ্যানিমাল হিরো ফার্স্ট ক্লাস উপাধি পর্যন্ত পেয়েছে।
দেখো, উপাধি দেওয়াটা আমাদের একটা ঐতিহাসিক ভুল কমরেড।
ভুল?
এখন আমরা নিশ্চিতভাবে বিষয়টা জানতে পেরেছি, কারণ ওই ওই গোপন নথিগুলো আমাদের হাতে এসেছে।
কিন্তু কিন্তু সেও তো রক্ত ছড়িয়েছিল, গুলি খেয়েছিল আমাদের চোখের সামনে, সেটা তো আর মিথ্যে নয়। ওই অবস্থাতেও সে সকলের সঙ্গে লড়াই করত। কেউ কেউ নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এরকম পরিকল্পনা করে?
বক্সার এখনো বুঝতে পারলে না
কি?
আরে ওটাই তো চক্রান্তের অংশ।
চক্রান্তের অংশ?
হ্যাঁ হ্যাঁ। শোনো, একটা জিনিস বোঝাই, স্নোবল যদি রক্ত না ঝরাত, নিজের ক্ষতি না করত, তাহলে আমাদের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠত কিভাবে ভেবে দেখেছ? আরে জোনসের গুলিটা ইচ্ছে করেই তার গা ঘেঁষে বেরিয়ে গিয়েছিল। হ্যাঁ, ওরা চুক্তি করেছিল যে সঠিক মুহূর্তে স্নোবল সবাইকে পালানোর সংকেত দেবে আর খামারটা শত্রুর হাতে ছেড়ে দেবে। আর আমাদের বীর নেতা কমরেড নেপোলিয়ন না থাকলে স্নোবল সফল হয়েও যেত। আর আরে মনে নেই তোমাদের, ঠিক যখন জোনস আর তার লোকজন খামারে ঢুকে পড়েছিল, তখন স্নোবল হঠাৎ পিছন ফিরে পালিয়েছিল। হ্যাঁ, আর 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 তখন অনেক প্রাণী তার পিছু নিয়েছিল। হ্যাঁ, মনে আছে?
সেটা ঠিক, কিন্তু
এও কি মনে নেই তোমাদের যে একেবারে মোক্ষম মুহূর্তে কমরেড নেপোলিয়ন মানুষের মৃত্যু হোক বলে গর্জন করে সামনে ঝাঁপিয়ে পড়েছিলেন?
হ্যাঁ।
আর জোনসের পায়ে দাঁত বসিয়ে দিয়েছিলেন? বলো বলো, মনে নেই বক্সা বলো।
কিন্তু আমি স্নোবল শুরু থেকেই খারাপ ছিল বিশ্বাস করি না। না হ্যাঁ
বক্সা,
পরে হয়তো তার মন ঘুরে গিয়েছিল।
শোনো কমরেড, শোনো, আমি আবার বলছি, আমাদের নেতা কমরেড নেপোলিয়ন স্পষ্টভাবে জানিয়েছেন যে স্নোবল প্রথম দিন থেকেই একজন চক্রান্তকারী বিশ্বাসঘাতক ছিল।
কমরেড নেপোলিয়ন বললে অবশ্য আলাদা, তিনি তো সর্বদাই ঠিক।
এই তো একটা কথার মতো কথা বললে কমরেড। হ্যাঁ শোনো, আমি সবাইকে সাবধান করে দিচ্ছি, চোখ কান খোলা রাখো। হ্যাঁ, তোমাদের মাঝেই হয়তো স্নোবলের কোন সহকারী গুপ্তচর লুকিয়ে আছে।
দিন চারেক পর এক বিকেলে নেপোলিয়ন সব পশুদের তার বাড়ির উঠোনে জড়ো হওয়ার নির্দেশ দিল। কিছুক্ষণ পরে নটা কুকুরের সঙ্গে বেরিয়ে এসে সে গম্ভীর হয়ে দাঁড়াল। কুকুরদের হিংস্র গর্জনে সবার মেরুদণ্ড দিয়ে ভয়ের স্রোত বয়ে যাচ্ছিল। নেপোলিয়ন একবার রক্ত জল করা দৃষ্টিতে সবার দিকে তাকাল, তারপর শীষ দেওয়ার মতো করে বিচিত্র একটা শব্দ করল। সঙ্গে সঙ্গে নটা কুকুর একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল চারটে তরুণ শুয়োরের উপর। তাদের কানগুলো কামড়ে ধরে তাদের হিড় হিড় করে টানতে টানতে নিয়ে গেল নেপোলিয়নের পায়ের কাছে। শুয়োরদের কানগুলো রক্তাক্ত হয়ে উঠেছিল, সেই স্বাদ পেয়ে কুকুরগুলো বোধহয় মুহূর্তের জন্য পাগল হয়ে গেল। সবাইকে অবাক করে দিয়ে তাদের মধ্যে তিনটে কুকুর বক্সারের ওপর ঝাঁপিয়ে
পড়ে।
বক্সার অবশ্য কুকুরদের আসতে দেখেই তার বিশাল পা দিয়ে এক ধাক্কা মেরে অনায়াসেই তাদের মাটিতে ফেলে দিয়ে তাদের গলায় নিজের খুঁটটা চেপে ধরল। সে নেপোলিয়নের দিকে পরবর্তী নির্দেশের জন্য তাকিয়েছিল, কিন্তু নেপোলিয়নের মুখটা আষাঢ়ের মেঘের মতো হয়ে গিয়েছিল। সে কড়া গলায় বলল,
বক্সার ছেড়ে দাও এখনই।
বক্সার খুরটা তুলে নিতেই কুকুরগুলো ঊর্ধ্বশ্বাসে পালাল। অবশেষে হট্টগোল থামতে নেপোলিয়ন সেই চারটে শুয়োরের দিকে ঝুঁকে বলল,
ভালো চাও তো অপরাধ স্বীকার করো।
এই শুয়োরগুলো কিছুদিন আগে রবিবারের সভা বাতিল করবার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, কিন্তু আজ কোথায় গেল তাদের সেদিনের ঔদ্ধত্য? তারা কাঁপতে কাঁপতে স্বীকার করল যে স্নোবল বিদায় হওয়ার পর থেকে তারা গোপনে ওর সঙ্গে যোগাযোগ রেখেছিল, উইন্ডমিল ধ্বংস করতে ওকে সাহায্য করেছিল, আর অ্যানিমাল ফার্মটা বেঞ্চফিল্ড ফার্মের মালিক ফ্রেডরিকের হাতে তুলে দেওয়ার অঙ্গীকার করে একটা চুক্তি সই করেছিল। তারা এও জানাল যে স্নোবল অনেকদিন ধরেই জোনসের চর হিসেবে কাজ করছে, সে নিজেই একথা তরুণদের কাছে স্বীকার করেছে। তাদের স্বীকারোক্তি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কুকুরগুলো তাদের প্রত্যেকে কুটি কামড়ে ছিঁড়ে ফেলল। নেপোলিয়ন আরো একবার চারিদিকে তাকিয়ে বলল,
আর কারোর কিছু বলবার আছে?
সম্মোহিতের মতো এগিয়ে এলো তিনজন মুরগি। এরা সবাই ডিম বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। তারা বলল, স্নোবল তাদের স্বপ্নে দেখা দিয়ে নেপোলিয়নের আদেশ অমান্য করতে বলেছিল, তাদেরও একইভাবে মেরে ফেলল কুকুররা। এরপর একজন রাজহাঁস এগিয়ে এসে স্বীকার করল যে গত বছর ফসল তোলার সময় সে গোপনে ছটা ভুট্টা সরিয়ে রেখেছিল আর রাতে সেগুলো একাই খেয়েছিল। তারপর একটা ভেড়া স্বীকার করল যে সে স্নোবলের প্ররোচনায় খামারের পানীয় জলের পুকুরে প্রস্রাব করেছিল। এভাবেই একের পর এক স্বীকারোক্তি আর মৃত্যুদণ্ড দেওয়ার পালা চলতে থাকল। ক্রমে নেপোলিয়নের পায়ের কাছে লাশের পাহাড় জমে উঠল, বাতাস রক্তের গন্ধে ভারী হয়ে উঠল। জোনস বিদায় নেওয়ার পর বহুকাল এই গন্ধটা পাওয়া যায়নি। এই মৃত্যু মিছিল শেষ হওয়ার পর শুয়োর আর কুকুরগুলো ছাড়া বাকি সব প্রাণী দল বেঁধে নিঃশব্দে সরে পড়ল। অতীতেও এমন ভয়াবহ রক্তপাতের ঘটনা অনেকবার ঘটেছে, কিন্তু আজকের মতো বিভৎস দৃশ্য আগে কেউ দেখেছে বলে মনে করতে পারল না। তারা সবাই অর্ধেক তৈরি উইন্ডমিলটার কাছে গিয়ে সেখানেই গাদাগাদি করে শুয়ে পড়ল। একমাত্র বক্সার অস্থিরভাবে এদিক ওদিক পায়চারি করতে করতে বলল,
কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আমাদের খামারে এমন ঘটনা ঘটতে পারে তা তো কল্পনাই করা যায় না। নিশ্চয়ই আমাদের নিজেদের মধ্যেই কোনো ভুল আছে। হ্যাঁ, আরো কঠোর পরিশ্রম করতে হবে আমায়। ঠিক আছে, এখন থেকে আমি প্রতিদিন সকালে আরো এক ঘন্টা আগে উঠব। একদম, আমি আরো এক ঘন্টা আগে উঠব।
এই বলে সে আবার পাথর জড়ো করতে চলে গেল। ক্লোভার অবশ্য উঠল না। অন্যান্য পশুদের সঙ্গে বসে খামারের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার চোখ জলে ভরে উঠল। সে জানত যে বর্তমান পরিস্থিতি যেমনই হোক না কেন, জোনসের আমলের চেয়ে তারা অনেক ভালো আছে। যাই ঘটুক না কেন, সে বিশ্বস্ত থাকবে, কঠোর পরিশ্রম করবে আর নেপোলিয়নের নেতৃত্ব মেনে নেবে। কিন্তু এই দিন দেখার জন্যেই কি এতদিন ধরে এত পরিশ্রম করেছিল সে? এই জন্যেই কি তারা উইন্ডমিল বানাচ্ছে? তার মনে অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছিল, কিন্তু সেসব প্রকাশ করার মতো ভাষা তার জানা ছিল না। তাই কিছুক্ষণ পরে সে ইংল্যান্ডের যত পশু গানটাই গাইতে শুরু করল। ধীরে ধীরে অন্য সব জন্তুরাও তার সঙ্গে গলা মেলাল। সুরটা এর আগে কখনো এত বিষণ্ণ শুনিয়েছে কি? তবু তারা গানটা গেয়েই চলল, একবার দুবার তিনবার। তারপর আচমকা দুটো কুকুরকে সঙ্গে নিয়ে কোথা থেকে উদয় হল স্কুইলার, আর কোনো ভূমিকা না করে ঘোষণা করল,
আমাদের নেতা কমরেড নেপোলিয়নের নির্দেশে আজ থেকে ইংল্যান্ডের যত পশু এই গানটা নিষিদ্ধ করা হল, এটা আর কেউ গাইতে পারবে না।
গাইতে কি বলছ? পারবে না
কেন? কেন গাইব না কেন?
এই গানটা ছিল বিপ্লবের গান, ভবিষ্যতের গান। তা কমরেডস, বিপ্লব তো এসে গেছে, আর ওই বিশ্বাসঘাতকরাও যথোচিত শাস্তি পেয়েছে। বাইরে আর ভিতরে দুই জায়গাতেই আমরা শত্রুকে পরাস্ত করেছি। তাহলে এখন আর এই গানের কি দরকার কমরেডস? দেখো, গানের মধ্যে দিয়ে যে সমাজকে আমরা চেয়েছিলাম সেই সমাজ তো আজ প্রতিষ্ঠিত।
তাই এই গান বন্ধ করা হচ্ছে।
সেই দিন থেকে ইংল্যান্ডের যত পশু গানটা আর শোনা গেল না। তার বদলে লেখক শুয়োর মিনিমাসের লেখা একটা গান চালু করা হল। যদিও সেই গানের কথা কিংবা সুর কোনোটাই তেমন আকর্ষক হল না। কয়েকদিন পর কয়েকজন পশুর মনে পড়ল, সাতটি আইনে যেন বলা ছিল কোনো পশু অন্য কোনো পশুকে হত্যা করতে পারবে না। সবার অলক্ষে ক্লোভার মুরিয়েলকে ছ নম্বর আইনটা পড়ে শোনাতে বলল। মুরিয়েল পড়ে শোনাল, কোনো পশু অন্য কোনো পশুকে বিনা কারণে হত্যা করতে পারবে না। ওই বিনা কারণে কথাটা ক্লোভার বা অন্য কারুর মনে ছিল না, কিন্তু এখন সবাই বুঝতে পারল আইন অমান্য করা হয়নি, বিশ্বাসঘাতকদের হত্যা করার পেছনে জোরালো কারণ ছিল। নতুন বছর এল, গত বছরের থেকে বেশি পরিশ্রম করল পশুরা। উইন্ডমিল তৈরি সহ নানা কাজ তারা সময়ের আগেই শেষ করার চেষ্টা করল। মাঝে মাঝে তাদের মনে হতো তারা যেন জোনসের আমলের থেকে অনেক বেশি খাটছে আর অনেক কম খাচ্ছে, কিন্তু স্কুইলার প্রত্যেকবারই এসে জানায় যে সব হিসেব ঠিক আছে। নেপোলিয়নকে আজকাল 15 দিনে একবারের বেশি দেখা যায় না। তার আসার খবর জানিয়ে দেয় মোরগের তীক্ষ্ণ ডাক। কুকুরদের সঙ্গে সঙ্গে সেই কালো মোরগটাও তার দলে যোগ দিয়েছে। শোনা যায় বড় বাড়িটার ভেতরেও নেপোলিয়ন অন্যান্য শুয়োরদের সঙ্গে না থেকে একটা আলাদা ঘরে শোয়। দুটো কুকুর তার ভাই ফরমাস খাটে, আর জোনসের বাসনপত্র তার খাওয়ার জন্য ব্যবহার করা হয়। তাকে আজকাল আমাদের নেতা কমরেড নেপোলিয়ন ছাড়া অন্য কিছু বলে সম্বোধন করা বারণ। ইংল্যান্ডের যত পশু গানটার বদলে সভায় আজকাল নেপোলিয়নের একটা স্তুতি গাওয়া হয়। গানটা খামারবাড়ির দেওয়ালে সাতটি আইনের পাশেই লিখে রাখা হয়েছে, আর তার পাশে আঁকা হয়েছে নেপোলিয়নের প্রতিকৃতি।
তুমি সবার উপরে বিরাজো কমরেড নেপোলিয়ন, তুমি সবার উপরে বিরাজো কমরেড নেপোলিয়ন, তোমার চেয়ে কেউ বড় আর নেই তো আপন জন। তুমি সবার উপরে বিরাজো কমরেড নেপোলিয়ন। তোমার চোখে তারা রাগুন পুচ্ছ খানার কি ব্যবহার। তোমার চোখে তারা রাগুন পুচ্ছ খানায় কি ব্যবহার। তোমার সত্য ছায় করি আমরা সুখে দিন যাপন। তুমি সবার উপরে বিরাজ কমরেড নেপোলিয়ন, তুমি সবার উপরে বিরাজ কমরেড নেপোলিয়ন।
নেপোলিয়ন ওদিকে উইম্পারের সাহায্যে ফ্রেডরিক আর পিলকিংটনের সঙ্গে লেনদেনের চুক্তি করতে ব্যস্ত। খামারের এক বোঝা কাঠ উঠোনে পড়ে আছে, কিন্তু সেগুলো কোনো কাজে লাগছে না। কাঠের বোঝাটা ফ্রেডরিকই কিনতে আগ্রহী ছিল বেশি, কিন্তু কিছুতেই ন্যায্য দাম দিতে চাইছিল না। ঠিক এই সময় কানাঘুষো শুরু হল যে ফ্রেডরিক নাকি সদল বলে অ্যানিমাল ফার্ম আক্রমণ করতে পারে, আর স্নোবল যে কিনা কাছেই পিঞ্চফিল্ড খামারে গা ঢাকা দিয়ে রয়েছে সেও হয়তো এই ষড়যন্ত্রে জড়িত। স্নোবল যে কখন কি করে বলা যায় না, তাই নেপোলিয়নের নিরাপত্তা আরও বাড়ানো হল। স্কুইলার এসে ঘোষণা করল,
কমরেড, আমাদের নেতা কমরেড নেপোলিয়ন ঠিক করেছেন কাঠের বোঝাটা মিস্টার পিলকিংটনকেই বিক্রি করবেন। আরও বিভিন্ন পণ্য লেনদেন করা নিয়ে অ্যানিমাল ফার্ম আর ফক্সউড ফার্মের মধ্যে একটা চুক্তিও করা হবে।
অন্যান্য প্রাণীরা কিছুটা স্বস্তিই পেল। মানুষ হিসেবে পিলকিংটনকে ওরা অবিশ্বাস করত ঠিকই, কিন্তু ফ্রেডরিকের থেকে যে পিলকিংটন শতগুণে ভালো এ কথা সবাই এক বাক্যে স্বীকার করত। অ্যানিমাল ফার্মে খবর পৌঁছেছে যে পিঞ্চফিল্ডে পশুদের ওপর বীভৎস অত্যাচার চালানো হয়। ফ্রেডরিক গরুদের খেতে দেয় না, একটা কুকুরকে নাকি জ্যান্ত পুড়িয়ে মেরেছে, মুরগিদের পায়ে ছুরি বেঁধে লড়াই দেখে, কবে কোন ঘোড়াকে মারতে মারতে মেরেই ফেলেছে। এত অত্যাচারের খবর পেয়ে ফার্মের পশুদের রক্ত গরম হয়ে যায়। একদিন সবাই মিলে স্কুইলারকে গিয়ে ধরে বলল,
আমরা ফিঞ্চ ফিল্ডের পশুদের মুক্ত করতে যেতে চাই, আমাদের অনুমতি দেওয়া হোক।
হ্যাঁ হ্যাঁ, অনুমতি দেওয়া হোক।
তোমাদের তোমাদের কি মাথা খারাপ হয়ে গেল কমরেডস? হ্যাঁ, এরকম একটা জটিল বিষয়ের সিদ্ধান্ত তোমরা একা একা নেবে? শোনো শোনো শোনো, আমাদের নেতা কমরেড নেপোলিয়নের কৌশলের উপর আমাদেরকে আস্থা রাখতে হবে। যা করবার তিনি ঠিকই করবেন। হ্যাঁ,
ফ্রেডরিকের প্রতি সকলের বিদ্বেষ দিন দিন আরো গভীর হল। তার একটা বড় কারণ ছিল, নেপোলিয়ন নিজেই মাঝে মধ্যেই ফ্রেডরিকের বিরুদ্ধে জ্বালাময় বক্তৃতা দিত। তার সঙ্গে ষড়যন্ত্র করবার অপরাধে খামারের কত পশুর যে প্রাণ গেল তারও হিসেব নেই। এই সব গণ্ডগোলের মাঝেই একদিন অবশেষে উইন্ডমিলটা তৈরি হয়ে গেল। তাদের এতদিনের পরিশ্রম সার্থক। জিনিসটা দেখতেও হয়েছে খুব সুন্দর। নেপোলিয়ন নিজের পাহারাদার কুকুর আর মোরগদের নিয়ে পরিদর্শন করতে এল। দেখে শুনে সে স্পষ্টতই খুশিও হল। ঘোষণা করা হল যে উইন্ডমিলের নাম হবে নেপোলিয়ন মিল। এ ঠিক দুদিন পরে একটা বিশেষ সভা ডাকা হল। সব পশুর সামনে নেপোলিয়ন অল্প কথায় জানিয়ে দিল,
কমরেড, আমাদের কাঠের বোঝাটা আমি পিঞ্চফিল্ড ফার্মের ফ্রেডরিকের কাছে বিক্রি করেছি। এতে আমাদের ভালোই লাভ হয়েছে। কাল ও গাড়ি আনবে কাঠগুলো নিয়ে যেতে।
এই কথা শুনে খামারের সব প্রাণী স্তম্ভিত হয়ে গেল। এতদিন ধরে নেপোলিয়ন যে তলায় তলায় ফ্রেডরিকের সঙ্গে যোগাযোগ রেখেছে তা ঘুণাক্ষরেও কাউকে জানতে দেয়নি। উল্টে সবাইকে বলেছে যে কাপুরুষ স্নোবল নাকি ফ্রেডরিকের খামারেই লুকিয়ে অ্যানিমাল ফার্মকে আক্রমণ করার ফন্দি আঁটছে। নেপোলিয়ন কিছুক্ষণ পশুদের এই দিশেহারা অবস্থাটা উপভোগ করে অবশেষে জানাল,
তোমরা ভাবছ বিশ্বাসঘাতক ফ্রেডরিকের সঙ্গে আমি কারবার করছি কেন? তার কারণ, ফ্রেডরিক কোনোকালেই বিশ্বাসঘাতক ছিল না। এতদিন আমি পিলকিংটনের সঙ্গে বন্ধুত্বের ভান করেছি মাত্র। পায়রাদের বলে রাখি, আজ থেকে তোমরা ফ্রেডরিকের পিঞ্চফিল্ড ফার্মে কোন রকম আক্রমণ করবে না। আসল বজ্জাত হল ফক্সফুড ফার্মের পিলকিংটন। অ্যানিমাল ফার্মে ফ্রেডরিকের আক্রমণ করবার খবরটাও সম্পূর্ণ মিথ্যে। তাছাড়া ফ্রেডরিক মোটেই ওর খামারের পশুদের উপর অত্যাচার চালায় না। এসব গুজব সম্ভবত স্নোবল আর তার অনুচরেরাই ছড়িয়েছে। স্নোবল আসলে পিলকিংটনের আতিথ্যে ফক্সফুড ফার্মে রাজার হালে আছে। পিঞ্চফিল্ড ফার্মের ত্রিসীমানাতেও সে যায়নি কখনো।
নেপোলিয়নের এহেন চাতুর্যে মুগ্ধ হয়ে গেল সবাই। পরদিন সকাল সকাল ফ্রেডরিকের লোক এসে যেন কিছুটা তাড়াহুড়ো করেই কাঠগুলো নিয়ে যেতে শুরু করল। সব কাঠ চলে যাওয়ার পর একটা বিশেষ সভা ডেকে নেপোলিয়ন গর্ব করে নোটের তাড়া দেখাল। তার বুদ্ধিতেই এটা সম্ভব হয়েছে। খুব ভালো দামে সে কাঠগুলো বেচতে পেরেছে। বলা বাহুল্য, এই লাভের পুরোটাই অ্যানিমাল ফার্মের পেছনে খরচ করা হবে। এরপর দু তিন দিন সবার মেজাজই বেশ ফুরফুরে হয়ে রইল, কিন্তু তা বেশি দিন টিকল না। তিন দিন পরেই হন্তদন্ত হয়ে ছুটে এলো মিস্টার উইম্পার।
সাংঘাতিক ঘটনা ঘটেছে কমরেড নেপোলিয়ন।
সোজা ঢুকে গেল নেপোলিয়নের ঘর।
আমি গিয়ে দেখে আসলাম কি ঘটেছে।
সেখান থেকে একটা রাগ আর চিৎকার মেশানো শব্দ শোনা গেল।
না,
কিছু একটা মারাত্মক ঘটেছে। বেশিক্ষণ চাপা থাকল না খবরটা। ফ্রেডরিকের দেওয়া সব কটা নোট জাল। সে বিনা পয়সায় কাঠগুলো নিয়ে নিয়েছে। নেপোলিয়নকে পুরোপুরি বোকা বানিয়েছে। সে কিছুই আঁচ করতে পারেনি। নেপোলিয়ন অনেকক্ষণ পর ঘর থেকে বেরিয়ে এসে প্রথমেই ফ্রেডরিকের প্রাণদণ্ড ঘোষণা করল।
এত বড় বিশ্বাসঘাতকতা যে করতে পারে তার শাস্তি হল ফুটন্ত জলে জ্যান্ত সেদ্ধ হওয়া। ওকে জীবিত ধরতে পারলে এই শাস্তি দেওয়া হবে। সবাই শোনো, আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে। আমাদের চরম আশঙ্কাটা সত্যি হয়ে যেতে পারে। ফ্রেডরিক হয়তো দলবল নিয়ে আক্রমণ করে বসবে যেকোনো দিন। আমরা কিন্তু তেমনটা হতে দেব না।
তাদের আশঙ্কা সত্যি হতেও বেশি দেরি হল না। পরদিন সকালে সবেমাত্র পশুরা প্রাতরাশ সারতে বসেছে এমন সময় একজন প্রহরী দৌড়তে দৌড়তে এসে জানালো, ফ্রেডরিক প্রায় 15 জন মানুষ আর 6-6টা বন্দুক নিয়ে খামার আক্রমণ করতে
আসছে।
পশুরা লড়াই করবার জন্য প্রস্তুত হয়ে দাঁড়াল, কিন্তু এবার যুদ্ধ সহজে জেতা গেল না। 50 গজের মধ্যে আসতে না আসতেই শত্রুরা গুলি চালাতে শুরু করল। ভয়ঙ্কর বিস্ফোরণ আর তীক্ষ্ণ গুলির মুখে পশুরা টিকতেই পারল
না। এটা পিছিয়ে যাওয়ার সময় নয়, ওদের ধাক্কা মেরে সরিয়ে দাও, লাথি মারো, কামড়ে দাও, কাপুরুষের মতন না পালিয়ে গুলির সামনে বুক চিপিয়ে দাঁড়াও, দাঁড়াও।
কমরেড নেপোলিয়ন ঠিক বলেছেন, আমাদের ভয় পেলে চলবে না, ওদের দিকে এগিয়ে চলো কমরেড, অ্যানিমাল ফার্মকে রক্ষা করতে হবে।
নেপোলিয়ন আর বক্সার অন্যান্য পশুদের সংগঠিত করার আপ্রাণ চেষ্টা করলেও শেষ অবধি তারা পিছু হটতে বাধ্য হল। ইতিমধ্যে অনেকেই গুরুতরভাবে আহত হয়ে পড়েছিল। খামারের বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে ভেতর থেকে সন্তর পরে উঁকি মেরে তারা পরিস্থিতি আঁচ করবার চেষ্টা করতে লাগল।
আস্তে, একদম চুপ করে থাকবে সবাই।
উইন্ডমিল সহ সমস্ত খামারটা তখন শত্রুদের দখলে। এই প্রথমবার নেপোলিয়নকেও কিংকর্তব্য বিমূঢ় মনে হল। সে কোনো কথা না বলে ব্যস্তভাবে পায়চারি করতে লাগল। আগের দিন ফক্সউড ফার্মের পিলকিংটনের সাহায্য চেয়ে কয়েকজন পায়রা পাঠানো হয়েছিল, কিন্তু ঠিক এই বিপদের মুখে পায়রাগুলো ফিরে এল। তাদের মধ্যে একটির পায়ে বাঁধা ছিল পিলকিংটনের পাঠানো এক টুকরো কাগজ, তাতে পেন্সিলে লেখা, বেশ হয়েছে। ওদিকে ফ্রেডরিক আর তার দলের লোকজন উইন্ডমিলের কাছে পৌঁছে শাবল দিয়ে তার চারদিকের ভিত খুঁড়তে লাগে। তাই দেখে নেপোলিয়ন জোর গলায় বলল,
অসম্ভব, আমরা উইন্ডমিলটাকে এমন ভাবে তৈরি করেছি যে 7 দিন ধরে গোড়া খুঁড়লে ওরা কিচ্ছু করতে পারবে না। অত পুরু দেওয়াল ওদের হাতুড়ির ঘায়ে ভাঙবে না। কমরেডস, তোমরা চিন্তা করো না।
বেঞ্জামিন কিন্তু খুব মন দিয়ে মানুষের কার্যকলাপ দেখছিল। নেপোলিয়নের কথায় যেন অনেকটা কৌতুক ভরে মাথা নেড়ে সে বলল,
ঠিক যা ভেবেছি তাই। তোমরা কেউ বুঝতে পারছ না ওটা কি করছে ওরা। উইন্ডমিলটার তলায় বারুদ গুঁজে দিচ্ছে, এক্ষুনি ওটা উড়িয়ে দেবে।
এই কথা শুনে পশুরা আতঙ্কে হিম হয়ে গেল, কিন্তু তাদের কিছুই করবার ছিল না। খামারের মধ্যে নিরুপায় হয়ে বসে দেখতে লাগলো মানুষগুলোর ধ্বংসলীলা। কয়েক মুহূর্ত পরেই তাদের চোখের সামনে প্রচণ্ড একটা বিস্ফোরণ হল। সবাই মাটিতে মুখ গুঁজে শুয়ে পড়ে সেই ধাক্কা সামলাল। চারিদিক ধুলো আর ধোঁয়ায় ভরে
উঠল।
একটু পরে সেই ধোঁয়া মিলিয়ে যেতে সবাই উঠে দাঁড়িয়ে বাইরে উঁকি মেরে দেখল, তাদের এতদিনের ঘাম রক্ত দিয়ে গড়া উইন্ডমিলটা একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। এই মর্মান্তিক দৃশ্য দেখে সমস্ত পশুদের যেন মাথা খারাপ হয়ে গেল। রাগে উত্তেজনায় গর্জন করতে করতে নেপোলিয়নের আদেশের অপেক্ষা না করেই বাইরে বেরিয়ে পড়ল সবাই। মানুষের বন্দুকের গুলি উপেক্ষা করে তারা তেড়ে গেল মানুষদের দিকে। গরু, ভেড়া, হাঁস, মুরগি সকলেই গুলির আঘাতে ঝাঁঝরা হল, এমনকি নেপোলিয়নের ল্যাজে অব্দি গুলি লাগে। কিন্তু তা সত্ত্বেও মানুষদের ভালো রকম জখম করে দিল তারা। ঝোপের আড়াল থেকে যখন নেপোলিয়নের হিংস্র কুকুরগুলো দাঁত খিঁচিয়ে বেরিয়ে এলো, তখন ফ্রেডরিক চেঁচিয়ে বলল, পশুর দল তাদের তাড়া করে খামারের বাইরে বার করে দিল, কিন্তু ভেতরে এসে চারিদিকে তাকিয়ে তাদের সমস্ত মনোবল ভেঙে গেল। একটা বিস্ফোরণে উইন্ডমিলটা ধুলোয় মিশে গেছে। বন্দুকের গুলিতে নিহত অনেক পশুর নিথর দেহ পড়ে আছে আশেপাশে। আশ্চর্য ব্যাপার, এমন শোচনীয় অবস্থার মধ্যেও স্কুইলার জোনসের পুরনো বন্দুকটা থেকে দুবার গুলি ছুঁড়ে পশুদের বিজয় ঘোষণা করল। বক্সার আর না পেরে বলল,
আমরা জিতলাম কি হিসেবে? আমার হাঁটু থেকে রক্ত ঝরছে, খুর ভেঙে গেছে, পিছনের পায়ে কটা গুলি লেগেছে তা আমি নিজেও জানি না। আর কতজন যে মরে গেছে, চোট পেয়েছে, তার হিসেব রেখেছ? চারিদিকে একবার তাকিয়ে পরিস্থিতিটা দেখতে পাচ্ছ না?
তোমার কি আক্কেল বলে কিছু নেই কমরেড? হ্যাঁ, আরে ফ্রেডরিকের মতো এক ধুরন্ধর শত্রুকে খামারের চৌহদ্দি থেকে তাড়িয়ে ছেড়েছি আমরা। হ্যাঁ, অ্যানিমেল ফার্মের উপর আমাদের দখল অটুট আছে।
আর তুমি বলছো আমরা জিতিনি? আর আমাদের মিলটা যে গুড়িয়ে দিল সেটার কি হবে? দু বছর পরিশ্রম করে ওটা বানিয়েছিলাম, আর এখন
আহা, তাতে হয়েছেটা কি? আরে ওরা একটা উইন্ডমিল ভাঙলে আমরা ছটা উইন্ডমিল বানাবো। নিজেদের ক্ষমতা আমরা জেনে গেছি কমরেড, এখন আমরা একের বেশি উইন্ডমিল অনায়াসেই বানিয়ে ফেলতে পারি। হ্যাঁ, আমরা যে কত বড় মাপের কাজ করেছি সেটা তোমরা বুঝতে পারছো না কমরেড? আমাদের পায়ের তলার জমিটুকু মানুষদের দখলে চলে গিয়েছিল, আর আমাদের নেতা কমরেড নেপোলিয়নের কৃতিত্বে সেই জমি আবার আমরা দখল করেছি। তার চেয়ে বড় বিজয় আর কি হতে পারে?
স্কুইলারের সঙ্গে তর্কে কোনোদিনই জেতা যায় না। বক্সার শুধু উইন্ডমিলের ধ্বংসাবশেষের দিকে তাকিয়ে ভাবল তার বয়স 11 পেরিয়েছে, আরো একটা উইন্ডমিল কি সে গড়তে পারবে? তবে কিছুক্ষণ পরেই পতাকা উত্তোলন, নেপোলিয়নের জ্বালাময়ী বক্তৃতা আর শুয়োরদের হইচইয়ের চোটে সমস্ত পশুদের মনে হতে লাগল এই ব্যাটল অব দ্য উইন্ডমিল বোধহয় তারাই জিতেছে। এত সব গোলমালের মধ্যে ফ্রেডরিকের জালনোটের বৃত্তান্তটা সবাই ভুলে গেল। যুদ্ধের দিন তিনেক পর এক রাতে শুয়োরদের বাড়ি থেকে বিস্তর চিৎকার চেঁচামেচি আর জড়ানো গলায় ইংল্যান্ডের যত পশু গানটা শুনে সমস্ত পশুরা সচকিত হয়ে উঠল। ওই গানটা তো বহুদিন কেউ গায়নি, ব্যাপারটা জানার জন্যে অনেকেরই কৌতূহল হল, কিন্তু সাহস করে কেউই ওই বাড়ির দিকে যেতে পারল না। যদি যেত তাহলে নিশ্চয়ই জানতে পারত যে জোনসের সেলার থেকে অনেকগুলো উইস্কির বোতল উদ্ধার করে তাই খেয়ে মাতলামি করছে নেপোলিয়ন, স্কুইলার আর অনেকগুলো শুয়োর। পরদিন সকাল প্রায় 9 বেজে গেল, কিন্তু নেপোলিয়ন কিংবা অন্যান্য শুয়োরের টিকিট দেখা পাওয়া গেল না। সবাই যখন রীতিমতো চিন্তিত হয়ে উঠেছে তখন স্কুইলার টলতে টলতে বেরিয়ে এসে বিষণ্ণ গলায় বলল,
কমরেডস, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের নেতা কমরেড নেপোলিয়ন এখন মৃত্যুশয্যায়। তোমার বলতে বাধা নেই, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ওই স্নোবলের কোন গুপ্তচর কমরেড নেপোলিয়নের খাবারে বিষ মিশিয়ে দিয়েছে। হ্যাঁ, যাই হোক, ওই মৃত্যুশয্যায় শুয়ে তিনি তাঁর শেষ নির্দেশ দিয়ে গেছেন। তিনি বলেছেন কোন পশু যদি কখনো হুইস্কি খায় তাহলে সঙ্গে সঙ্গে তার মৃত্যুদণ্ড হবে। হ্যাঁ, মৃত্যুদণ্ড।
এই বলে স্কুইলার আবার টলতে টলতে বাড়ির ভেতর ঢুকে গেল।
মনে রেখো,
প্রচন্ড উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে সারাটা দিন কেটে গেল। অবশেষে সন্ধ্যের দিকে জানা গেল নেপোলিয়নের শরীর ধীরে ধীরে সেরে উঠছে, এই যাত্রায় তাকে মরতে হল না, খামারের সকলে হাঁপ ছেড়ে বাঁচল। শুধু দিন দুয়েক পরে মুরিয়েল একদিন খামার বাড়ির পাশ দিয়ে যেতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল, তার চোখ চলে গেছে 5 আইনের দিকে। এতদিন সে জানত 5 আইনে বলা আছে কোনো পশু মদ খাবে না, কিন্তু আজ দেখল সেখানে লেখা রয়েছে কোনো পশু বেশি মাত্রায় মদ খাবে না। সে খেয়াল করল দেওয়ালে লাগানো মইটার তলায় সাদা আর কালো রঙের দুটো বালতি আর একটা তুলি পড়ে রয়েছে। কিন্তু মুরিয়েল এসবের কোনো মানেই করতে পারল না। যুদ্ধটা শেষ হওয়ার পরের দিনই নতুন উইন্ডমিল বানানোর কাজ শুরু হল। পায়ের জখম ভুলে বক্সার আবার খাটতে শুরু করল, একদিনেরও ছুটি নিল না। এমনকি তার পায়ে যে যন্ত্রণা হচ্ছে সে কথাও কাউকে বুঝতে দিল না। ক্লোভার আর বেঞ্জামিন অবশ্য সবই বুঝেছিল। ক্লোভার তার যথাসম্ভব শুশ্রূষা করত আর অনুনয় করত,
আমার কথা শোনো বক্সার, ঘোড়ার ফুসফুসেরও একদিন দম বেরিয়ে যায়, তুমি কিছুদিন অন্তত বিশ্রাম নাও, পায়ের ব্যথাটা ঠিক হোক, তারপর না হয় আবার উইন্ডমিল বানিও।
না না ক্লোভার, মরার আগে আমি উইন্ডমিলটাকে চালু হতে দেখতে চাই। আমাকে আরো পরিশ্রম করতে হবে, আরো পরিশ্রম করতে হবে, করতেই হবে।
অ্যানিমাল ফার্মের আইন তৈরির সময় ঠিক হয়েছিল যে শুয়োর আর ঘোড়ার দল 12 বছর বয়সে কাজ থেকে অবসর নিতে পারবে। গরুদের অবসরের বয়স 14, কুকুরদের 9, ভেড়াদের 7 আর হাঁস মুরগিদের 5। কিন্তু এতদিন ধরে আইনটাকে কার্যকর করা হয়নি। সম্প্রতি অবশ্য আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ ব্যাটল অব দ্য উইন্ডমিলের পর থেকে অনেকেরই শরীর ভেঙে গেছে। কিন্তু আলোচনা এগোলেও এ নিয়ে ব্যবস্থা কিছুই এগোল না। আবারও শীত এসে পড়ল, সবার বরাদ্দ খাবার আরো কমে গেল। অবশ্য এই নিয়ে স্কুইলারকে কিছু বলতে গেলেই সে লম্বা ফিরিস্তি দিয়ে দেখিয়ে দেয় যে জোনসের তুলনায় তাদের খাবার উৎপাদন ঢের বেশি হচ্ছে। তাছাড়া এখন তো পশুরা স্বাধীন, জোনসের আমলের থেকে তারা অনেক ভালো আছে। এসব কথা পশুরা অকাতরে বিশ্বাস করত, কারণ জোনসের আমলে তাদের অবস্থা কেমন ছিল তার কারুরই মনে নেই এখন। তাছাড়া খামারে খাওয়ার মুখ অনেকগুলো বেড়েছে। শরৎকালে খামারের 4টে মাদি শুয়োর প্রায় একই সময় বাচ্চা দিল, সব মিলিয়ে মোট 31টি শুয়োর ছানা জন্ম নিল। ছানাগুলোর গায়ে ছোপ ছোপ দাগ দেখেই বলে দেওয়া যেত সেগুলো সব নেপোলিয়নের সন্তান। তাদের জন্মের কিছুদিন পর নেপোলিয়ন ঘোষণা করল,
কমরেডস, কিছুদিন পরে ইটকাট কেনা হলে খামার বাড়ির বাগানে আমরা শুয়োর ছানাদের শিক্ষার জন্য একটা স্কুল ঘর তৈরি করব, কিন্তু আপাতত খামার বাড়ির রান্নাঘরেই ওদের লেখাপড়ার ব্যবস্থা হবে। তবে সাবধান, অন্য পশুদের ছেলেপুলেরা যেন শুয়োর ছানাদের সঙ্গে খেলাধুলো না করে, এতে ওদের লেখাপড়ার ব্যাঘাত ঘটতে পারে। আরও একটা নিয়ম এরপর থেকে সবাইকে পালন করতে হবে, রাস্তায় কোনো শুয়োরের সঙ্গে অন্য প্রাণীর দেখা হলে অন্য প্রাণীটিকে অবশ্যই পথ ছেড়ে সরে দাঁড়াতে হবে, আর পরের রবিবার থেকে সমস্ত শুয়োরেরা তাদের লেজে সবুজ রঙের ফিতে বাঁধার বিশেষ অধিকার পাবে।
এই বছরে খামারের উৎপাদন মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু টাকার টানাটানি রয়েই গেল, কারণ স্কুলঘর আর উইন্ডমিলের জন্য অনেক সরঞ্জামের দরকার ছিল। এছাড়া শুয়োরদের বাড়ির জন্য লণ্ঠনের তেল আর মোমবাতি, নেপোলিয়নের নিজের খাবারের জন্য চিনি, এসব তো ছিল। অগত্যা খড়ের একটা বড় গাদা আর আলুর ফসলের একাংশ বিক্রি করে দেওয়া হল, সেই সঙ্গে ডিম সরবরাহের চুক্তি বাড়িয়ে সপ্তাহে 600টা করে দেওয়া হল। মুরগিরা যথেষ্ট পরিমাণে ছানা ফোটাতে পারছিল না বলে তাদের সংখ্যা বেশ কিছুটা কমেই গেল। ফেব্রুয়ারি মাসে বরাদ্দ খাবার আরও কমানো হল, তেল বাঁচানোর জন্য আস্তাবলে লণ্ঠন জ্বালানো নিষিদ্ধ করে দেওয়া হল। এদিকে সেই মাসের শেষের দিকেই এক বিকেলে রান্নাঘরের পাশের মদ তৈরির ঘরটা থেকে একটা উষ্ণ লোভনীয় গন্ধ ভেসে এল, এমন গন্ধ পশু পাখিরা এর আগে কখনো পায়নি। বেঞ্জামিন বেজার মুখে বলল,
ওটা বার্লি রান্নার গন্ধ।
ক্ষুধার্ত পশুরা বাতাসে সেই গন্ধ শুঁকতে শুঁকতে ভাবল, তাহলে কি তাদের জন্য শীতকালের উপযুক্ত কোনো গরম খাবার বানানো হচ্ছে? কিন্তু পরের রবিবার সেই ভুল ভেঙে গেল, জানা গেল বার্লি কেবল শুয়োরদের জন্য বরাদ্দ। শুধু তাই নয়, বার্লির ফসলের একাংশ দিয়ে বিয়ার তৈরি করে প্রত্যেক শুয়োরকে এক পাইন্ট দেওয়া হবে। নেপোলিয়ন নিজে অবশ্য আধ গ্যালন বিয়ার পাবে। তবে এত অভাব অনটন সত্ত্বেও পশুরা আগের চেয়ে ভালো আছে। আজকাল তাদের বিনোদনের জন্য অনেক বেশি গানবাজনা, বক্তৃতা আর শোভাযাত্রার আয়োজন করা হয়। নির্ধারিত সময়ে পশু পাখিরা তাদের কাজ থামিয়ে সামরিক কায়দায় সারিবদ্ধ হয়ে খামারের সীমানা জুড়ে মার্চ করে। সবার আগে থাকে শুয়োরের দল, তারপর ঘোড়া, গরু, ভেড়া এবং সবশেষে হাঁস মুরগি। খামারের সদস্যরা এই উৎসবগুলো বেশ উপভোগী করে। গান বাজনা, শোভাযাত্রা, বন্দুকের গুলি ছোড়া, পতাকার পতপত শব্দ, এইসব কিছু কিছুটা সময়ের জন্য হলেও তাদের খিদের জ্বালা ভুলিয়ে দেয়। তখন সবাই একজোট হয়ে গলা মিলিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে বলে, সে বছর এপ্রিল মাসে অ্যানিমাল ফার্মকে রিপাবলিক বলে ঘোষণা করা হল, আর তার সর্বসম্মত অধিনায়ক হল নেপোলিয়ন। প্রার্থী একমাত্র সে নিজেই, তাই নির্বাচনের প্রয়োজনই পড়ল না। প্রেসিডেন্ট হওয়ার পর জোনস আর স্নোবলের আরো অনেক ধরনের ষড়যন্ত্রের কথা সে সর্বসমক্ষে প্রকাশ করল। ওদিকে গরমকাল পড়তে না পড়তেই হঠাৎ একদিন দাঁড়কাক মোজেস এসে হাজির হল। এতদিনে খামারের সবাই তার কথা প্রায় ভুলেই গিয়েছিল, কিন্তু সে ফেরার পর দেখা গেল মোজেসের চেহারা বা চরিত্র কোনো কিছুই বদলায়নি। এখনো সে সারা দিন নিষ্কর্মার মতো দাঁড়ে বসে থাকে আর অন্যান্য প্রাণীদের আজগুবি গাল গল্প শোনে।
তোমরা শুধু শুধুই ভেবে মরছ, মৃত্যুর পরেই আমাদের মুক্তি। মেঘের ওপারে মিছরির পাহাড়ের সেই দেশ অপেক্ষা করে আছে। সারা জীবন হাড় ভাঙা খাটনির পর আমরা অবশেষে ওখানে গিয়ে বিশ্রাম পাব। সেই দেশে ঝোপে ঝাড়ে ফলে আছে চিনির ডেলা, মাঠ জুড়ে কচি কচি মিষ্টি ঘাস।
শুয়োরের দল তার এসব কথায় একেবারেই পাত্তা দিত না, কিন্তু খামারে তাকে বেশ খাতির করেই রাখা হল। কাজকর্ম না করেও মোজেস রোজ কিছুটা বিয়ার পেত। অন্যান্য প্রাণীরাও ধীরে ধীরে তার মিছরির পাহাড়ের দেশের কথাটা বিশ্বাস করতে শুরু করল। সত্যি তো, জীবন যখন এত দুর্বিষহ, তখন মৃত্যুর পর একটা উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখতে দোষ কি?
আমাকে আরো কঠিন পরিশ্রম করে যেতে হবে, শেষ দিন অবধি, শেষ মুহূর্ত অবধি।
বক্সারের পায়ের ঘা ইতিমধ্যে সেরে উঠেছে, তাই সে কাজ করা আরো বাড়িয়ে দিল। এদিকে তার ১২ বছরের জন্মদিন ক্রমেই এগিয়ে আসছে। তার একান্ত ইচ্ছে অবসর নেওয়ার আগেই উইন্ডমিলের জন্য সমস্ত পাথর জড়ো করবে। এখন আর তার শরীরে আগের মতো জোর নেই, শুধু আছে মনের জোর। তার অবস্থা দেখে বেঞ্জামিন পর্যন্ত আর চুপ করে থাকতে পারে না।
তুমি তুমি কার জন্য এত খেটে মরছ বক্সার, বলো দেখি। একদিন হঠাৎ করে যখন শরীর আর দেবে না, তখন তুমি কি করবে?
বক্সার চুপ করে থেকে সবই শোনে, কিন্তু কাজ করা থামায় না। তারপর হঠাৎ একদিন সবার আশঙ্কা সত্যি হল। গ্রীষ্মকালের এক সন্ধেবেলায় হন্তদন্ত হয়ে এক পায়রা উড়ে এসে ক্লোভার আর বেঞ্জামিনকে খবর দিল,
তোমরা শিকির ডিলার কাছে যাও, বক্সার পাথর তুলতে তুলতে পড়ে গেছে, সেভাবেই কাত হয়ে রয়েছে, উঠতে পারছে না, কথাও বলতে পারছে না।
ক্লোভার, বেঞ্জামিন আর অন্য অনেক পশু ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে সেখানে পৌঁছল। পাথরের গাড়িটার মাঝখানে কাত হয়ে পড়েছিল বক্সার, তার চোখগুলো ঘোলাটে, শরীর ঘামে ভেজা, মাথা তোলার শক্তিটুকুও নেই, মুখ দিয়ে গড়িয়ে পড়ছে রক্তের একটা সরু ধারা। ক্লোভার তার পাশে হাঁটু গেড়ে বসে বলল,
বক্সার, বক্সার, কি হয়েছে তোমার?
ক্লোভার, তুমি তুমি এসেছো?
বক্সার, বক্সার, কোথায় লেগেছে?
আমার ফুসফুসের জোর ফুরিয়ে গেছে বুঝলে, তবে তবে তাতে কিছু যায় আসে না। অনেক পাথর জোগাড় করে রেখেছি, আর মাসখানে কাজ করতে পারলেই শেষ করে দিতে পারতাম, কিন্তু কিন্তু এবার তোমরাই ওটা শেষ করে ফেলতে পারবে। সত্যি বলছি কি, আমি আমি রিটায়ারমেন্টের অপেক্ষাতেই ছিলাম, বেঞ্জামিনেরও বয়স হয়েছে, আমরা আমরা একসঙ্গে অবসর নিলে সময়টা সময়টা ভালোই কাটবে।
মিনিট পনেরো বাদে স্কুইলার এসে পুরো বিষয়টা দেখে সহানুভূতির সুরে বলল,
আমাদের ফার্মের এত অভিজ্ঞ এক কর্মীর শরীরের অবস্থার কথা শুনে আমাদের নেতা কমরেড নেপোলিয়ন বড়ই দুঃখিত হয়েছেন। তিনি বক্সারকে উইলিংজনের হাসপাতালে চিকিৎসা করতে পাঠানোর ব্যবস্থা করেছেন। একটু পরেই হাসপাতালের গাড়ি এসে ওকে নিয়ে যাবে। ওকে কমরেডস?
এই কথা শুনে সবাই একটু অস্বস্তিতে পড়ল। পশুরা কখনোই খামার ছেড়ে বাইরে যায়নি, তাছাড়া হাসপাতালের চিকিৎসা মানুষদের হাতে হবে সেটাও একটা ভাবনার কথা। তবু বক্সারের স্বাস্থ্যের কথা ভেবে কেউ আর আপত্তি জানাল না। আধ ঘন্টা পর বক্সারকে কোনো মতে দাঁড় করিয়ে তাকে আস্তাবলে ফিরিয়ে নিয়ে যাওয়া হল। ক্লোভার আর বেঞ্জামিন বক্সারের খড়ের বিছানার কাছে ঠায় বসে রইল।
কোথায় কষ্ট হচ্ছে?
দিন তিনেক পর একটা গাড়ি এলো বক্সারকে নিয়ে যাওয়ার জন্য। ঘটনাচক্রে সবাই তখন খেতে কাজ করতে গিয়েছিল। আচমকা একটা ত্রাহি ত্রাহি চিৎকার শুনে সবাই কাজ ফেলে তাকিয়ে দেখল, বুড়ো গাধা বেঞ্জামিন চিৎকার করতে করতে খামার বাড়ির গেটের দিকে দৌড়ছে। এর আগে তাকে কেউ এত উত্তেজিত দেখেনি। শুয়োরদের তোয়াক্কা না করে সবাই কাজ ফেলে ছুটতে ছুটতে বেরিয়ে এসে দেখল বক্সারকে নিয়ে গাড়িটা বেরিয়ে যাচ্ছে খামার থেকে। সবাই বিদায় জানানোর জন্য তাদের পা তুলতেই বেঞ্জামিন রাগে একেবারে ফেটে পড়ল।
আজ মূর্ছানো দল, তোমরা কেউ কেউ বুঝতে পারছ না বক্সারকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? গাড়িটার গায়ে গায়ে বড় বড় অক্ষরে কি লেখা আছে পড়তে পারছ না কেউ? ওটা হাসপাতাল নয়, ওটা উইলিংটনের কসাই খানার গাড়ি। বক্সারকে মাংসের দোকানে বেচে দেওয়া হচ্ছে।
কি বলছে দেখি,
কি
তোমার সর্বনাশ?
কি হলো?
যা হতেই পারে না,
সর্বনাশ কি করে হলো?
এই কথা শুনে পশুদের মধ্যে একেবারে হুলুস্থুল পড়ে গেল। কিন্তু ঠিক তখনই গাড়ির চালক প্রবল জোরে চাবুক কষাল, আর গাড়িতে জুতে রাখা ঘোড়াগুলো যন্ত্রচালিতের মতো ছুটতে শুরু করল। সব পশু তাদের পিছু ধাওয়া করে গলা ফাটিয়ে চেঁচাতে লাগল। ক্লোভার সকলের আগে ছুটতে ছুটতে গাড়ির জানলার কাছে মুখ এনে চেঁচিয়ে উঠল,
ঘোড়া হয়ে নিজেদের ভাইকে মেরো না, গাড়ি থামাও,
কিন্তু গাড়ির সেই নির্বোধ ঘোড়া দুটো কিছু না বুঝে আরো জোরে দৌড়তে লাগল। বক্সার ভেতর থেকে কিছু শুনতে পেল কিনা সেটা বোঝা গেল না, কিন্তু দরজা ভেঙে বেরিয়ে আসার মতো শক্তি এমনিতেও তার গায়ে অবশিষ্ট ছিল না। একটু পরেই গাড়িটা খামারের সীমানা পেরিয়ে চলে গেল। এর তিন দিন পর স্কুইলার এসে জানালো,
কমরেডস, আমাদের প্রিয় বক্সার
আমি বলছি সবটা
দেখো, হাসপাতালে ওর যত্ন আত্মীয় কোনো ত্রুটি হয়নি, তবু শেষ রক্ষা হল না। তার মৃত্যুশয্যার পাশে শেষ মুহূর্ত অবধি আমি ছিলাম।
কমরেড বক্সার
শেষ নিঃশ্বাস ত্যাগ করবার আগে কি বলেছিলেন জানো?
কি বলেছিল বক্সার?
তোমরা এগিয়ে যাও কমরেডস, আমার শেষ ইচ্ছে ছিল উইন্ড মিলটাকে চালু হতে দেখব, তা তো আর হল না, কিন্তু তোমরা সেটা দেখে যাবে এতেই আমার খুশি। আমাদের বিপ্লবের কথা কোনোদিনও ভুলো না, আর মনে রেখো কমরেড নেপোলিয়ন সর্বদাই ঠিক। লং লিভ কমরেড নেপোলিয়ন, লং লিভ কমরেড নেপোলিয়ন।
তবে একটা কথা শুনে আমি কিন্তু একটু ভাবিত হয়েছি কমরেডস, তোমাদের মধ্যে কেউ কেউ নাকি ভেবেছিল বক্সারকে কসাইখানায় নিয়ে যাওয়া হচ্ছে, কারণ গাড়িটার গায়ে ঘোড়ার কসাই এই কথাটা লেখা আছে। কমরেডস, তোমাদের বুদ্ধি দেখে সত্যি হাসবো না কাঁদবো ভেবে পাই না। আচ্ছা, কমরেড নেপোলিয়ন এমন কাজ করতে পারেন, এ কথা তোমরা ভাবলে কি করে? হ্যাঁ শোনো, আসলে ব্যাপারটা খুব সোজা। যে গাড়িটা এসেছিল সেটা আগে একজন কসাইয়েরই ছিল, কিন্তু পরে সেটাকে হাসপাতাল কিনে নেয়, বুঝলে তো? নতুন কেনা হয়েছে বলে গাড়িটা এখনো রং করা হয়নি, তাই পুরনো নামটাই থেকে গেছে, বুঝলে?
ব্যাখ্যা শুনে পশুরা অবশেষে কিছুটা শান্তি পেল। বক্সার যে জীবনের শেষ মুহূর্তে একটু যত্ন আত্তি পেয়েছিল সেটাই অনেক বড় কথা। পরের রবিবার সভা ডেকে নেপোলিয়ন বলল,
কমরেড বক্সারের মরদেহটা আমরা খামারে ফিরিয়ে আনতে পারি, তাই ওকে এখানে সমাধিস্থ করতে পারছি না। আমি নির্দেশ দিয়েছি এখানে বক্সারের স্মৃতিতে একটা ফলক বানানো হবে, ওর সম্মানে আমরা একটু খাওয়া দাওয়াও করব। মনে রেখো, আমাদের বক্সার প্রচণ্ড পরিশ্রম করতে পারত আর আমাকে খুব মান্য করত। আশা করি তোমরাও ওর দেখানো রাস্তায় চলতে শিখবে।
ভোজসভার রাতে উইলিংডন থেকে কয়েকটা বাক্স বোঝাই করা একটা গাড়ি এল। বাক্সে কি আছে জানা গেল না, কিন্তু রাত বাড়লে শুয়োরদের বাড়ি থেকে মজলিশের হুল্লোড় আর জিনিসপত্র ভাঙচুরের শব্দ শোনা গেল। পরদিন সকালে শুয়োরদের ঘুম থেকে উঠতে দেরি হল অনেকটা। জানা গেল কোথা থেকে যেন টাকা জোগাড় করে শুয়োরের দল গত রাতে এক বাক্স মদ কিনে দেদার ফুর্তি করেছে। বছরের পর বছর কেটে গেল। পশুদের জীবনচক্র ছোট, তারা বাঁচে অল্প দিন। একটা সময় এলো যখন পুরনো দিনের বিপ্লবীরা কেউই প্রায় বেঁচে রইল না। পুরনো আমলের সদস্যদের মধ্যে রয়ে গেছে স্রেফ ক্লোভার, বেঞ্জামিন, মোজেস আর কয়েকটা শুয়োর। মুরিয়েল, ব্লুবেল, জেসি সবাই একে একে মারা গেছে। এমনকি জোনসেরও মারা যাওয়ার খবর এলো একদিন। স্নোবলের কথা সবাই ভুলে গেছে। বক্সারকেও ক্লোভার আর বেঞ্জামিন ছাড়া কেউ মনে রাখেনি। ক্লোভার নিজেই তো অনেক বুড়ো হয়ে গেছে, যদিও তার রিটায়ারমেন্ট আদৌ হয়েছে কিনা তা সে নিজেই জানে না। ওদিকে নেপোলিয়ান এখন পূর্ণ বয়স্ক, ওজনও বেড়েছে অনেকটা। স্কুইলার তো এত মোটা হয়েছে যে তার চোখ দুটো খুলতেও বেগ পেতে হয়। একমাত্র বেঞ্জামিনের চেহারাটাই আগের মতো আছে। শুধু বক্সারের মৃত্যুর পর থেকে তার মেজাজ আরো চড়ে থাকে। ফার্মে পশুর সংখ্যা অনেক বেড়েছে। বিপ্লবের কাহিনীটা সবার মুখে মুখে ঘোরে। সে যেন অন্য কোনো জন্মের কথা, অন্য কোনো ফার্মের কথা। নতুন পশুদের কাউকে কাউকে ডেকে ক্লোভাররা বিপ্লবের ইতিহাস বলার চেষ্টা করে, মন দিয়ে শোনে নতুনরা, আর যেটা বলা হয় ঠিক সেটাই বিশ্বাস করে। খুব ভক্তি করে ক্লোভারকে। তাতে ক্লোভারের খানিকটা মন গলে ঠিকই, কিন্তু ওরা বিপ্লবের মর্ম বোঝে কিনা তা নিয়ে সন্দেহ থেকে যায়। ফার্মের অবস্থা এখন ভালোই বলা যায়। পিলকিংটনের কাছ থেকে কেনা আশেপাশের কয়েকটা জমি জুড়ে খামারটা আকারেও বড় হয়েছে। উইন্ডমিল এবার নির্বিঘ্নে শেষ হয়েছে, কিন্তু বিদ্যুৎ উৎপাদনের বদলে শস্য গুঁড়ো করার কাজে লাগানো হয়েছে ওটাকে। এছাড়া ফার্মের নিজস্ব কিছু যন্ত্র এসেছে, যেগুলো তারা প্রয়োজন মতো সারা বছর ব্যবহার করতে পারে। পশুরা ঠিক করেছে আর একটা উইন্ডমিল বানাবে, যেটার সাহায্যে ডায়নামো চালানো হবে। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় কারোর মনে পড়ে না অনেক দিন আগে স্নোবলের নিজের মুখে বলা কথাগুলো।
কমরেডস, আমরা ফার্মে এমন প্রযুক্তি আনার চেষ্টা করছি যাতে তোমাদের তিন দিনের বেশি কাজ করতে না হয়। তোমাদের শোয়ার জায়গায় ইলেকট্রিক লাইট লাগানো হবে এবং ঠান্ডা গরম জলের ব্যবস্থাও থাকবে।
এই পরিকল্পনা অবশ্য স্বপ্ন হয়েই থেকে গেল। নেপোলিয়ন তাদের সবাইকে বুঝিয়ে দিল যে অতিরিক্ত বিলাসিতার স্বপ্ন দেখা অ্যানিমালিজমের আদর্শ বিরোধী। সে বলেছে, বাস্তবে ভালো থাকতে হলে, সুখে থাকতে হলে প্রচুর খাটতে হবে আর খরচ করতে হবে কম। পশুরা কিন্তু কিছুতেই বুঝতে পারে না খরচ আর কিভাবে কমাবে, তারা তো খাটেও বিস্তর, তবু তাদের খাবারের টানাটানি লেগেই থাকে। অথচ ফার্মের অবস্থা দিন দিন ভালো হচ্ছে। সবচেয়ে ভালো আছে শুয়োর আর কুকুররা, ওরা সংখ্যায় অনেক বেশি আর ওদের কাজের ধরনটাও অন্যরকম। এই যেমন স্কুইলার দিন রাত এক করে নেতৃত্বের বিভিন্ন সিদ্ধান্ত সবাইকে ব্যাখ্যা করে বেড়ায়, তবু ক্লান্ত হয় না। সে বারবার বলে,
কমরেডস, তোমাদের ধারণা শুয়োরের দল খুব ভালো আছে, হ্যাঁ, কিন্তু দিনের বেশিরভাগ সময়টা খামার নিয়ে কত রকম ভাবনা আমাদের ভাবতে হয় তা তোমাদের আমি কি করে বোঝাবো? হ্যাঁ শোনো শোনো, দিন রাত ফাইল রিপোর্ট মেমোরান্ডা এসব বানাতে বানাতে নাকাল হয়ে যাই আমরা। আর আমরা এত কাজ করি বলেই তোমাদের রোজকার জীবন একটু একটু করে ভালো হচ্ছে। হ্যাঁ,
এত কাগজপত্র ঘাটাঘাটির ফলেই শুয়োর আর কুকুররা খাবার উৎপাদনের কাজ করতে পারে না, অথচ খাবারের চাহিদা তাদেরই সবচেয়ে বেশি। আর অন্য সকলের জীবন আগের মতোই চলছে, পেট পুরে খেতে না পেলেও, খড়ের গাদায় শুয়ে থাকতে হলেও, আর ক্ষেতের কাজে দম ফেলার সময় না পেলেও মাঝে মাঝেই সকলের মনে পড়ে বহু যুগ আগে এই খামারে বিপ্লব ঘটেছিল। বয়স্করা জানে যে বিপ্লবের পরের কটা দিন তারা আজকের তুলনায় ভালোভাবে বেঁচেছিল, কিন্তু অন্যদের তো সেসবের স্মৃতি নেই। স্কুইলার অঙ্ক কষে বুঝিয়ে দেয় সমস্ত পশুর অবস্থা ভালো হয়েছে, এইটুকু শুনেই পশুরা সন্তুষ্ট। একমাত্র বেঞ্জামিন অতীতের সব কথা মনে রাখতে পেরেছে। বিপ্লবের খুঁটিনাটি মনে করতে করতে সে স্বগতোক্তি করে,
আর তো তেমন কিছু পাল্টাবে না, জীবনে এর চেয়ে বেশি পালাবদল আর বোধহয় হল না। আগের চেয়ে না খুব খারাপ না খুব ভালো। কিদে পরিশ্রম হতাশা সবটাই জীবনের অঙ্গ, এসব নিয়েই চলতে হবে। রোজ রোজ তবু চলতে হবে, এটাই জীবন।
পশুরা তবু আশা ছাড়তে পারেনি। তাছাড়া অ্যানিমাল ফার্মের সভ্য হওয়াটা গর্বের ব্যাপার। সারা ইংল্যান্ডের মধ্যে একটাই মাত্র খামার আছে যেখানে পশুরা মানুষকে সরিয়ে দিয়ে স্বাধীন হয়েছে। একথা ভাবলেই নতুনদের চোখে মুখে বিস্ময় জাগে। সবুজ পতাকা উড়তে দেখে মনে হয় কত সংগ্রামের সাক্ষী এই মহান পতাকা। এখনো পশুদের বেশিরভাগ বিশ্বাস করে ওল্ড মেজারের কথাটাই সত্যি হবে, সেই যে উনি বলেছিলেন,
একদিন ঠিক আসবে যখন ইংল্যান্ডের মাটিতে আর মানুষের পা পড়বে না। আজকের পশুরা হয়তো সেই দিন দেখে যেতে পারবে না, কিন্তু নতুন প্রজন্ম তার সাক্ষী থাকবে। আর তাহলেই আমাদের এত সংগ্রাম সার্থক হবে।
আজও কেউ কেউ লুকিয়ে লুকিয়ে ইংল্যান্ডের যত পশু গানটা ধরে। জোরে গাওয়ার সাহস নেই কারোর, তবে লুকিয়ে গাওয়ায় কোন রকম খামতি নেই। তাদের জীবন কঠিন হতে পারে, সব আশা পূরণ নাও হতে পারে, তবু তারা জানে যে তারা সাধারণ পশুদের মতো নয়। স্বৈরাচারী মানুষের পেট ভরানোর জন্য আধ পেটা খেয়ে থাকতে হয় না তাদের, অন্যের কল্যাণের জন্য হাড় ভাঙা খাটতে হয় না। এই খামারের কোনো পশু দুই পায়ে চলে না, কেউই কারোর মালিক নয়। এখানে সব পশুই সমান, অল অ্যানিমালস আর ইকুয়াল। এই বিশ্বাসের জোরেই দিনগুলো কেটে যাচ্ছিল একরকম। তারপর গ্রীষ্মকালের একদিন স্কুইলার এসে ভেড়ার দলকে বলল,
এই যে তোমরা আমার সঙ্গে এসো তো, ফার্মের একটা নির্জন জায়গায় গিয়ে একটা একটা বিশেষ কাজ করতে হবে বেশ কিছুদিন ধরে। হ্যাঁ, সারাদিন ধরে তোমরা ওখানে দাঁড়িয়ে গাছের পাতা খাবে। সন্ধে হলে আমি হয়তো বাড়ি ফিরে যাব, কিন্তু কিন্তু তোমরা তোমরা খোলা আকাশের নিচেই থাকবে, কেমন? যা গরম পড়েছে, হ্যাঁ, বাইরে থাকলে তোমাদের আরামই হবে, কি বলো?
একটা গোটা সপ্তাহ ভেড়ার পাল বাইরে কাটাল। এই সময়টায় অন্যান্য পশুরা ওদের কোনো খোঁজ পেল না। কেউ জিজ্ঞেস করলে স্কুইলার বলতো,
ওরা আমি ওদের নতুন একটা গান শেখাচ্ছি, হ্যাঁ, তাই একটা নিরিবিলি জায়গায় নিয়ে গেছি ওদেরকে। আচ্ছা, চিন্তা করো না, কদিন পরেই ওদের আবার দেখতে পাবে, হ্যাঁ, কেমন?
সত্যি সত্যি ভেড়ার দল কিছুদিন পরেই আবার নিজেদের জায়গায় ফিরে এলো। কিন্তু তার কয়েকদিন পরেই এক সন্ধেবেলায় ক্লোভারের তীব্র চিৎকারে আকাশ বাতাস কেঁপে উঠল। সব পশুরা চমকে উঠে কাজকর্ম ফেলে শুয়োরদের বাড়ির সামনের উঠোনে এসে জড়ো হল। আর সঙ্গে সঙ্গে একটা ভয়ঙ্কর অপ্রাকৃতিক দৃশ্য দেখে তাদের হাড় মজ্জা শুদ্ধ জমে বরফ হয়ে গেল। ক্লোভার অস্ফুটে বলল,
স্কুইলার দুপায়ে হাঁটছে।
হ্যাঁ, স্কুইলার সত্যি সত্যি পিছনের দুই পায়ে ভর দিয়ে হেঁটে উঠোন পেরিয়ে যাচ্ছিল। তার বিশাল দেহটা অনভ্যাসে একটু টলমল করছে, কিন্তু ভারসাম্য ঠিকই বজায় আছে। ঠিক এই সময় শুয়োরদের বাড়ির দরজাটা খুলে গেল। একে একে সমস্ত শুয়োর বেরিয়ে এলো সারিবদ্ধ হয়ে, দুই পায়ে ভর দিয়ে হাঁটছে প্রত্যেকেই। কয়েকজন স্পষ্টতই মানুষের মতো রপ্ত করে ফেলেছে বিষয়টা। বাকিরা টলমল করছে বটে, কিন্তু কেউই পড়ে যাচ্ছে না। শুয়োরদের সারির পর কুকুরগুলো ঘেউ ঘেউ করতে করতে বেরিয়ে, আর তাদের পেছন পেছন বেরোল কালো মোরগ। অবশেষে সবার পেছনে দুই পায়ে ভর দিয়ে রাজকীয় চালে বেরিয়ে এল কমরেড নেপোলিয়ন। তার সামনের পায়ে ধরা রয়েছে একটা চাবুক। চারপাশে একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছিল। বিস্ময়ে ভয়ে আশঙ্কায় সবাই বাকরুদ্ধ। হঠাৎ সেই থমথমে নৈঃশব্দকে খান খান করে দিয়ে ভেড়ার পাল চিৎকার করে উঠল, এক নাগাড়ে পাঁচ মিনিট ধরে ওরা চেঁচিয়ে গেল। যখন থামল ততক্ষণে প্রতিবাদ করবার ভাষা হারিয়ে ফেলেছে সবাই। যে বিরোধের উত্তেজনা সবার মনে তৈরি হচ্ছিল, ভেড়ার দল দায়িত্ব নিয়ে বিনা হিংসায় সেই সম্ভাবনাতে জল ঢেলে দিল। এই সুযোগে দেখা গেল শুয়োররা আবারও বাড়ির ভেতর ঢুকে পড়েছে। বুড়ো ক্লোভার পায়ে পায়ে বেঞ্জামিনের কাছে এগিয়ে গেল। কোনো কথা না বলে দুজনে গেটের ধারে খামার বাড়ির দেওয়ালের কাছে গেল, যেখানে আজও সাতটি আইন লেখা আছে। মিনিট খানে কালোর ওপর সাদা দিয়ে লেখা অক্ষরগুলোর দিকে তাকিয়ে থেকে ক্লোভার বলল,
আজকাল চোখে ভালো দেখতে পাই না বেঞ্জামিন, বয়স থাকতেই ঠিক মতো পড়তে শিখিনি, এখন তো প্রায় সবই ভুলে গিয়েছি। তবে দেওয়ালটা কেমন যেন অন্যরকম দেখাচ্ছে না? লেখাগুলো কি বদলে গেল বেঞ্জামিন?
বেঞ্জামিন আজকাল বিশেষ মুখ খোলে না, কিন্তু আজ তার ব্যতিক্রম ঘটল। সত্যি দেওয়ালে অনেক পরিবর্তন ঘটেছে। সাতটি আইনের মধ্যে ছটি আইনই অন্তর্হিত হয়েছে। তার বদলে দেওয়াল জুড়ে লেখা আছে একটি মাত্র লাইন।
এখানে লেখা আছে, অল অ্যানিমালস আর ইকুয়াল, বাট সাম অ্যানিমালস আর মোর ইকুয়াল দ্যান দি আদার্স। অর্থাৎ সব পশুই সমান, কিন্তু কিছু পশু অন্যদের থেকে বেশি সমান।
বেশি সমান?
আজকের পর থেকে অ্যানিমাল ফার্মে অবাক হওয়ার দিন ফুরল। চাবুক হাতে যখন শুয়োরের দল বাকিদের কাজের তদারকি করতে এল, যখন শুয়োরদের ব্যবহারের জন্য ওয়্যারলেস সেট কেনা হল আর টেলিফোনে লাইন বসানোর পরিকল্পনা শুরু হল, এমনকি যখন জানা গেল ডেইলি মিরর, জন বুল আর টিটবিটস নামের মানুষের পত্রিকাগুলোর সাবস্ক্রিপশন নেওয়া হয়েছে, তখনও কেউই অবাক হল না।
ওই দেখো, কমরেড নেপোলিয়ন পাইপ টানতে টানতে বাগানে ঘুরছেন।
আচ্ছা আচ্ছা ক্লোভার, ওই শুয়োরগুলো যে জামা কাপড় পরেছে ওগুলো সেই জনসের না?
হ্যাঁ, নেপোলিয়নের গায়ে কালো কোট, ব্রিচেস, চামড়ার লেগিংস সবই এককালে জোন্স পরত। আর তার প্রিয় সঙ্গিনীর গায়ের ওই যে সিল্কের ড্রেসটা, মিসেস জোন্সের গির্জায় যাওয়ার পোশাক ছিল।
এইটা দেখাই বাকি ছিল।
আশেপাশের ফার্মের লোকজনকে ডেকে একদিন অ্যানিমাল ফার্মটা ঘুরিয়ে দেখানো হল। তারা তো সবকিছু দেখে উচ্ছ্বসিত। এমনটাও হতে পারে, পশুরা এত উন্নতি করেছে, উইন্ডমিল পর্যন্ত বানিয়েছে, আর এরা সবাই কি খাটনিটাই না খাটতে পারে? ফার্মের পশুরা এতদিন পর মানুষ দেখে বেশি ভয় পাবে, নাকি আশেপাশে শুয়োরদের দেখে, সেটাই বুঝতে পারে না। সেদিন সন্ধেবেলাতেও শুয়োরদের বাড়ির ভেতর থেকে হুল্লোড়ের শব্দ শোনা গেল। পশুরা আশ্চর্য হয়ে শুনল শুয়োর আর মানুষের গলা অদ্ভুতভাবে মিলেমিশে যাচ্ছে। ক্লোভার ফিসফিস করে বলল,
চলো তো গিয়ে দেখে আসি, যা শুনছি সেটা সত্যি নাকি সত্যি।
গুটি গুটি পায়ে ওরা এগিয়ে যায় বাড়ির দিকে। দরজার কাছে দাঁড়িয়ে প্রথমে একটু ইতস্তত করে তারা। অবশেষে ক্লোভার তাদের ইশারা করে বাড়ির পিছন দিকে রান্নাঘরের জানলার কাছে গিয়ে দাঁড়ায়। বাকিরাও তার চারপাশে জড়ো হয়ে দেখে সেই অদ্ভুত অপ্রাকৃতিক দৃশ্য। রান্নাঘরের বড় টেবিলটা ঘিরে অন্য খামারের বেশ কয়েকজন মানুষ আর অ্যানিমাল ফার্মের শুয়োরেরা একসঙ্গে বসে আছে। টেবিলের মাথায় বসেছে নেপোলিয়ন। সবাই মিলে মশগুল হয়ে তাস খেলছে আর মাঝে মাঝে বোতল থেকে মদ ঢেলে খাচ্ছে। জানলার দিকে ওদের কোনো ভ্রুক্ষেপ নেই। একসময় ফক্সউড খামারের পিলকিংটন গ্লাস হাতে উঠে দাঁড়িয়ে বললেন,
উপস্থিত সকলের স্বাস্থ্য কামনা করে সবাইকে চিয়ার্স জানাচ্ছি। দীর্ঘদিন ধরে পশু আর মানুষের মধ্যে যে ভুল বোঝাবুঝি আর অবিশ্বাসের ধারা চলে আসছিল, আজ তা আনুষ্ঠানিকভাবে শেষ হল। আমি বা আমার সহকর্মীরা হয়তো অ্যানিমাল ফার্মের সম্মানীয় পশুদের নানা সময়ে অবজ্ঞা করেছি, তাদের প্রতি বিরূপ মনোভাব দেখিয়েছি। আপনারাও মাঝে মাঝে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, কিন্তু ওসবের দিন শেষ। সোররা একটা ফার্ম কত সুষ্ঠুভাবে চালাতে পারে তা আপনারা চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। আরে, আমরা তো প্রথমে ভেবেছিলাম এই খামার 15 দিনের বেশি চলবেই না, কিন্তু আজ আমরা নিজেদের চোখে যা দেখলাম তা অবিশ্বাস্য। অ্যানিমাল ফার্মের নিচু জাতের পশুরা অন্য যে কোনো মানুষ চালিত খামারের পশুদের থেকে 5 গুণ বেশি খাটে আর 3 গুণ কম খেতে পায়। আপনাদের এই সব পদ্ধতি থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, মানতেই হয়। বন্ধুগণ, আমাদের মধ্যে যেন সম্পর্ক খারাপ না হয়, শুয়োর আর মানুষের মধ্যে স্বার্থের কোনো সংঘাত নেই। বলুন তো, পৃথিবীর কোন জায়গায় শ্রমিকের সমস্যা নেই? আপনাদের যেমন নিচু জাতের পশুদের সঙ্গে লড়তে হয়, আমাদেরও তেমনি নিচু শ্রেণীর মানুষদের সঙ্গে সংঘাত লেগেই আছে। আপনারা কঠোর হাতে তাদের সামলাতে পেরেছেন, তাদের থেকে সর্বোচ্চ পরিশ্রম আদায় করে নিতে পেরেছেন। এই কারণে আরো একবার চিয়ার্স!
টেবিলে উপস্থিত সবাই আনন্দের চোটে জোরে জোরে পা ঠুকতে লাগল। সবচেয়ে খুশি হল সকল পশুর নেতা কমরেড নেপোলিয়ন। এবারে সে নিজেও হেলে দুলে উঠে দাঁড়াল, গ্লাসটা উঁচিয়ে ধরে দৃপ্ত ভঙ্গিতে বলল,
বন্ধুগণ, আমাদের মধ্যে সব ভুল বোঝাবুঝি ঘুচে যাওয়াতে আমি খুব শান্তি পেয়েছি। এতদিন মিথ্যে গুজবে কান দিয়ে আমরা পরস্পরের ক্ষতি করেছি।
ঠিক ঠিক,
এই গুজবগুলো চক্রান্তকারী শত্রুদের রটানো। হ্যাঁ, চক্রান্তকারী শত্রুদের। আপনারা হয়তো ভেবেছিলেন আমি নিজে সবসময় বিপ্লব চাই, কিন্তু তেমনটা যে নয় সেটা তো আপনারা আজ নিজের চোখেই দেখলেন। আমরা মোটেই আশেপাশের ফার্মে বিদ্রোহের আগুন ছড়িয়ে দিইনি, বরং আমি চাই ভবিষ্যতেও সকলের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান আর ব্যবসায়িক লেনদেন হোক। আমাকে অনেকেই কৃতিত্ব দেয়, কিন্তু এই ফার্ম একটা সমবায় প্রতিষ্ঠান, আমি একা কিছুই করতে পারতাম না। এখানকার শুয়োর প্রজাতির সবাই এর সম্মিলিত মালিক। এতদিন অ্যানিমাল ফার্মের পশুরা পরস্পরকে কমরেড বলে সম্বোধন করত, এই জঘন্য রীতিটা আজ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আরো অদ্ভুত কিছু নিয়ম এতদিন চলে আসছিল যার বিশেষ মাথামুন্ডু আমি খুঁজে পাইনি। খামারে ঢোকার সময় ওই সবুজ পতাকাটা লক্ষ্য করেছেন নিশ্চয়ই? হ্যাঁ, ভাবতে পারেন, এতদিন ওটার উপর ঘোড়ার খুর আর শিঙের চিহ্ন আঁকা থাকত। সেই চিহ্ন আমরা মুছে দিয়েছি অবশ্য, এখন পতাকাটা শুধুই সবুজ, আর কিচ্ছু আঁকা নেই সেখানে। মিস্টার পিলকিংটনের প্রতিটা কথার সঙ্গে আমি একমত, শুধু ওর একটা ছোট্ট ভুল ধরিয়ে দিতে চাই। মিস্টার পিলকিংটন, আপনি পুরো বক্তৃতা জুড়ে আমাদের খামারকে অ্যানিমাল ফার্ম বললেন, কিন্তু আমরা আজ থেকে আনুষ্ঠানিকভাবে ওই নামটা বাতিল করে দিয়েছি। এরপর থেকে এই খামারকে আমরা সবাই ম্যানার ফার্ম বলেই ডাকব। বন্ধুগণ, আর আমার বিশেষ কিছু বলার নেই। আপনাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা। লং লিভ ম্যানার ফার্ম!
লং লিভ ম্যানার ফার্ম!
লং লিভ ম্যানার ফার্ম!
লং লিভ ম্যানার ফার্ম!
টেবিলে সবাই আবার আনন্দ আর হৈহুল্লোড়ে মেতে উঠল। জানলার বাইরের পশুদের মনে হল যেন এক অপার্থিব দৃশ্য দেখছে তারা, অনেক চেষ্টা করেও কিছুতেই চোখ ফিরিয়ে নিতে পারছে না। ওদিকে টেবিলে আবার তাস খেলা চালু হয়েছে, আর নতুন কিছু দেখার বাকি নেই ভেবে বাকি পশুরাও জানলার দিকে পিঠ ফেরাল। কিন্তু সঙ্গে সঙ্গেই ঘরের ভেতর থেকে একটা বিকট চেঁচামেচির আওয়াজ শুনে আবার তড়িঘড়ি জানলায় উঁকি মারল ওরা। দেখা গেল নেপোলিয়ন আর পিলকিংটনের মধ্যে প্রায় হাতাহাতি বাধার উপক্রম হয়েছে। কারণটা হল তাদের হাতের তাস। কি এক ভোজবাজিতে ওরা দুজনেই টেবিলের ওপর ইস্কাবনের টেক্কা ফেলেছে। এমনটা কিভাবে হতে পারে, দুজনের হাতে একেবারে এক তাস! মানুষ আর শুয়োরের দলের মধ্যে চিৎকার বেড়েই চলল, কেউ কাউকে ছেড়ে কথা বলবে। জানলার বাইরে দাঁড়ানো হতভম্ব পশুরা একবার একদিকে তাকায় আর একবার অন্যদিকে, কিন্তু টেবিলের চারিদিকে জড়ো হওয়া ওই প্রাণীগুলোর মধ্যে কে যে মানুষ আর কে যে শুয়োর তা বলা এখন একেবারেই অসম্ভব।
শুনলেন জর্জ অরওয়েলের রচনা অবলম্বনে অ্যানিমাল ফার্ম। এরিক আর্থার ব্লেয়ার ওরফে অরওয়েলের জন্ম 1923 সালে ইংল্যান্ড শাসিত ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির মতিহারিতে। ব্রিটিশ ঔপনিবেশিক সাম্রাজ্যের কেন্দ্রে বেড়ে উঠেও তরুণ বয়সেই সাম্রাজ্যের প্রতি তীব্র বিতৃষ্ণা তৈরি হয়েছিল তার মনে। গণতান্ত্রিক সাম্য ব্যবস্থার সমর্থক অরওয়েল কিন্তু মেনে নিতে পারেননি সোভিয়েত ইউনিয়নের অধিনায়ক স্ট্যালিনের উগ্রবাদ। তার শাসন পদ্ধতিকে ব্যঙ্গ করতেই মূলত অ্যানিমাল ফার্ম রচনা করেন অরওয়েল। বইটিকে টাইম ম্যাগাজিন ইংরেজি ভাষায় লেখা 100টি শ্রেষ্ঠ উপন্যাসের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। আরও বিভিন্ন শ্রেষ্ঠ রচনার তালিকাভুক্ত এই বইটি নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে প্রাসঙ্গিক ও কালোত্তীর্ণ রচনার অন্যতম। আমাদের এই প্রযোজনার জন্য মূল রচনার অডিও রূপান্তর করেছেন সৌনক দত্ত, নির্দেশনা তমালী চৌধুরী, গল্প পাঠে শেখর পাল, ওল্ড মেজর রাজীব চ্যাটার্জি, নেপোলিয়ন অংশুমান পাল, স্নোবল অনুরণ সেনগুপ্ত, স্কুইলার ঋতব্রত মুখার্জি, বেঞ্জামিন কোরক সামন্ত, সঙ্গে দিব্যেন্দু দত্ত, আর্য জানা, তিতাস চক্রবর্তী, শ্রমণা রায় চৌধুরী, শুভায়ন রায়। শব্দগ্রহণ সঞ্জিত গিরি, ধ্বনি পরিকল্পনা ও আবহ শুভ্রকমল মুখার্জি, সহকারী নির্দেশনা গার্গী ব্যানার্জি, কার্যনির্বাহী প্রযোজক গোপা চক্রবর্তী, গল্পের সূত্রধার এবং মলির চরিত্রে সুনয়না ভৌমিক, প্রযোজনায় সাউন্ড আইডিয়াজ এবং মির্চি বাংলার পক্ষ থেকে সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনুন বাংলায় বিশ্বসেরা। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার বিশ্বের খ্যাতনামা সাহিত্যিকদের গল্প ও নাটক দিয়ে সেজে ওঠে মির্চি ফ্রাইডে ক্লাসিক্স।